আসসালামু আলাইকুম। আষাঢ়ের এই কোমর বিমর্ষ রাতে আপনাদের সবাইকে অদ্ভুতের 238তম এপিসোডে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের জন্য ভয়ের আরেকটি এপিসোড নিয়ে, এবং যথারীতি থাকছে বেশ কিছু ভয়ের ঘটনা। আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু তেমন হচ্ছে না। যেটা হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং একটু কুমোট আবহাওয়া তৈরি হচ্ছে। বেশ ফ্যাপসা টাইপের একটা আবহাওয়া আমরা অবলোকন করছি, আমরা এটাকে ফিল করছি এবং বেশ গরম লাগছে সবার কাছে। তবে যদি ভূতের ঘটনা শোনার জন্য আয়োজন করে বসা হয়, তাহলে কিন্তু এটা বেশ একটা আদর্শ বা ওয়েদারও বলা চলে। আর যদি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে অদ্ভুতরে শোনেন আয়োজন করে, যেরকম সেরকম পরিবেশ যদি পেয়ে যান, তাহলে তো আসলে কথাই নাই। যেমন এক ভাই আমাকে মেইল করেছেন, তিনি লিখেছেন তিনি কোন একটা টোল প্লাজাতে জব করেন এবং রাতের বেলা ডিউটি পড়ে, এবং রাস্তায় খুব বেশি, মানে সে সময় খুব বেশি যানবাহন থাকে না। আর তিনি নাকি বেশ ভয় পান, কারণ তিনি একবার নাকি দেখেছেন রাস্তা দিয়ে কাকে হেঁটে যেতে, এবং যে মাথা থেকে উঠে একটা শাড়ি পরা মহিলা হেঁটে চলে গিয়েছে এবং সে ঘোমটা দেয়া ছিল, রাস্তার ওই পারে সে নেমে গিয়েছে এবং সেই পারে নাকি কোনো বসতি নাই। তো তিনি মোটামুটি শিওর যে তিনি কোনো পিশাচ দেখেছেন, এবং তিনি একেবারেই বলছেন যে বাবু ভাই, ওই জায়গাটাতে কোন রকম মানে আসলে বসতি নাই যেখানে গেছে, এবং টোল প্লাজা শুরু হয়েছে যেখানে, তিনি যেখানে জব করেন সেই জায়গাটা একেবারেই নীরব নিথর এবং সেখানে খুব কম গাড়ি আসে রাতের বেলা। তো বেশিরভাগ যেগুলো আসে সেগুলো বাস বা ট্রাক। তো বলেছেন যে ওই পাশেও কোনো জনবসতি নেই, এই পাশেও জনবসতি নেই, এর মাঝে একেবারেই লাল টাইপের শাড়ি পরা একজন মহিলা কিভাবে রাস্তা পার হয়ে মাথা থেকে ওই মাথা চলে যাবে। তো এটা সেই দেখার পর থেকে তিনি বেশ ভয় পান এবং টোল প্লাজার উইন্ডো গরম লাগলেও তিনি টেনে দেন একেবারে। যাই হোক, তিনি আবার বলছেন যে তিনি অনেক আনন্দ পান এই ভূতের ঘটনা যখন শোনা শুরু করেন, তখন একটা গা শিরশিরে অনুভূতি হয়, কিন্তু সেটাকে তিনি খুব এনজয় করেন। এর জন্যই বললাম যে যারা সেরকম পরিবেশ পাচ্ছেন অনুষ্ঠান শোনার জন্য, তাদের কাছে কিন্তু অসাধারণ একটা ফিল পাবার কথা। আমি নিজেই আসলে চাই কোন একটা শো যদি এভাবে করতে পারতাম আপনাদের সাথে, আমার কিন্তু বেশ লাগতো। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। আর যারা বিদেশে আছেন, তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, পেয়ে যাবেন মেম্বারশিপ কন্টেন্ট। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে, যে কিনা ফ্লোরিডা ইউনাইটেড স্টেটসে বসবাস করে, এবং সে তার এক বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। ঘটনাটার সাথে লেজেন্ড ইনভলভড আছে। তো এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করতে গেলে প্রথমে আমাকে চলে যেতে হবে সেই ঘটনার লেজেন্ডে। তো আমি লেজেন্ডে চলে যাচ্ছি ফার্স্টে। আমার ফ্রেন্ড যে গ্যারির সাথে খুব ভালো বন্ধু, তার খুব ভালো বন্ধু রন এবং তার গার্লফ্রেন্ড ফিওনা, তারা খুব ভালো বন্ধু। গ্যারির দুজনেই বেশ ভালো বন্ধু এবং তাদের মধ্যে খুব ভালো গল্প গুজব সময় কাটানো হয়, মাঝে মাঝেই তারা একসাথে আড্ডা দেয়, তারা মাছ ধরতে যায় একসাথে, বিভিন্ন রকম ইন্টারেস্ট তারা শেয়ার করে। তো এর মাঝে গ্যারির যে ব্যাপারটাতে আগ্রহ একটু কম, সেটা হচ্ছে প্যারানর্মাল বিষয়, যেটাতে রনের আগ্রহ খুব বেশি। রন ফিওনা দুইজনই অনেক আগ্রহ আছে এই ব্যাপারে, দুইজনেরই অনেক আগ্রহ আছে এবং তারা মাঝে মাঝে অন্য বন্ধুদের সাথেও এইসব ব্যাপারে ডিসকাস করে। তো বিভিন্ন রকমের জায়গার খোঁজ করে তারা, যেখানে গেলে হন্টেড জিনিসপত্র দেখা যায়। এই যে জিনিসটার একসময় আমারও বেশ খানিকটা স্বভাব ছিল, অভ্যেস ছিল, আমিও একসময় যেতাম। তো এরকম অভ্যাস যখন থাকে তখন কিন্তু মানুষ শুধু খোঁজ খবর করে কোথায় হন্টেড জায়গা আছে, কোথায় কোন জায়গায় প্যারানর্মাল কোন এনভায়রনমেন্ট আছে, এটা একটা নেশার মতো হয়ে যায়। তো মানুষ তখন কি করে, মানে ওইসব জায়গায় যাওয়াটা তাদের কাছে একটা নিয়মিত ব্যাপারে পরিণত হয়, যেটা আমারও একসময় হয়েছিল। আর মানে এটা একটা অ্যাডভেঞ্চার মনে হতো, যে বেরোলে মনে হতো যে আজকে অমুক জায়গার খোঁজ বের করে সেখানে যাবো। বিদেশে একটা সুবিধা হচ্ছে যে নিজেদের যাওয়ার মতো অনেক সুযোগ সুবিধা থাকে, নিজের ভেহিকলটা মানে একেবারে ইন্ট্যাক্ট থাকে এবং যারা কম বয়সী তারাও খুব সহজেই যেতে পারে আসলে। আর অন্যান্য আইনগত দিক দিয়ে সাপোর্ট পাওয়া যায়, তো সুতরাং মানুষ যাই এই হন্টেড জায়গা যাওয়াটাকে একটা অ্যাডভেঞ্চার মনে করে। তো একইভাবে রন এবং ফিওনা তারাও কিন্তু এই অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড ছিল। তো বিভিন্ন সময় খোঁজ নিত বিভিন্ন মানুষের কাছে, বন্ধুদের কাছে, কোথায় কোন জায়গা আছে, কোন অংশে কি আছে। তো তারা তখন একটা খবর পায় যে ফ্লোরিডার একটা জায়গা আছে ওয়াচুলা নাম। তো ওয়াচুলার ওখানে একটা নদী আছে, নাম হচ্ছে পিস রিভার, এবং পিস রিভারের উপরে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার অ্যাকচুয়ালি নাম এখন অন্য, বাট লেজেন্ড অনুযায়ী মানে সেখানকার প্রচলিত কথা অনুযায়ী সে ব্রিজটার নাম হচ্ছে ব্লাডি বাকেট ব্রিজ। ব্লাডি বাকেট ব্রিজ ওটাকে কেন বলে সেটা নিয়ে এই লেজেন্ডটা। সেই ব্রিজটা নাকি একসময় এই ব্রিজ ছিল না, একসময় সেখানে একটা পুরনো ব্রিজ ছিল, এবং সেই পুরনো ব্রিজের ওই পারে যে রাস্তা ছিল সেই রাস্তা আজ থেকে অনেক বছর আগের ঘটনা, মানে এই মানে যেই যেই কারণে এটা হন্টেড হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড বলতেছি। তো সেই ব্লাডি ব্রাকেট ব্রিজের ওপাশে যে রাস্তা ছিল সেই রাস্তাও ছিল একসময় ডার্ট রোড, আজ থেকে প্রায় শত বছরও আগের ঘটনা। তো সেখানে ডার্ট রোড ছিল এবং সেই অনেকটা গ্রামের পরিবেশ, একেবারে একটা লোকালিটি সেই রকম ছিল সেখানে। আর সেই জায়গায় নাকি তখন একটা ফ্যামিলি মুভ করে আসে, এবং মানে কৃষ্ণবর্ণের ফ্যামিলি মুভ করে আসে জর্জিয়া থেকে, এবং সেই ফ্যামিলির যে মহিলা তিনি ছিলেন একজন মিডওয়াইফ। মিডওয়াইফ বলতে ধাত্রী আর কি, যারা মানে জানেন তো ধাত্রী মানে হচ্ছে তাই আমাদের দেশে যেটা বলে, যেটা মানে সন্তান হওয়ার সময় যারা সাহায্য করে। বর্তমানে তো আসলে ধাত্রী জিনিসটা অনেকটা কমে গেছে, মোস্টলি মানুষ এখন হসপিটালেই বেবি হয়। তো তখনকার সময় সেই আমেরিকাতেও কিন্তু ধাত্রীরা বাচ্চা হওয়াত। তো সেই মহিলা আসে জর্জিয়া থেকে, এবং সে এসে সেই অঞ্চলে, সেই মানে অনেকটা গ্রামের মতো একটা এনভায়রনমেন্ট ছিল, সেখানে মোটামুটি একটা পরিচিত পায় যে তার সে খুব নাকি তার কাজে খুব ভালো, এবং অনেকে সন্তান হলে সে সে সাহায্য করবে বা সাহায্য করতে পারে। তো তাকে অনেকেই বলে যে আপনাকে চাই, এবং তারা মোটামুটি তার উপর একটা রিলাই করা শুরু করে। আর তিনি তখন যেতেন, মানে তখনকার যেটা হতো, তখন তো হাসপাতালে হতো না বাচ্চা, যখনই এরকম দেখা গেছে কোনো জায়গায় একজনের একটা লেবার পেন উঠছে তখন কি হতো, তারা খবর পাঠাতো সেই মহিলাকে নিয়ে আসতো তখন চ্যারিয়টে করে। তখনকার সময় কিন্তু ওই যে ঘোড়ার গাড়িতে করে যাওয়া আসা করতো মানুষ, কোনো ক্যারেজ বা চ্যারিয়ট সেটার মধ্যে করে চলে যেতেন সেখানে। এই অন্ধকারের মধ্যে সেই ব্রিজ ক্রস করে ওই পাশে দেখা যেত বড় উডস, এবং সেই উডসের পাশে দূরে কিছু ঘর বাড়ি আছে। এইসব জায়গায় তিনি একটা গ্রামের মতো মানে মানে একেবারে মানে একটু আলাদা আলাদা ভাবে কিছু ঘর বাড়ি, একটা দেখা যাচ্ছে বাসা ফার্ম হাউস এরকম। তো সেখানে তিনি যেতেন এবং সে বাচ্চা হতে সহযোগিতা করতেন। তো প্রথম দিকে নাকি ঠিক মতোই তিনি বেশ কিছু কাজ করেছেন, এবং মানুষের কাছে তিনি পরিচিত হয়ে যান যে তিনি ভালো একজন ধাত্রী। পরবর্তীতে কিছু একটা হয়, তো এটা নিয়ে সেখানকার মানুষের মধ্যে প্রচলিত কথা, কেউ বলে যে সে আসলে কোন সময় পজেসড হয়ে গেছিল কোনো কিছুর দ্বারা, বা অথবা তার মানসিক কোন বিকৃতি ঘটছিল, এবং এটাও তারা মনে করে, এটাও তারা মনে করে যে সে যখন নাকি জর্জিয়ায় ছিল এবং একসময় সে সময় ওখানে দাস প্রথা ছিল এবং অনেক অনেক কষ্টের মধ্যে তারা ছিল, এবং সেখান থেকে তার মধ্যে কোন রকম মানসিক বিকৃতি তৈরি হয়, এবং সেই কারণে নাকি সে ট্রিকফুলি বাচ্চা হওয়ার সময় সে সেই বাচ্চাগুলোকে সে মেরে ফেলত, এবং মেরে ফেলে সেটা করতো সে সে ফ্যামিলিকে দেখাতো যে বাচ্চা মারা গেছে। তো তখনকার সময় এই ছোট বাচ্চাদেরকে কবর দেওয়ার মতো সেরকম গ্রেভিয়ার্ডের ব্যবস্থা বা সেরকম ব্যবস্থা ছিল না এরকম নিউবর্ন বেবিদের। তো সে নাকি তাদেরকে বলতো যে আমি ব্যবস্থা করছি, তাই বলে সে নাকি সে বাচ্চাগুলোকে নিয়ে আসতো ঝুড়িতে করে এনে, এবং সেই ওই অবস্থায় নিয়ে এসে সে ভয়ে সে পানিতে ফেলে দিত সেখানকার, অথবা নদীর পাড়ে সে সেই ব্যাংকে মানে সেই বালির ইসের মধ্যে পুঁতে ফেলত। আর যত তার যেই তার কাজের সময় যেই যেই রেসিডিউ গুলো তৈরি হতো সেখানে যেই মানে মানুষের শরীরের যে অংশগুলো যেই রক্ত বা ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়েও সে বাকেটে করে এনে সেই পানিতে ফেলে দিত। তো এই মহিলা প্রথম দিকে অনেকে মনে করছিল যে সেখানকার যে মানুষজন তারা মনে করছিল যে আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা হয়তো যাদের হয়েছে তাদের মৃতই হয়েছে, বাট এইটা দেখা যেত যে কমনলি এই জিনিসটা অনেক ছড়ায় গেছিল মানুষের কাছে যে অসংখ্য মানুষের এরকম মৃত বাচ্চা হচ্ছে সেখানে এবং সবকিছুতেই মিডওয়াইফ হচ্ছে সেই মহিলা। তো এটা নিয়ে তারা সবাই আলাপ আলোচনা করে, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়, একটা কাউন্সিল বসে এবং তারা একবার এরকম বসে থেকে ফাইন্ড আউট করে যে সেই মহিলাই বাচ্চাকে সাফোকেট করে মেরে ফেলতেছে আর কি। তারা তারা মোটামুটি এটা একটা সিরিয়াস ভাবে এটা ধরে ফেলে, ধরার পর তাকে বিচারাচার করার চিন্তা করা হয় কিন্তু তাকে মানসিক সমস্যা মনে করার কারণে তাকে জাস্ট ওই জায়গার থেকে সরায় দেয়। তারা বলে যে না তাকে আর কোনো কাজ দেওয়া হবে না, তাকে ওখান থেকে সরায় দেওয়া হয়। তো সে অনেক মানসিক ভাবে চাপে নাকি চলে আসে সে তার বাসায় এবং তাকে কেউ আর কাজ দেয় না, সে আর ওখানে আসতে পারে না, তাকে দেখে মানুষ ভয় পেত, তাকে খারাপ জানত। সে নাকি রাতের বেলা তাকে দেখা যেত সে হেঁটে সেই ব্রিজের মধ্যে একটা বাকেট নিয়ে দাঁড়ায় থাকতো মাঝে মাঝে এবং নিজের মধ্যে কি বলতো, কেউ রাতের বেলা সেখানে আসতে গেলে তাকে দেখলে ভয় পেয়ে যেত, সে আবার উদ্ভট আচরণ করতো, হাসতো মানুষকে দেখে, মানে মানে একেবারে মানে লাউডলি হাসি শুরু করতো সে এবং তার হাতের বাকেট থেকে সে কিছু একটা ফেলার মতো করতো, তো সেই বাকেটের মধ্যে কিছু নাই, তারপর সে হাসতে হাসতে লাউডলি সে বাকেট ঝাঁকি দিচ্ছে নদীর উপরে। তো এটা দেখে মানুষজন খুব ভয় পেত। তো একদিন নাকি একজন দেখে যে সে এরকম ভাবে বাকেট ঝাঁকি দিতে দিতে হাসতে হাসতে সে লাফ দিয়ে পানিতে পড়ে যায়, পানিতে পড়ার পরে সে পানিতে তলিয়ে যায় এবং মানুষজন যে দেখছিল সে দেখে যে পানিতে পড়তে পড়তে সে চিৎকার করতেছে এবং সে নাকি অনেক অসংখ্য বাচ্চার কান্নার শব্দ শোনা শুরু করে চারিপাশে এবং সেই মানুষটা সেখান থেকে পালিয়ে আসে। এরপর থেকে তো পালিয়ে আসার পর থেকে যেটা হয়, এরপরে নাকি প্রতি পূর্ণিমার রাতে যেটা হতো, যেদিন পূর্ণিমা হতো, ফুল মুন হতো আকাশে, তখন নাকি ওই এলাকা দিয়ে কেউ যেতে গেলেই বাচ্চার কান্না শুনতে পেত, অনেক বাচ্চা কাঁদতেছে একসাথে এবং সেই ব্রিজের উপর দাঁড়ালে নাকি দেখা যেত সেই নদীর পানি একেবারে লাল রং হয়ে গেছে, রক্তের মতো কালার হয়ে গেছে পুরা, তো মনে হচ্ছে যে নদী তো না, একেবারে মানে নদী রক্তের নদী বইতেছে সেখানে এবং চাঁদের আলোতে সেই রক্ত টকবক টকবক করতো এবং অনেকে নাকি সেই মহিলাকে দেখতো যে দাঁড়ায় আছে এখানে এবং সেই মহিলাকে দেখলে মানে যারাই দেখতো তারা অনেকেই হার্টে সমস্যা হয়ে যেত, অনেকে দেখা যেত হার্ট অ্যাটাক করছে সমস্যা হতো এবং মহিলা মানুষকে ভয় দেখাতো। এই জিনিসটাতে পরবর্তীতে ওখানে একটা লেজেন্ড হয়ে যায় এবং মানুষজন ওই জায়গাটাকে এড়ায় চলা শুরু করে। তো এরপর থেকে ওই জায়গাটা নিয়ে নাকি প্রচলিত আছে জায়গাটা আসলে হন্টেড এবং সবাই ওই জায়গাতে মানে অনেকেই গেছে ওই জায়গার আশেপাশে দেখতে, বাট অনেকে অনেক কিছু দেখছে, অনেকে দেখে নাই এবং অনেকে ভয়ও পাইছে ওখানে যে এবং এখানে অনেক মানুষ অনেক মানুষের অনেক রকম মানে স্টেটমেন্ট আছে যে ওই জায়গায় যে কি হয়েছে তাদের। তো এই ব্যাপারটা রন আর ফিওনা শুনে তারা খুব ইন্টারেস্টেড হয়ে যায়, তারা যাওয়ার জন্য ওই জায়গায় যে ওখানে আসলে কি আছে তারা দেখবে। তো যাই হোক, তারা টাইম মতো তাদের সাথে আর একটা ফ্রেন্ড যেতে যায়, বাট ওরা দুইজন আসলে চাইছিল যে তারা একাই যাক, কারণ রন পিয়না দুজনই মনে করতো যে এইসব প্যারানর্মাল ব্যাপারগুলো বা সুপারন্যাচারাল ব্যাপারগুলো ঘটলে মানে যখন একলা থাকে তখনই বেশিরভাগ ঘটে, একাধিক মানুষ নিয়ে গেলে সেরকম ঘটে না। তো তারা যেটা করে চলে যায় ওয়াচুরাতে যায় এবং গিয়ে সেখানে গিয়ে সেই সেই পিস রিভারের কাছে যায় দেখে এবং তারা একটা বোট ম্যানেজ করে, তারা একটা বোট ম্যানেজ করে এবং সেই বোট ম্যানেজ করে তারা তারা প্ল্যান করে যে রাতের বেলা তারা সেই ব্রিজের নিচে চলে যাবে, যে ব্রিজটা এখন আছে এটা কিন্তু দ্যাট এক্সাক্ট ব্রিজ না, বাট তারা যতটুকু লেজেন্ড অনুযায়ী শুনেছে যে ওই যে ব্রিজটা ছিল ওখানে ব্লাডি বাকেট ব্রিজ সেটার উপরই নাকি ব্রিজটা তৈরি হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি মানে অনেক কিছুই তো বললাম, শেয়ার করলাম জায়গার নাম, বাট অ্যাকচুয়ালি ব্রিজটার নামটা শেয়ার করলাম না। তো যাই হোক, সেই ব্রিজ, সেই ব্রিজের নিচে তাদের এইম থাকে যে তারা নৌকা নিয়ে যাবে এবং যে পাশে যে উডস আছে সেই ব্রিজের নিচে চুপচাপ তারা দাঁড়াবে, যেখান থেকে মানুষ বেশি জিনিসটা শুনছে বা তারা যারাই সেই মিড ওয়াইফকে দাঁড়ায় থাকতে দেখছে তারা ওইসব জায়গায় দেখছে, এবং তারা অনেকেই মানে নাকি দেখছে এবং বেশ মানে ভয়ের ভয়ঙ্কর ভাবেই দেখছে, অনেকের স্টেটমেন্ট এরকম। তো তাদের ইচ্ছা ছিল যে তারা নৌকা নিয়ে যাবে গিয়ে, মানে ক্যানু টাইপের নৌকা যেগুলো নিয়ে তারা ওখানে যাবে গিয়ে ব্রিজের নিচে বসে থাকবে, আবার ওই উডসের মধ্যে যাবে যেখানে মানুষ বলে যে মানুষ বাচ্চার কান্না শোনে এরকম এরকম। যাই হোক, তারা দুপুরের পরে এরকম ওখানে চলে যায় এবং যথারীতি তাদের বোট রেন্ট করে তারা বের হয়। তো যখন পৌঁছাইছে সেই ব্রিজের কাছে তখন অলরেডি পড়ন্ত বিকেল। তো দুজন আলাপ করতেছে এবং তারা চিন্তা করছে, তাদের সাথে ক্যাম্প কর্ডার ছিল সেটাতে তারা টুকিটাকি রেকর্ড করতেছে নিজেদের কথাবার্তা, আশেপাশের সিন রেকর্ড করতেছিল। তো বেসিক্যালি নর্মাল জিনিস কিছুই তারা দেখতে পাচ্ছে না। তখন পড়ন্ত বিকেল, হালকা বাতাস বইতেছে এবং ফ্লোরিডার ওয়েদার কিন্তু বাংলাদেশের মতো একেবারেই, তো জাস্ট লাইক এরকম একটা আমাদের দেশের সামারের মতো, পড়ন্ত সামারের মতো একটা ওয়েদার। তো সেটাই তারা এনজয় করতেছিল। তো গল্প করতে করতে তারা ওর মধ্যে অনেক দূর চলে আসে তাদের নৌকা নিয়ে, সামনে চলে যায় উটদের কাছে যে তারা বসে, তাদের সাথে খাবার দাবার ছিল সেগুলো খায়। তো এই সময় আস্তে আস্তে মানে এরকম মানে বিকেল গড়ায় সন্ধ্যা নামে। তো সন্ধ্যা যখন নেমে আসছে তখন কিন্তু অলরেডি জায়গাটা কোয়াইট হতে শুরু করছে, অ্যান্ড অলসো ওই যে জায়গাটা ওয়াচুলা কিন্তু আসলেও খুব বেশি জনবহুল জায়গা না, ওখানে কিন্তু এমনি মানুষজন কম থাকে এবং মানে দেখলেই বোঝা যায় যে খুব মানে যে বেশি জনবহুল জায়গা তা না, এমনি অনেক কোয়াইট, আর সন্ধ্যার পর আরো বেশি কোয়াইট হয়ে যায়। তো আর ওই যে ব্রিজটার কাছে ওই জায়গাটা একদমই কোয়াইট হয়ে যায়, এবং যে নতুন যে ব্রিজ যেটা তারা দেখতেছে যে নতুন ব্রিজটা, সেই ব্রিজটাও কিন্তু খুব মেইনটেইনড ব্রিজ তা না, এটাও কিন্তু বেশ পুরনো হয়ে গেছে ব্রিজটা, মানে বেশ অনেক বছর আগে এটা নতুন মানে তৈরি হয়েছে এবং এটা খুব মেইনটেইন না ব্রিজটা। তো যাই হোক, তো কোয়াইট হয়ে গেছে জায়গাটা, সন্ধ্যা গড়ায় যাচ্ছে এবং এক সময় রাত হয়ে গেছে। তো তারা নৌকায় বসে গল্প করতেছে, এক সময় আকাশে চাঁদ উঠলো এবং সেই চাঁদ আস্তে আস্তে মানে উপর দিকে উঠতেছে এবং চাঁদটা বড় হচ্ছে। তো ওরা কিন্তু সেই ডেট দেখে গেছে, মানে মুন ফেজ যে তারা মেনটেন করে গেছে যে আজকে পূর্ণিমা, আজকে ফুল মুন হবে। তো তারপরও তারা অনেকক্ষণ গল্প করতে, এক সময় তারা দেখলো যে চাঁদ ঠিক একেবারে উঠে গেছে এমন একটা জায়গায় যেখানে পূর্ণ চাঁদের আলোটা ছড়াচ্ছে চারিপাশে এবং চাঁদের আলো পড়ে পানিতে ঝিকমিক করতেছে, গাছের উপরে চাঁদের আলো লেগে মনে হচ্ছে গাছের আগাগুলো রূপালি হয়ে গেছে এরকম। তো রন বলল ফিওনাকে যে মানে জোস, মানে এটা একটা ওয়ান্ডারফুল মোমেন্ট এই সেই। তো ফিওনা বললো ওয়ান্ডারফুল মোমেন্ট লাগতেছে কিন্তু ভয়ের কিছু লাগতেছে না, আমরা তো এখানে আসছি ভয়ের কিছু দেখতে। তো রন বলতেছে যে এটা তো মানে অবভিয়াস না যে তুমি ভয়ের কিছু দেখবে, এটা তো একটা মিথ, মানুষজন দেখে বলে, বাট আমরা তো এখন পর্যন্ত কাউকে পাই নাই যে এক্সাক্টলি আমাদেরকে এই জিনিসটা জানাবে, যে জানাইছে বা বলছে যে সে নিজের চোখে এরকম দেখছে। দ্যাটস ট্রু, সেটা তো অবশ্যই। তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা ঘুরে আসি। তো বোট নিয়ে চলে যাই এই ব্রিজের নিচ দিয়ে, ওই পারে চলে যাই অনেক দূর, যে আবার ফিরে আসবো। তো দুজন আসতেছে এবং তারা কিন্তু ইচ্ছা করে সেই বোটের মধ্যে কোনো মানে তারা কোনো মোটরাইজ বোট নেয় নাই, তারা জাস্ট প্যাডেলিং বোট নিছে। তো দুজনে প্যাডেল করতে করতে যাচ্ছে যাচ্ছে, তো ব্রিজের কাছে যখন চলে আসছে তখন কিন্তু তাদের কাছে উইয়ার্ড লাগতেছে, কারণ জায়গাটা সম্বন্ধে যা শুনছে সেগুলো তাদের মনে পড়তেছে এবং অবচেতন মনে মনে করতেছে যে এটার নিচে কত কিছু আছে, জায়গাটা কেমন, মানে যেটা যদি আসলে লেজেন্ড এরকম আসলে সত্যি হয়ে থাকে তাহলে তো আসলেই মানে কত মানে ভয়ের জায়গাটা। পাশ দিয়ে যাচ্ছে, তারা তাকাচ্ছে, তাদের একটু গা শিশির করতেছে এবং কোনো গাড়ি ঘোড়া নাই, রাতের বেলা ওই সময়টাতে কোনো গাড়ি পার হচ্ছে না, ওই সময় গাড়ি পার হওয়া বন্ধ হয়ে গেছে, ওই সময় মানুষজন আসতেছে না। যাই হোক, প্যাডেল করতে করতে তারা ব্রিজের নিচ দিয়ে বের হয়ে আসলো, বের হয়ে ওই পারে চলে গেল অনেক মানে ওই পার মানে সামনে চলে গেল অনেকখানি, চলে যায় সেখানেও দেখতেছে যে ওখানে সুন্দর গাছপালা আছে, উডস আছে অনেক। তো এরপরে ঘুরালো নৌকা ঘুরে এবার ফেরত আসতেছে। তো ফেরত আসতেছে, যখন ফেরত চলে আসছে ব্রিজের কাছাকাছি আসছে, মানে ঢুকবে আর কি ব্রিজের নিচে ঢুকবে, তখন দেখলো যে মেঘে চাঁদটাকে ঢেকে দিছে অনেকটা। তো মেঘে যখন চাঁদটাকে ঢেকে দিছে কেমন যেন একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে, ব্রিজটারও পুরো ভৌতিক মনে হচ্ছে, মনে হচ্ছে একটা ভৌতিক অবকাঠামো সেখানে দাঁড়ায় আছে। ব্রিজটার নিচে যখন নাকি নৌকা নিয়ে ঢুকছে তখন নাকি ফিওনার কাছে মনে হলো যে ব্রিজের ওই পারে মানে তারা তো ডান পাশ থেকে নৌকা নিয়ে উঠছিল, তো বাম পাশে দেখতেছে, মানে অপর পাশে দেখতেছে যে ওই পাশে মনে হচ্ছে কেউ একজন বসে আছে, মানে একেবারে দুই হাঁটুর মধ্যে দুই হাত দিয়ে এভাবে বসে আছে, কিন্তু তার মানে পুরো অবয়ব বোঝা যাচ্ছে না যে সে এটা কে, মানে কোনো ছেলে না মেয়ে, কিন্তু দেখে মনে হচ্ছে তার শরীরে যে কাপড়টা পরা সেটা একটা গাউন টাইপের, মানে ইটস লাইক এ গাউন, মানে পুরোটা মনে হচ্ছে গাউন, এবং সে সাদা কিনা বলতে পারবে না, বাট লাইট কালার ক্লদিং, লাইট কালার ক্লদিং, কারণ হচ্ছে যে এখন আকাশে কিন্তু চাঁদ পুরো নাই, ঠিক আছে, পুরো আকাশে চাঁদ নাই, কিন্তু মেঘে ঢেকে যাওয়াতে একটা ধোঁয়াশা টাইপের আলোর তৈরি হয়েছে, এবং তারা যেখান থেকে নৌকা নিয়ে বেরোচ্ছে মাঝখানের দিকে পিলারের কাছ দিয়ে সেই জায়গার থেকে কর্নারটা একদম অন্ধকার, সামান্য আলোতে অবয়বটা বোঝা যাচ্ছে। তো ফিওনা কিন্তু ফার্স্ট দেখছে, দেখে সে আস্তে করে রনের গায়ে হাত দিচ্ছে, হাত দিয়ে রনকে আস্তে করে বোঝাচ্ছে যে ওই জায়গায় দেখো। তো রনও খেয়াল করছে, রন কোনো সাউন্ড করে নাই, সে আস্তে করে প্যাডেল করতেছিল, প্যাডেল করতে করতে সে চলে গেল সেই তারা ওই যে ওই পাশে যে উডজের কাছে যে জায়গায় নৌকা নিয়ে দাঁড়াইছিল ফার্স্ট সেই জায়গায়। তো তখন ওখানে রাখার পর জিজ্ঞেস করতেছে ফিওনা রনকে যে ডিড ইউ সি, তুমি কি দেখছো ওইখানে, আমি কি দেখলাম এসে। রন বলছে মানে আমিও আমি শিওর যে ওখানে কেউ একজন আছে, তো এখন এটা যে কোন প্যারানর্মাল এন্টিটি সেটা না হইতে পারে, এমন হইতে পারে আমরা অনেক গ্রাফিতি আঁকা দেখছি ব্রিজের নিচে, গ্রাফিতি আঁকা কিছু জিনিসপত্র লেখা মানুষের, হতে পারে কোনো মানুষ এরা এখানে হয়তো এমন হইতে পারে ড্রাগস খেতে আসে বা সামথিং লাইক দ্যাট, এটাও হইতে পারে, বাট এখনো প্যারানর্মাল কিনা বোঝা যাচ্ছে না। তো তারা যখন এই কথাগুলো বলতেছে আস্তে আস্তে খেয়াল করলো যে আকাশে মেঘ করা শুরু করছে, মেঘে একদম ঢেকে যাচ্ছে, মানে তাদের যে সেই চাঁদের আলো ছিল বা হালকা মানে আলো বোঝা যাচ্ছিল মেঘ ঢেকে ফেলার পরে সেটা না, ভালোই মেঘ ঢেকে গেল এবং বেশ গুড়গুড় গুড়গুড় শব্দ হওয়া শুরু করলো আকাশের মধ্যে, মানে দূরে আরো অনেক দূরে, ওইটার কাজ ওইটার থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে কিন্তু কাঁচা লেকও কিছু ছবি আছে, মানে ফ্লোরিডার বিশাল একটা লেক, এবং এই লেকটা এত বড় লেকও কিছু ছবি, যদি আপনারা ফ্লোরিডার ম্যাপ দেখেন দেখবেন মাঝখানে একটা একেবারে গর্তর মতো আছে বেশ বড়। তো ফ্লোরিডা স্টেট কিন্তু মোটামুটি বেশ বড়, এবং সেই বেশ বড় একটা স্টেটের মধ্যে একটা গর্তের মতো জায়গা, মানে বুঝতে পারছেন কত বড় লেকও কি ছবি। আমি নিজে সেখানে গেছি এবং অনেক লম্বা টাইম লাগছে আমাদের একটা জায়গায় যেতে এবং ফিরে আসতেও, মানে আমরা লেকও কি ছবি পুরো ক্রস করি নেই, মানে অনেক একটা জায়গা পর্যন্ত গেছিলাম আমরা বোট টোট নিয়ে একদম ওখানে ঢুকে আবার ফেরত আসছিলাম, বিশাল জায়গা। তো ওরা দেখতেছে দূরে, মানে এই এই পিস রিভার দূরে যেখানে গেছে সেই জায়গায় দূরে বজ্রপাত চমকাচ্ছে এবং আস্তে আস্তে গুড়গুড় শব্দের দিকে আসতেছে। তো রন বলতেছে তখন ফিওনাকে যে আসলে বৃষ্টি চলে আসতেছে, আমাদের গেট ব্যাক করতে হবে, উই বেটার গেট ব্যাক, আমরা কাজ করি নৌকা নিয়ে চলে যায়, নৌকাটা নিয়ে পাড়ে তুলে আমরা টেনে তুলে ফেলতে হবে, আমাদের টেনে ফেলে আমাদের তারা ইনি আসছিল এসিবি নিয়ে আসছিল, তো আমরা আমাদের মতো ব্যাক করে গাড়িতে উঠে যাই দ্রুত, কেননা পরবর্তীতে আর ব্যাক করা যাবে না বা সমস্যা হবে যদি বৃষ্টিতে পড়ে যায় এখানে। আর বেশ হঠাৎ করে দেখলো যে বাতাসটাও বাড়ছে, গাছপালাগুলো বেশি করতেছে। তো যখন এই কথা বলতেছে মধ্যে টুপটাপ টুপটাপ কথা বৃষ্টি পড়া শুরু করছে এখানে, তো তাড়াতাড়ি তারা শুরু করলো কিন্তু বেয়ে যাবে। তো যখন বেয়ে আসতেছে হঠাৎ করে মনে হলো যে দূর থেকে, বেশ দূর থেকে, এটা রনের কাছে মনে হয়েছে ফার্স্টে, দূর থেকে কেউ একজন কাঁদতেছে এবং কান্নার শব্দটা বেশ মানে গাঢ় কান্নার শব্দ, মানে মানে কোনো মহিলা যদি খুব মানে খুব মনের দুঃখে, মানে মনের দুঃখে যদি মানে বুক মানে চেপে কান্না করে সেরকম একটা কান্নার শব্দ। তো রনের সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কে এরকম কাঁদতেছে, মানে হু ইজ দিস, মানে এরকম অন্ধকারের মধ্যে একটা মহিলা কাঁদতেছে কেমন জানি একটা। তো সে ভালো মতো তাকায় দেখার চেষ্টা করলো, কাউকে দেখা যাচ্ছে না, এদিকে তো অন্ধকার ছেয়ে গেছে, মানে চাঁদের আলো কিন্তু আর নাই, মেঘে ঢেকে গেছে। তো যখন নাকি তাড়াতাড়ি তারা তারা বোটটা উঠাইছিল যেদিক দিয়ে নামছিল সেদিক দিয়ে উঠাবে আর কি, সেই ব্রিজটা ক্রস করে হাতের বাঁদিক দিয়ে একটা জায়গা আছে ওই একটু মানে ক্যানালের মতো হয়ে গেছে নদীটা, ওখান থেকে তারা টেনে নৌকা উঠে ফেলবে, তাদের গাড়ি ওইখানে রাখছে, তার ওই পাশে একটা রাস্তা আছে এবং এই রাস্তাটা আবার অনেক পুরানো, কিন্তু ওই রাস্তাটা আবার অনেক পুরানো, পিচ প্রায় উঠে উঠে গেছে যে জায়গায় তারা গাড়ি রেখে আসছে। তো তারা মোটামুটি বাইতে বাইতে চলে আসলো, এর মধ্যেই মেঘ ভালো মতো ডাকা শুরু করছে এখানে গুড়গুড়, এবং খুব অবাক কাণ্ড, এত অনেক কিন্তু মানে বেশ চড়া না নদীটা, এখানে খুবই ছোট্ট একটা ক্যানালের মতো হয়ে গেছে, এর মধ্যে বাতাসের তোড়ে তাদের নৌকা দুলতেছে এরকম একটা অবস্থা। কান্নার শব্দটা মনে হচ্ছে এইখানে মনে আসতেছে। তো রন কিন্তু তখন ফিওনাকে বলতেছে যে শুনতেছো, বলে যে হ্যাঁ আমি শুনতেছি। ভেরি স্ট্রেঞ্জ, মানে আসলেই কোন একটা ঘাপলা আছে এখানে। তো তারা মোটামুটি সেই ব্রিজ থেকে বেরোয় আসল, ব্রিজের নিচ থেকে যখন বেরোয় আসছে তখন তাদের কাছে নাকি স্পষ্টতে আসলেই মনে হচ্ছিল দুজনের কাছে, এটা তাদের একজনের চোখের ভুল হতে পারে, অথবা তারা অবশ্য একটা এখানেই দিচ্ছে যে হতে পারে যে দুজনেই কি একসাথে, যেহেতু মনের মধ্যে একই ব্যাপার ছিল এই কারণে একসাথে ভুল দেখছে কিনা, হয় অনেক সময় তো। বাট তারা প্রিটি মাচ ড্যাম শিওর যে হেই, এই আকাশের যে হালকা আলো আধারই তৈরি হয়েছে এখানে, মেঘ এবং মেঘের উপরে কিন্তু চাঁদের আলো আছে এবং মেঘটা এর জন্য কেমন ধূসর কালার হয়েছে এবং একটা আকাশের আলো এসে পড়ছে এখানে, এর মধ্যে তাদের কাছে আসলেই মনে হচ্ছিল পানিটা যে উথাল পাথাল করতেছে এটা একদম রক্ত লাল পানি, আসলে তাদের কাছে মনে হয়েছে একদম রক্ত লাল পানি। তো দুজনের কাছেই, রন ফিওনা দুজনের কাছেই, তারা দ্রুত নৌকা কোনো মতে মানে ই করে মানে বেয়ে বেয়ে চলে আসছে পাড়ের কাছে, এসে তারা টেনে তাদের এই ক্যানোটাকে উঠায় ফেলছে উপরে, উঠায় তারা মানে তাদের যে এসিবির উপরে নিয়ে যাওয়ার কথা বেঁধে এটাকে। তো অনেক কষ্টে তারা এসিবির উপর উঠাইলো, উঠায় তারা এর মধ্যে কিন্তু বাতাস ছাড়ছে, বেশ বাতাস ছাড়ছে, এখন আর কোনো মানে তারা শব্দ বা কিছু দেখতেছে না শুনতেছে না। তারা এসিবির উপরে তাদের ওই নৌকাটাকে আটকায় ফেললো, উঠে তারা গাড়ি স্টার্ট দিল। তো গাড়ি স্টার্ট দিয়ে যখন ঘুরাইছে গাড়িটাকে একদম ঘুরাইছে এদিকে, তখন নাকি মানে একেবারে মানে ভয়ের একটা ব্যাপার, মানে দুজনেরই গায়ের মানে সাথে সাথে গুজবাম্প হয়েছে, কারণ গাড়িটা ঘোরার সাথে সাথে হেডলাইটটা যে পড়ছে উডজের মধ্যে, মানে রাস্তা কিন্তু বেশ যে রাস্তাটা ওইদিকে গেছে সেই রাস্তাটা কিন্তু বেশ পুরনো, কিন্তু রাস্তা মানে একদম মানে পুরনো পিচ ঢালাও নিয়ে উঠে গেছে এরকম, এর মধ্যে দেখতেছে রাস্তার পাশ দিয়ে মনে হলো একটা মহিলা ঢুকে গেল গাছপালার মধ্যে, এবং মহিলাটার শুধু দেখছে একটা গাউন আর লম্বা চুল এবং এলোমেলো, মানে একেবারে এলোমেলো চুল, মানে সেই চুলের কোনো মানে বাধা ধরা নিয়ম নাই, মানে এই চুল কেউ আছড়াইছে কিনা কুনোস, কুচকুচে কালো চুল এবং কুচকুচে কালো, এবং যতটুকু গাউনের ফাঁক দিয়ে তারা দেখতে পারছে মনে হচ্ছে মেয়ের মহিলার হাতটা একদম কালো, মানে কৃষ্ণ বর্ণের, এবং চুলগুলা কুচকুচে কালো, কোপড়া কোপড়া একটু একদম নিচ পর্যন্ত, এবং তাদের হেডলাইটের আলোতে একটা সেকেন্ডের জন্য একটা গ্লেন্সের জন্য দেখা গেছে, তারপরে গাছের ফাঁকে ঢুকে গেল। তো মানে খুবই ভয় পেয়েছে দুজন, তাড়াতাড়ি তারা ট্রেনে মানে ওই জায়গার থেকে বের হয়ে যাবে, ওই রাস্তার থেকে মানে মূল রাস্তা উঠবে ওই পাশে। তো ট্রেনে যখন নাকি মূল রাস্তার দিকে উঠছে তাদের, তারা মানে এবার তাদের যেটা করতে হবে ঘুরে তাদেরকে কিন্তু ওই সেই ব্লাডি বাকেট ব্রিজ সেটার উপর দিয়ে যেতে হবে, ওই পাশ থেকে ঘুরে এসে তারা ব্রিজের উপর উঠছে। ব্রিজের উপর উঠে যখন ব্রিজের একদম শেষ মাথার দিকে আসছে তখন দূরে মনে হইল ওই মহিলাটা আবার দাঁড়ায় আছে তাদের সামনে, এবং মানে হেডলাইটটা যে পড়ছে হেডলাইটের আলোতে মানে তার শরীরটা ভালো মতো দেখা যাচ্ছে না, জাস্ট গাউনটা দেখা গেছে ফর এ মিলি সেকেন্ড। তো রন ড্রাইভিং সিটে ছিল, সে এটাকে মানে সে মোটামুটি কেয়ার করে নাই, সে জাস্ট থ্রোটল তার দিয়ে মানে সে তার অ্যাক্সেলারেটর দাবাই দিছে, খুবই সে চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে পড়বে, হি ডাজন্ট কেয়ার, কারণ তার কাছে বেশ ভয় লাগছে, সে মানে ভোঁ করে চলে আসছে। তো লাস্ট মোমেন্টে নাকি দেখছে বেশ খানিকটা দূরে এসে দেখছে যে কেউ নাই সামনে, কেউ নাই। তো গাড়িটা যখন পার হয়ে গেল ব্রিজটা ক্রস করার আগে তখন নাকি একটা জোরে চিৎকার শুনছে, চিৎকারটা মনে হলো একদম কান ফাটানো একটা কর্কশ চিৎকার, তাদের ঠিক বা পাশ থেকে গেছে যে পাশে ফিয়ানা বসা সেই পাশে, এবং দুজনে মানে ট্রেনে ওখান থেকে বের হয়ে গেছে গাড়ি নিয়ে, বের হয়ে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, উইন্ডশিল্ডের মধ্যে পড়তেছে একদম, উইন্ডশিল্ড ওয়াইপারও মানে খুব ফাস্ট চালাও কাজ হচ্ছে না। তো খুব ভয় পেতেছিল ওরা দুজনই, এবং যেখানে নাকি তাদের বোটটা ডিপোজিট করার কথা সেখানে যখন আসছে সেই মানে একটা বোট ক্লাবের কাছে, ওইটার কাছে পৌঁছানোর সময় মানে ডান দিকে মোড় নিয়ে যাবে এই সময় নাকি তাদের হেডলাইটের আলোতে তারা দেখছে একটা মানুষ খুব ফাস্ট মুভ করে গেছে তাদের সামনে থেকে, এবং মানুষটা মনে হচ্ছে তার সারা শরীরে খালি গায়ে, কিন্তু চুলগুলা বড় বড়, মানে শরীরটা খালি গায়ে মানে কোনো কাপড় বোঝা যাচ্ছে না, চকচক করতেছিল হেডলাইটের আলোতে পিঠটা, চুলগুলা বড় বড়, একদম রাস্তা ক্রস করে গেছে। তো তারা মোটামুটি মানে খুব ফাস্ট ড্রাইভ করে আসছে, এসে সে বোট হাউসের সামনে গাড়িটা ই করছে। পরে ওখানকার যে মানুষ ছিল তাকে যে নক করলো, করে বললো বৃষ্টি পড়তেছে, ইট ওয়াজ পোরিং ডাউন, মানে প্রচন্ড বৃষ্টি, যে বললো যে বোট ফেরত নিয়ে আসে। লোকটা বলতেছিল যে তোমরা তো লেট করে ফেলছো, তোমাদের আর একটু আগে আসা উচিত ছিল, আমরা এখনই ক্লোজ করে দিতাম এসে। যাই হোক, তাদের সাথে বুঝায় টুঝায় তারা অনেক ভয় পাইছে, এবং তারা ওইখান থেকে কিন্তু আসলে তারা ওই দিন ড্রাইভ করে ফেরার কথা, তারা চাইছিল যে ফিরে আসবে তারা যেখানে থাকে, বাট তারা আসতে পারে নাই। তারা অনেক দূর এই রাস্তা এরকম চালায়েছে, এখানে একটা হাইওয়ে আছে, সেই হাইওয়ে ধরে চালায় আসছে, এসে মানে পুরো রাস্তাটাই ভয় ছিল, কারণ বৃষ্টিটা ছেড়ে যায় আবার আসে, বৃষ্টিটা ছেড়ে যায় এরকম আসে। তারপর তারা একটা মোটেল দেখছে সেখানে, সেই মোটেলে যে তারা রাতের বেলা ওই দিন থাকলো, এবং দুইজনই রাতের বেলা প্রচন্ড ভয় পেয়েছে, তাদের কেন জানি মনে হচ্ছিল তাদের রুমের দরজা কেউ নক করবে, এরকম একটা ভয় ছিল দুইজনই, রন আর ফিয়ানা। তো ওখানে রাত কাটাইছে তারা, তো ওই দিন কিছুই হয়নি তাদের সাথে, বাট তারা ফিরে এসে পরে যেই বন্ধুদের সাথে ডিসকাস করে ওখানে গেছিল তাদেরকে বলছে যে এরকম এরকম ঘটনা। তো যাই হোক, গ্যারিও তাদের কাছ থেকে এই ঘটনাটা শুনছিল। তো গ্যারি যেহেতু আমার সাথে এই ব্যাপার নিয়ে আলাপ করছে, আমি তাকে বললাম যে আমি এখন একটা শো করি এরকম এরকম ব্যাপার, গ্যারি তখন এই পুরো ঘটনাটা আমার সাথে শেয়ার করলো। অ্যান্ড ইট ওয়াজ প্রিটি স্কেরি। আসলে যারা এরকম জায়গায় গিয়েছেন, যারা এরকম দেখেছেন, যারা তারা বুঝতে পারবেন এই ফিলিংসটা কেমন। আর কিছু জিনিস যদি চোখে পড়ে যায়, আমি কিন্তু অনেককে দেখতেছি, আমি সেনকে রিসেন্টলি সেদিন একটা শো দেখলাম ইউটিউবে, একজন ব্যক্তি তিনি বলছেন যে এই ভূত প্রেতের ব্যাপারগুলো তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে সবই মানে এগুলো আসলে মানুষের মনের কল্পনা বা কোন রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে এটা আসে, আসলে এই ধরনের কিছু এক্সিস্ট করে না, এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছেন তিনি। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনি এইভাবে বলতে পারেন যদি কিনা আপনার বিশ্বাসটা ওইটার প্রতি না থাকে। আর যারা বিশ্বাসী মানুষ তারা কিন্তু অন্যভাবে দেখবে, বিশ্বাসী মানুষকে অবশ্যই এসব ব্যাপার বিশ্বাস করতে হবে। নট নেসেসারিলি যে আমি যে কোনো জিনিস দেখলেই মনে করবো যে এটা ভৌতিক, সেটা না, বাট অনেক কিছু কিন্তু ঘটে, এবং যেসব জায়গা সম্পর্কে এই ধরনের কথা প্রচলিত থাকে সেখানে কিছু না কিছু এলিমেন্ট থেকে যায়, এবং মানুষ কিন্তু অনেক সময় এগুলো দেখতে পায়। ট্রাস্ট মি, অনেকেই মানে আমি আমার নিজের জীবনে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেটা কিন্তু আসলে এমন না যে আমি খুব সামনাসামনি অন্যরকম কিছু দেখেছি আমাকে অ্যাটাক করেছে বা সামথিং লাইক দ্যাট, বাট যেই জিনিসগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমার এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, আমি অস্বীকার করতে পারি না সেগুলোকে, আমার নিজের চোখে যতটুকু দেখা যতটুকু ফিল করা সেগুলো কিন্তু আমি করেছি। আর এরকম কিন্তু আমি অনেক মানুষকে চিনি যারা নাকি একেবারেই আমার থেকেও বেশি ফিল করছেন, এরকম মানুষ আছে। এবং আমি অনেক পজেসড মানুষকেও চিনি যারা একসময় পজেসড ছিলেন, এবং তারা সেই সময়কার অনেক ঘটনা, আমি যেমন রেডিওতে থাকতে আপনাদেরকে বলেছি যে তখন আমি একটা ঘটনা বলেছিলাম আমার খুব ক্লোজ রিলেটিভের যিনি পজেসড ছিলেন, এবং তিনি সেই তার অনেক কিছু শেয়ার করতেন, যেহেতু আমার খুব ক্লোজ আর আমার সাথে বয়সও খুব একটা ডিফারেন্স না, অনেক কিছু শেয়ার করতেন, এবং সেই সময় কিন্তু ওনার ওই শেয়ারিং থেকে আমি অনেক কথা শুনি যেগুলো কিনা পরবর্তীতে দেখি একেবারেই অনেক রকম জিনিসের সাথে মিলে যায়, যে জিনিসটা আসলে অ্যাভয়েড করার কিছু নাই। আসলে বিশ্বাসটাই হচ্ছে বড় জিনিস, যে যেভাবে বিশ্বাস করে সেইভাবেই পায়। আরেকজনের বিশ্বাসকে আঘাত করার আমি কোনো কারণ দেখি না, যতক্ষণ না সেই মানুষটা মানে অন্য কোনো উদ্দেশ্যে কিছু করছে, ততক্ষণ পর্যন্ত আমি আই থিঙ্ক দ্যাট এটা আসলে যার যার বিশ্বাস তার মতোই থাকতে দেওয়া উচিত, এই হচ্ছে ব্যাপার। আর আমরা নিছক ভূতের ঘটনা বলি, ভিতর ঘটনা শুনি এবং আপনাদেরকে শোনাই, এটা কিন্তু আসলে একটা ফান, আমাদের কাছে এটা ফানের মতোই লাগে। তো যাই হোক, এই ছিল রন আর ফিওনার ঘটনা, যেটা আমার ফ্রেন্ড গ্যারি শেয়ার করলো আমাদের সাথে। থ্যাংক ইউ গ্যারি ফর শেয়ারিং দিস স্টোরি। সো এখন চলে যাব, ফিরে আসবো একটু পর আরেকটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। তবে আরেকটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন। তো চলে আসছি কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুলিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিশু কবির হুমায়ুন রোড মোহাম্মদপুর ঢাকা থেকে। আর মিশু তার ভাইয়ের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি মিশুর শেয়ার করা ঘটনায়। মিশুর বড় ভাই দীপু, তিনি এটা অনেক বেশ আগের ঘটনা, কিন্তু 85 সালের ঘটনা, 1985 সাল। সে সময় তিনি ভারতে পড়াশোনা করতেন এবং তিনি কলকাতায় থাকতেন। তখন তো ভালোই চলছিল তার সময়, পড়াশোনা করছেন এবং তার মাঝে তিনি তার শখ ছিল আঁকা আঁকি করা, আঁকা আঁকি করতেন এবং বেশ এই আঁকার জন্য তিনি বেশ সময় স্পেন্ড করতেন। বাইরে চলে যেতেন, পার্কে চলে যেতেন, বিভিন্ন জায়গায় গিয়ে আঁকা আঁকি করতেন। তিনি তার ইজেল এবং সবকিছু ছিল, ছোট একটা সেট আপ তার কাছে থাকতো সবসময়। তিনি প্রায় সুযোগ পেলে বিভিন্ন জায়গায় বসে আঁকতেন। এটার জন্য তার বন্ধুরাও তাকে খুব পছন্দ করত এবং তাদের একটা গ্রুপ ছিল যারা তারা সবাই এই আর্টিস্ট ছিল, তারা সবাই আঁকত। তো তাদের সময়ে সময়ে বিভিন্ন জায়গায় আড্ডা বসত, বেশ ভালো একটা সময় তারা স্পেন্ড করত, পড়াশোনার মাঝেই এটা করত। তো একদিনকার ঘটনা, সেদিন সন্ধ্যায় মিশুর ভাই বের হয়েছে, দীপু তখন বের হয়েছে তিনি তার বন্ধুর সাথে দেখা করার কথা। তো বন্ধু তাকে আসতে বলছিল তার বাসার কাছে, মানে বন্ধুর বাসার কাছে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে খাবার হোটেল যেটাকে বলে আমাদের এখানে, সেরকম কাইন্ড অফ একটা রেস্টুরেন্ট বা ক্যাফে, যেখানে আমাদের লোকাল ফাস্টফুড এগুলো পাওয়া যায়, চা কফি পাওয়া যায়, এরকম একটা জায়গা। তো সেখানে আসতে বলেছিল, তাদের প্ল্যান ছিল তার বন্ধু আসবে এখানে এবং আসার পর তারা ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চা কফি খেয়ে সেখান থেকে চলে যাবে রাতের শোতে, সিনেমা দেখতে, লাস্ট নাইট শো, লেট নাইট শো। সিনেমা দেখে তার বন্ধুর বাসা ওই দিন তারা স্টে করবে। তার বন্ধু একটা একটা স্টুডিও রুম নিয়ে থাকতো সেখানে, তো সেখানেই তারা স্টে করবে। তো এটাই ছিল প্ল্যান আর কি। তো যাই হোক, সে ওখানে চলে যায় সেই ক্যাফেতে। তখন সন্ধ্যা হয়ে গেছে, মোহনে গিয়ে এসে বসছে। তো তার বন্ধু তখনও পৌঁছায়নি এসে। তো সেই সময় তো আসলে মানে ই ছিল না, মানে মোবাইল ফোন ছিল না যোগাযোগ করার মতো, এরকম না যে বন্ধুকে এসে ফোন করবে। তো বসে আছে অনেকক্ষণ, সে একটা চা নিয়ে বসে চা খাচ্ছে এবং বন্ধুর আসার নাম নেই। তো খুব মানে ই হয়ে গেল, সে টেন্সড হয়ে গেল যে কি ব্যাপার, ফ্রেন্ড এখন আসতেছে না, এই সেই কঠিন অবস্থা। তো সে অনেকক্ষণ টেনশন করছে বন্ধু আসে না কেন। তো সে এক পর্যায়ে সে হোটেল থেকে বেরোলো, বের হয়ে চায়ের দাম দিয়ে দিল, দিয়ে সে উঠে হাঁটা চলা করছে, আশেপাশটা দেখছে। তো দেখছে যেখানে তাদের যে রেস্টুরেন্টটার থেকে সামনে রাস্তা চলে গেছে একটা, বেশ একটু সামনে গিয়ে, বেশ খানিকটা সামনে গিয়ে একেবারে নির্জন হয়ে গেছে, বিশাল ঝাঁকড়া একটা গাছ এবং সেই পাশে বিশাল একটা গেট আছে এরকম। তো সে তাকায় দেখতেছে ওই জায়গাটা অন্ধকার। তো অনেকক্ষণ সে খেয়াল করলো ওই জায়গায়, মানে তার কাছে সিনটা অসাধারণ লাগছিল, মনে করছিল যদি আমি এটা আঁকতে পারতাম, কারণ রাস্তা ল্যাম্পপোস্টের আলোটা এমন ভাবে পড়ছে, একটা অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। কিন্তু আসলে মানে তখন সেরকম সময় নাই। তো আবার ফিরে আসলো, দীপু চলে আসলো রেস্টুরেন্টে, এসে দেখছে তার বন্ধু আসে কিনা। তো বেশ খানিকক্ষণ পর দেখলো যে তার বন্ধু হন্তদন্ত হয়ে আসছে, এসে বলতেছে যে দোস্ত কি অবস্থা, তুই তো অনেকক্ষণ বসে আছিস। তো আমি তো আসলে একটা কাজে আটকে গেছিলাম রে, বলে কি বলে যে আমার যে মামা তার একটু সমস্যা হয়েছে, মামার বাসায় আমাকে যেতে হবে। তো তুই কি এক কাজ করবি, তুই আমার ই নিয়ে যা, আমার রুমের চাবিটা নিয়ে যা, তোকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার বাসায় যে তুই বসে থাক বা তুই ওয়েট কর। তো দীপুর কাছে একটু অস্বস্তি লাগলো যে সে ওখানে যাবে একা একা কি করবে সেখানে, মানে একা একা বন্ধুর বাসায় যেহেতু সে বসে থেকে তো কোনো লাভ নেই। তো সে দীপু তখন বলতেছে যে আমি এক কাজ করি, তাহলে আমি যাই অন্য এলাকায় যে আমার ফ্রেন্ড আছে যে ওর সাথে দেখা করি এসেই। তো এই ফ্রেন্ড বলতেছে না না তুই এটা দরকার নাই, তুই আমার বাসায় চাবি নে, তুই এক কাজ কর, তুই একটু পর শো শুরু হবে সিনেমার, তুই একেবারে যে সিনেমা দেখ, সিনেমা দেখে তুই চলে আমার বাসায়, আমি আমার এর মধ্যে আমার মামার বাসায় যাই, যে আমার কাজ সেরে আমিও আবার চলে আসবো বাসায়, তুই চিন্তাই করিস না, তুই আমার চাবিটা ধর। চাবিটা তাকে তার বন্ধু দিয়ে দিল, জোর করে চাবি দিল, বললো যে তুই ইসে চলে যা, তুই সিনেমা হলে চলে যা। তো দীপুর কাছে একটু খারাপ লাগতেছে, একা একা সিনেমা দেখবে যে, বলছে যা 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 একা তুই যে সিনেমা দেখ, সিনেমা দেখে তুই রাতে ব্যাক করে চলে আসবি, তুই তো জানিস আমার বাসার ঠিকানা কোথায়। বলে এই যে মানে সে পুরো বুঝাই দিল লোকেশনটা এবং চাবিও তাকে দিয়ে দিল, বলে যে তুই দেখে তুই চলে আসবি, এসে তুই মানে ঢুকে যাস বাসায়, অসুবিধা নেই, আর আমি তো আসবোই, অসুবিধা নেই, আমি এর আগেই চলে আসবো, আমার কাছে এক্সট্রা চাবিও আছে, আমি যদি আসি বাসায় তো আসলাম, আর নাহলে পরে আসবো, অসুবিধা নেই, মানে তুই চলে যাবি আমার বাসায় চলে যাবি সিনেমা দেখে। তো দীপু অনিচ্ছা সত্ত্বেও সে চাবিটা নিল ফ্রেন্ডের থেকে। তার বন্ধু বলল, দোস্ত আমার খুব ইমার্জেন্সি, মামার ওখানে যেতেই হবে, নাহলে কি তোর সাথে আমার প্ল্যান বাদ যায়। আজকে তো মুভি দেখার প্ল্যান করছি তোর সাথে, একসাথে মুভি দেখবো, রাতে আমরা আড্ডা দিব। তো যাই হোক, বেশি কিছু না দোস্ত, আজকে মুভি দেখাটাই হয়তো আমার বাদ যাবে, আমি রাতে অবশ্যই আসতেছি, তুই আমার বাসায় যা, বাসায় গেলে আমি রাতে আসতেছি বা আমি চলে আসলে তো আসলাম আগে, তো আড্ডা হবে। তো দীপু তখন বলে, এক কাজ কর, বাদ দে না, আমি তাহলে আমার বাসায় চলে যাই, আরেকদিন আমরা মুভি দেখবো। বলে, না না দোস্ত, তুই যা, অ্যাটলিস্ট তুই মুভিটা দেখ, আমরা রাত্রে আড্ডা দিচ্ছি। তাই তো দীপু যাই হোক ওদের কাছ থেকে চাবিটা নেয়, চাবিটা নিয়ে তার ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ডকে বিদায় দেয়, যে আরেকবার বুঝে নেয় তার বাসায় কিভাবে যাবে। তো এই বলে সেও বিদায় নেয়, দিয়ে হাঁটা ধরে, তো হাঁটতেছে সে মুভি থিয়েটারের দিকে, এবং সে চিন্তা করতেছে বেশ খানিকটা সময় আছে, আমি হেঁটে হেঁটেই যাই সিনেমা হলে। তো হেঁটে যাচ্ছে আচ্ছা বেশ খানিকটা রাস্তাই, এবং রাস্তাটা দেখলো যে এক জায়গায় বেশ নীরব, যে রাস্তা দিয়ে সে যাচ্ছে মানুষজন খুব কম, এই শহরে সাধারণত এরকম নীরব রাস্তা কমই দেখা যায়। তো এক সময় সে পৌঁছায় গেল সিনেমা হলে, এবং সিনেমা হলে যে টিকিট কেটে সে ঢুকে গেল তার যেই মুভি দেখছিল সেটা। তো মুভি শেষ হতে হতে কিন্তু বেশ রাত হয়ে গেল, মানে একেবারে লেট নাইট শো, সবচেয়ে শেষ শো যেটা ছিল, এবং 12টার সময় শো ভাঙছে, এবং রাত তখন বেরোতে বেরোতে বেশ আরো দু এক মিনিট পাঁচ মিনিট চলে গেছে। সো যখন বের হয়েছে তখন তো মানুষ কিছু থাকেই, মানে শো ভাঙছে, এবং সিঙ্গেল স্ক্রিন শো সেগুলা, তখনকার সময় এত বেশি ওরকম মাল্টিপ্লেক্স হতে ছিল না। তো বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে যে মানুষজন হেঁটে চলে যাচ্ছে ওদিক ওদিক। তো সে হাঁটা ধরলো তার ডেস্টিনেশন উদ্দেশ্যে, একটু তাকাইছে এদিক ওদিক কোনো অটো পাওয়া যায় কিনা বা এরকম কিছু, দেখলো যে না ওরকম কিছু নাই। রাস্তায় সে একটু তাকাচ্ছিল যে সে কোনো রিক্সাও পায় কিনা, মানুষ টানা রিক্সা ছিল তখনকার সময়। তো সেই রিক্সাও সে চোখে পড়ল না, দেখলো যে এখন মানে একদম নিশুতি হয়ে গেছে, যে রাস্তা দিয়ে হাঁটছে রাস্তার পাশে গাছ, এবং পাশে একটা বিশাল বাউন্ডারি ওয়াল, এবং তার ওই পাশে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে ছাদটা, ওখানে হয়তো কিছু বসত বাড়ি আছে। তো ঝিঝি পোকা ডাকছে, বেশ বেশ স্ট্রংলি ঝিঝি পোকা ডাকছে, এবং রাস্তাটা নীরব, এখানে কোনো গাড়ি ঘোড়াও আসছে না রাত্রেবেলা, এবং বেশ পুরনো এলাকা, বুঝতে পারছে যে এই জায়গাটা যেখান দিয়ে সে যাচ্ছে বেশ পুরনো। রাস্তার বাঁ দিকে যে জায়গায় সে বাউন্ডারি ওয়াল দেখছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশে দেখতেছে বড় বড় গাছ, বেশ পুরনো গাছ, অনেক বয়স হয়ে গেছে গাছগুলোর, এবং সেই গাছগুলো একদম বড় বড় গাছ, এবং সেগুলোর উপর দিয়ে সেই যে জোছনার আলো, মানে চাঁদের আলো হালকা এসে পড়তেছে রাস্তার মধ্যে। আর হঠাৎ একটা গাড়ি শট করে চলে যাচ্ছে পাশ দিয়ে, এগুলো থামছেও না, বেশ স্পিডে চলে যাচ্ছে পাশ দিয়ে। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো রাস্তা দিয়ে হাঁটতে, ঝিঝি পোকার শব্দ পাচ্ছে, এবং রাতের একটা মানে স্মেল, রাতের একটা স্মেল, এরকম একটা অবস্থা, মানে গাছপালা প্রকৃতির একটা স্মেল আছে, কিন্তু কুয়াশা পড়ে একটা স্মেল হয়। আর সময়টা এমন ছিল তখন শীত আসি আসি করতেছে, এরকম একটা ব্যাপার, মানে অনেকেই এতটুকু ঠান্ডা একটা শাল গায়ে জড়িয়ে নেয়, এরকম একটা অবস্থা। কিন্তু দীপুর গায়ে কিছু ছিল না, সে শার্ট পরার জন্য তার একটু চিল্ড লাগতেছে। তো সে তাকাচ্ছে এবং মনে মনে আশা করতেছে যে হঠাৎ যদি একটা মানে এই রিক্সা পেয়ে যাই, মানুষ টানা রিক্সা, তাহলে উঠে পড়ব। মোটামুটি সে আন্দাজ করতেছে যে এই রাস্তা ধরে অনেক দূর সামনে চলে গেলে বাঁদিকে মোড় নিতে হবে, তার যে ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী সেখানে মোড় নিলে সে জানে যে সেখানে কিছু ছোটখাটো দোকানপাট আছে। আর সেখানে চায়ের দোকান পেলে সে চিন্তাই করে নিচ্ছে যে একটু চা খাওয়া যাবে, চা সিগারেট খেলে হয়তো একটু ভালো লাগবে, এত দূর হেঁটে এসে যেহেতু সে এখনো কিছু পায় নাই। তো চিন্তা করতে করতেছে হাঁটতেছে সামনের দিকে। তো বেশ খানিকটা হাঁটার পরে তার হঠাৎ বেগ হলো, মনে হলো যে একটু জল বিয়োগ করা প্রয়োজন। তো সে তাকাচ্ছে আশেপাশে এবং অন্ধকার রাস্তা একটু অস্বস্তিও লাগতেছে, গা শিরশিরও করতেছে যে এই জায়গায় কোথায় কি করব, মানে রাস্তার পাশে দাঁড়ায় যাবো এরকম ভাবতেছে সে। তো এর মাঝে বড় বড় গাছ, এবং বেশ বড় গাছ, পুরনো গাছ, বয়স্ক, সেই গাছগুলো মানে এরকম দাঁড়ায় আছে। তো চিন্তা করতেছে গাছের ফাঁকে যাবো কিনা, এরকম একটু তাকাইতে তাকাইতে হঠাৎ তার চোখ পড়ল সামনে যে একটা দরজা, বেশ বড় একটা গেট, গেটটা কাইন্ড অফ লাইক লোহার গেট, লোহার গেট, এবং সেই গেটটার মাঝখানে যে পকেট গেটটা সেটা ফাঁক করা, মানে খোলা। তো সে চিন্তা করতেছে যে এটা কি কোনো মানে মানে আছে না, অনেক কারখানা থাকে বা এরকমই থাকে, এরকম কোনো জায়গা কিনা। তো এরকম হলে আমি একটু হেঁটে গিয়ে জিজ্ঞেস করতে পারি ওখানে দারোয়ান টারোয়ান থাকলে যে ভাই রেস্ট রুম আছে নাকি, বাথরুম থাকলে আমি একটু ইউজ করতাম। তো এই চিন্তা করতে করতে সে হেঁটে চলে যায় গেটের কাছে। তো গেটের আশেপাশে কিন্তু মানে পাশে কোনো বাতি নেই, মানে যে সেই রাস্তা যে স্ট্রিট ল্যাম্প সেটা নাই, বেশ খানিকটা দূরে স্ট্রিট ল্যাম্প জ্বলছে এবং সেটার হালকা আলো আসছে। এবং এর জন্য গেটের মধ্যে কি লেখা আছে এটাও ঠিক মতো সে পড়তে পারতেছে না। তো সে গেটের ফাঁক করা পকেট গেট সেটা হাত দিয়ে ধাক্কা দিল, ক্যাঁচ করে আর একটু খুলে গেল। ভেতরে দেখতেছে অন্ধকার অন্ধকার, এবং সে এখান থেকে যতটুকু দেখতে পারতেছে আকাশের আলোয়, মানে চাঁদের আলোতে একটা পিচ ঢালা রাস্তা চলে গেছে গাছপালা দুই পাশে। তো সে চিন্তা করলো যে এখানে কেউ আছে নাকি, সে জিজ্ঞেস করলো একবার কেউ আছেন। তো অন্ধকারের মধ্যে একেবারে নিস্তব্ধ জায়গায় মনে হলো যে তার কাছে সে নিজেই নিজেকে প্রশ্ন করলো, এরকম একটা অবস্থা, যেহেতু মানে কোনো রিপ্লাই কিচ্ছু নাই। তো একবার কি মনে করে একবার ভাবছে ঢুকবে কি ঢুকবে না, পরে চিন্তা করলো আমি ঢুকি সামনে যে ঝোপের মধ্যে দাঁড়ায় যায় আমার মতো কাজ করি। চিন্তা করে সে আস্তে করে পা দিয়ে ঢুকে গেল সেখানে গেটের ভেতরে, ঢুকে হেঁটে যাচ্ছে। তো একটু সামনে গিয়ে দেখলো যে অনেক ঝোপঝাড় শুরু হয়েছে এদিকেই, এবং সে একটা ঝোপের পাশে দাঁড়ালো, তার মতো সে দাঁড়ায় কাজ করলো। কাজ করে সে যখন নাকি একটু মানে স্বস্তি বোধ করতেছে, কারণ তখন ঠান্ডার সময়, তো সে আস্তে করে উঠে দাঁড়ায় তাকালো গেটটা। গেটটা দেখা যাচ্ছে তার থেকে যেখান থেকে সে ঢুকছে তার থেকে এই তো 7-8 ফিট দূরে গেটটা, এবং সেই রাস্তা ওই ফাঁক করা সেই পকেট গেটটা খুলে আছে, বাইরে রাস্তা দেখা যাচ্ছে এবং সেই ঝিঝি ঝিঝি শব্দ। আর ভেতর দিকে তাকালো, দেখলো অনেক দূরে মনে হচ্ছে যে একটা ল্যাম্পপোস্টের আলো সেখানে পড়ে আছে, মানে একটা ল্যাম্পপোস্ট জ্বলছে। তো সে ভালো মতো তাকায় দেখলো যে ওখানে কি, দেখলো যে ঝোপঝাড় এরকম এবং রাস্তাটা চলে গেছে অনেক দূর, কিন্তু জায়গাটা দেখতে অনেকটা আর্টিস্টিক লাগছে তার কাছে, এবং গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়তেছে। তো কেন জানি তার একটু মন হলো একটু হেঁটে যাই সামনে কি অবস্থা দেখি, মানে তার মনের মধ্যে একটা অন্যরকম দৃশ্য তৈরি হচ্ছে, মনে হচ্ছে এরকম দৃশ্য যদি আঁকা যেত বসে অসাধারণ লাগতো, মানে রাস্তাটা পিছঝাড়া রাস্তা, রাস্তি করে বাঘ খেয়ে চলে গেছে সামনে। তো সে হাঁটছে, হেঁটে হেঁটে সামনে গেল। তো সামনে যেতে যেয়ে বেশ খানিকটা সামনে যখন চলে গেছে, সে দেখলো যে যেখানে ল্যাম্পপোস্টটা আছে সেই ল্যাম্পপোস্টটা পার হয়ে গেছে, আর একটু সামনে গেছে। সামনে গিয়ে সে দেখতেছে দূরে একটা লোক বসে আছে। তো সে ভাবলো যে এই লোকটা মোস্ট প্রবাবলি গার্ড, মানে সে যে গেটে সেই গেটের গার্ড মনে হয় এখানে এসে বসছে এরকম কিছু, কেন যে এই লোকটা বসে আছে দেখে মনে হচ্ছে যে সে একটা মানে ইসের মতো পরা, কাইন্ড অফ কুর্তা আর একটা পায়জামার মতো পরা, মাথার মধ্যে একটা কাইন্ড অফ পাগড়ির মতো বাঁধা বসে আছে, এবং দেখি বোঝা যাচ্ছে হালকা আলো এসে পড়ছে সেখানে, যে ওই পাশে যে ল্যাম্পপোস্টটা ছিল সেই ল্যাম্পপোস্ট থেকে হালকা আলো এসে তার গায়ে পড়ছে লোকটার। তো লোকটার হাতের মধ্যে একটা লাঠি আছে, একটা লাঠি ধরে বসা লোকটা, বসে লাঠি দিয়ে এরকম করে ধরে রাখছে। সে আস্তে আস্তে হেঁটে লোকটার কাছে গেল, চিন্তা করছে, দীপু চিন্তা করতেছে লোকটাকে জিজ্ঞেস করবে যে ভাই এটা কোন জায়গা কি ব্যাপার এই। তো এই জিজ্ঞেস করতে গিয়ে দেখলো লোকটা সে কাছে আসতেই তার দিকে ফট করে তাকালো চোখ তুলে, এবং মানে তার কাছে অবাক লাগলো, দেখে মনে হলো যে লোকটার চোখ দুটো জলজল করতেছে আলোতে, মানে জলজল বলতে মানে চকচক করতেছে, মানে হালকা আলো পড়ে মনে হচ্ছে চমকাচ্ছে সাদা অংশটা চোখ চোখের, তার কাছে একটা অন্যরকম লাগলো। তো লোকটা তার দিকে তাকাই থাকলো, লোকটার মুখে দাড়ি আছে, চাপ দাড়ি লোকটার, এবং পাকা চাপ দাড়ি, এবং তার দিকে তাকায় খুব গম্ভীর ভাবে বললো যে তোর কাছে কি রুটি আছে, মানে একবার তুই তোর কাছে কি রুটি আছে, রুটি থাকলে রুটি দে আমারে। তো দীপুর কাছে একটু অস্বস্তি লাগলো, আর লোকটার ভাষাটা কেমন জানি একটু মনে হচ্ছে গ্রামাঞ্চলের ভাষা, মানে শহরে এই ভাষাটা সহজে সবাই বলে না, আর সে যে শহরে আছে সেখানকার ভাষাটা একটু অন্যরকম। দীপু তো বাংলাদেশের ছেলে, বাট তার কাছ থেকে কলকাতার যে লোকাল ভাষা সেরকমও না, মনে হচ্ছে যে একটু গ্রামের ভাষা। তোর কাছে রুটি থাকলে আমারে দে। তো দীপু একটু মানে হতবাক হয়ে গেছে, সে চিন্তা করতেছে যে এটা কি শুনলাম রাতের বেলা এরকম নির্জন জায়গায় বসে বলছে রুটি থাকলে আমারে দে। দীপু বলতেছে আমার কাছে রুটি নাই, কোথেকে রুটি আসবে, আমি তো যাচ্ছি, এটা কি আপনার এটা কোনো কারখানা নাকি, জায়গাটা খুব সুন্দর আমি একটু দেখি। তো লোকটা কিছু বলতেছে না, মুখটা এরকম নাড়াচ্ছে তার দিকে, মানে মুখটা এরকম নাড়া অনেকক্ষণ তাকায় থাকলো আর মাথা নাড়লো, কিছু বলল না। তো দীপু আর কোনো কথা না বলে আস্তে ধীরে সামনে দিক যাওয়া শুরু করলো, সে মনে করলো লোকটা সম্মত দিছে তাকে যেতে সামনে। তো সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, বেশ খানিকটা পার হয়ে আসছে রাস্তা, হঠাৎ করে পিছন থেকে জোরে শুনলো যে আর সামনে যাইস না, আর সামনে যাইস না। তো আর সামনে যাইস না যে তাকে বলছে, বেশ মনে হচ্ছে কিন্তু একেবারেই তার কাছ থেকে বলতেছে, বাট সে কিন্তু বুঝতেছে লোকটার সাথে তার ডিস্টেন্স প্রায় 30 ফিট, এতখানিক দূরে। একটু অস্বস্তি লাগলো দীপুর কাছে, কিন্তু সে চিন্তা করছিল সে ফিরে যাবে, কিন্তু তার চোখে হঠাৎ করে এমন একটা জিনিস পড়লো যে তার ফিরে যাওয়ার ইচ্ছাটা উবে গেল। সে সামনে মানে সামনের দিক তাকায় দেখতেছে চাঁদের আলো পড়ছে, বেশ মানে বিশাল আকৃতি মনে হচ্ছে তার কাছে, একটা সামনে সোজা একটা বেশ বড় কাইন্ড অফ লাইক টাওয়ারের মতো, চারিপাশে গোল হয়ে এরকম একটা টাওয়ারের মতো, এবং সেটাতে ওঠার জন্য সিঁড়ি আছে। তো দীপু কিন্তু এরকম দেখে নাই কখনো, মানে তার চোখে এরকম জিনিস পড়ে নাই কখনো। এটা কি, সে অবাক হয়ে গেল, অনেকটা মনে হচ্ছে দূরে একটা অ্যাম্পি থিয়েটার, বড় একটা অ্যাম্পি থিয়েটারের মতো দূর থেকে মনে হচ্ছে। অ্যাম্পি থিয়েটার তো বিশাল আকৃতির হয়, তো সেরকম বড় আকৃতির না, বাট তার থেকে ছোট, কিন্তু অ্যাম্পি থিয়েটারের মতো আবার সিঁড়ি উঠে গেছে ধাপে ধাপে সেদিকে, এবং চাঁদের আলো পড়ে সেই যে গোল যে আকৃতিটা বা যে জিনিসটা, সেটার চেহারা অন্যরকম হয়ে গেছে। মানে তার গায়ে সবুজ হয়ে জন্মাইছে গাছপালা বা সবুজ শ্যাওলা ছোট ছোট গাছপালা, এগুলো জন্মাই গেছে। মানে একটা অন্যরকম অপার্থিব একটা 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 স্থাপনার মতো লাগতেছে, অপার্থিব স্থাপনার মতো জায়গাটা। সিঁড়িটার মতো চাঁদের আলো ঝকঝক করতেছে, এবং চাঁদের আলো যে পড়ছে মনে হচ্ছে পাথর এবং পুরনো কংক্রিটের মতো, মানে একেবারে ধূসর টাইপের, মানে একটা কালার চলে আসছে চাঁদের আলো পড়ে কালচে টাইপের। তো এই জিনিস দেখে দীপুর মাথা অন্যরকম হয়ে গেল, সে চিন্তা করলো আরে এটা কি, মানে আশ্চর্য একটা ব্যাপার। সে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো সামনের দিকে, সে পেছনে তাকে যে বলছে দিকে যাইস না আর, সেটা সে আর খেয়াল নাই তার, সে কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে। এখানে কিন্তু টোটাল প্রাকৃতিক পরিবেশ, তাকে দেখতেছে বড় বড় গাছ চারপাশে, এখানে কোনো বাড়িঘর নাই, শুধু ওই মাঝখানে বিশাল আকৃতিটা এবং তার পাশে কংক্রিট দিয়ে ওইটাকে ঘিরে রাখছে আরো একটা জায়গা, মানে একটা রিং এর মতো, একটা মনে হচ্ছে একটা সার্কেল কংক্রিট টাইপের, বা কংক্রিট বা পাথর কিছু দিয়ে তৈরি করা একটা বিশাল সার্কেল তার পাশে, এবং মাঝখানে একটু নেমে গিয়ে মাঝখানে সেই অ্যাম্পিথিয়েটারের মতো উঠছে, একটা সিঁড়ি চলে গেছে ওইটা ওটার মধ্যে, পুরোটা কিন্তু একটা সার্কেল, গোল সার্কেল, অ্যাজ ইফ যে পুরো যে সার্কেলটা ওইখানেও মানুষ বসে মাঝখানে কিছু একটা দেখতে পারে এরকম। তো সে হাঁটতে হাঁটতে একেবারে সিঁড়ির গোড়ায় চলে আসলো, তার কাছে কিন্তু পেছনের সেই চিৎকার আর মনে নাই। আবার হেঁটে হেঁটে যাচ্ছে সিঁড়ি দিয়ে, দীপু একেবারে নিজের অজান্তেই কাইন্ড অফ সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো সে, এবং সে সিঁড়ি পার হয়ে মানে একদম মাঝ সিঁড়ি হাঁটতে হাঁটতে মধ্যবর্তী স্থান পার হয়ে একেবারে মূল যে গোল স্থাপনাটা সেটার কাছে চলে আসলো। এখানে এসে সে দূর থেকে দেখতেছে, মানে মোটামুটি কাঁচা, মানে দূর থেকে বলতে মানে মোটামুটি কাছেই চলে আসে, সেখানে সে দেখতেছে সেই যে ওইটার সারা গায়ে গা বেয়ে তৈরি হয়েছে গাছপালা উঠছে আর কি, কাইন্ড অফ লাইক বিভিন্ন পরগাছা টাইপের উঠে গেছে, পুরো সবুজ হয়ে গেছে জায়গাটা, চাঁদের আলো তো অন্যরকম লাগতেছে। দীপু কিন্তু ভুলে গেছে এখানে সাপ থাকতে পারে, এই থাকতে পারে, পুরনো একটা স্থাপনা এটা কি, সে ভাবার চেষ্টা করতেছে। আরেকটু কাছে চলে গেল, দেখলো যে সামনে একটা ঢোকার মতো দরজা, দরজার মধ্যে কোন দরজা নাই আর কি, ফাঁকা জায়গা দরজার মতো, তো সেটা দিয়ে এসে আস্তে করে ঢুকে গেল ভেতরে। ঢুকে সামনে এসে সে দেখতেছে একটা জায়গা, সেটা চারপাশে গোল এবং মাঝখানে একটা বেশ ডিপ একটা কুয়ার মতো আর কি, লাইক একটা মনে হচ্ছে হঠাৎ করে নিচের দিকে খোড়ল, এবং সেই খোড়লটার মধ্যে সে তাকায় দেখতেছে চারিপাশে আবার যে একটা গর্তের মতো, গড়ের দর্তের চারপাশে আবার কয়েকটা ছোট ছোট দরজার মতো আছে। কেমন যেন জিনিসটা, কেমন যেন অসুখ টাইপের একটা জিনিস, মানে তার কাছে কেমন যেন গা কাটা দিয়ে উঠলো জায়গাটা দেখে, কেমন যেন একটা অবস্থা। এবং চাঁদের আলো পড়ে আরো অন্যরকম হয়ে আসছে জায়গাটা, এবং ঠান্ডাটা মনে হয় এখানে অনেক বেশি, মানে সে যে ঠান্ডা ফিল করছিল আগে তার থেকে বেশ অনেক ঠান্ডা, কারণ তখন কিন্তু ঠান্ডা কেবল শুরু হচ্ছে লাইক নভেম্বর মাস, আর 85 এর দিকে নভেম্বরে মোটামুটি একটু ভালোই ঠান্ডা থাকতো, এখন কিন্তু মানে ওরকম ঠান্ডা থাকে না, বাট তখন ভালোই ঠান্ডা থাকতো, তো বেশ ঠান্ডা এই জায়গাটা, আরো বেশি ঠান্ডা, মনে হচ্ছে অনেক কয়েক ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে আরো। তো দীপুর গায়ে কাটা দেওয়া শুরু করছে ঠান্ডায়, এবং মাঝে মাঝে বাতাস বয়ে আসতেছে, হুমু শব্দ আসতেছে। দীপু কাইন্ড অফ লাইক স্পেল বাউন্ড হয়ে গেছে, কারণ সে তো আঁকাআঁকি করত, তার মনে হচ্ছে যে এখনই সে এঁকে ফেলে, তার কাছে ওই দিন তার সরঞ্জাম নাই, থাকলে হয়তো সে বসে আঁকা শুরু করতো ওই জায়গায়। হঠাৎ সে একটা শব্দ পেল, কেমন জানি একটা কচর 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 শব্দ হচ্ছে, সে চিন্তা করছে ব্যাপারটা কি। সে ভালো মতন একটু এদিক ওদিক তাকালো, কিচ্ছু নাই, কচর কচর শব্দ কোত্থেকে আসছে। আর একটু সামনে হেঁটে গেল যে সেই যে গর্তটা আছে, গর্তটার কর্নারে মনে হচ্ছে, ভালো মতো একটু তাকায় দেখলো ওখানে মনে হচ্ছে যে কেউ একজন বসে আছে, সে গর্তের ভেতরে একজন বসা। সে একটু খেয়াল করলো যে কে বসা, মানুষ, একটু আগে তো একজন মানুষকে দেখে আসছে, গার্ড কে বসা, এখানে কে বসা। তো দেখতেছে যে যে বসা তার শরীরে মনে হচ্ছে যে সে পিঠের মধ্যে আলো পড়ছে, এবং সে মানুষটা খালি গায়ে, তার গায়ে জামা নাই। তো সে চিন্তা করলো যে এখানে কি কোনো ভব ঘুরে সেখানে থাকার চেষ্টা করতেছে। তো একদম কাছে এসে দীপুর কিন্তু আসলে বলার সাহস হচ্ছে না যে কে বা কিছু, কারণ সে দেখতেছে একটা খালি গায়ে মানুষ এবং চাঁদের আলোতে পড়ে সেই তার যে ঘন মানে কালো গায়ের রংটা বেশ কৃষ্ণ বর্ণের একটা গায়ের কালার, সে মানে বুঝতেছে না যে এই মানুষটা কি আসলে কোনো এখানকার ক্লিনার বা ভব ঘুরে বা কিছু এরকম সে বলতে পারতেছে না। হঠাৎ করে দীপুর দিকে তাকালো, দীপু একেবারে তার না সারা শরীরের সমস্ত রোম দাঁড়ায় গেল, তার শিরদা বেশ ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ যেই মানুষটা তার দিকে তাকাইছে সে দেখতে আসলে মানুষের মতো না, বেশ ভয়ঙ্কর চেহারা, চোখগুলা মনে হচ্ছে একটা খোড়লে ঢুকে গেছে এবং সেখানে ভালো কিছু দেখা যাচ্ছে না, মানে ভালো মতো ভিতরের অংশ কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালো খোড়ল দুটা, মুখের কাছে দাঁতগুলো মনে হচ্ছে সুচালো এবং দাঁতের মধ্যে যে কিছু লিকুইড লেগে আছে এটা বোঝা যাচ্ছে কারণ চাঁদের আলো পড়ছে সেখানে এবং দাঁতগুলো সুচালো। সে ভালো মতো খেয়াল করে দেখলো যে লোকটার সামনে একটা মানুষের শরীর পড়া এবং সেটার বিভিন্ন অংশ রক্তাক্ত। আসলে প্রচন্ড রকমের ভয় পেয়েছে দীপু। দীপু আসলে তখন রিয়েলাইজ করলো যে এই যে এটা জিনিসটা যাই হোক, সে মানুষ হোক বা যাই হোক, সেই জিনিসটাকে খাচ্ছিল এখানে বসে। তো সে ভয়ে একেবারে মানে 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 তার আসলে দিশা হারায় ফেলছে, সে চিন্তা করতেছে কি করবে। এই সময় সে দেখলো যে ওই যে জিনিসটা যে কামড়ায় খাচ্ছিল সে দুই লাফে ওখান থেকে দুইটা লাফ দিয়ে একেবারে সেই খোড়ল যে গর্তটা ছিল সেখান থেকে বের হয়ে আসছে, এসে তার সামনে দাঁড়াইছে, মানে সে যেদিক দিয়ে বের হয়ে যাবে দৌড় দেওয়া, দীপু চিন্তা করছে দৌড় দিয়ে বের হয়ে যাবে, সেখানে সামনে দাঁড়াইছে এবং তার সামনে একটা শব্দ করতেছে, শব্দটা কেমন ঘ্যাস ঘ্যাস টাইপের শব্দ, মানে অ্যাজ ইফ তাকে আক্রমণ করবে এরকম, এবং সে মানে এরকম নিচু হয়ে বসছে দুই হাত মাটিতে দিয়ে তাকে আক্রমণ করবে এরকম। এই সময় সে প্রচন্ড জোরে একটা হুঙ্কারের মতো শুনল তার পেছনে, আর সেই সেই যে লোকটা যে ওখানে দেখে আসছিল দেখলো যে সেই লোকটা ওই যে গেটের কাছে সে ওখানে হেঁটে আসছে হাতে একটা লাঠি এবং এসে সে হুঙ্কার দিয়ে লাঠিটা দিয়ে মাটির মধ্যে প্রচন্ড জোরে ধপ করে একটা বাড়ি মারলো, মানে মুখ দিয়ে শব্দ করে বাড়ি দিল। তার এই আসার শব্দে সেই যে ক্যারেক্টারটা ছিল সেই যে একটা মানে সেই যে ভয়ঙ্কর জিনিসটা যেটা একটা লাভ দিয়ে ওইখান থেকে যে পড়লো আবার গর্তের মধ্যে পড়ে সে ওই যে বডিটার দিকে ছিল সেটার পাশে যে সেটকে গেল একদম সটকে গেল দেওয়ালের সাথে এবং ওখান থেকে সে কেমন একটা ফোঁস ফোঁস খ্যাঁ খ্যাঁ করতেছে ওখান থেকে সরতেছে না। তো সেই যে গার্ড টাইপের লোকটা ওখানে আসলো এসে দীপুকে শুধু বলল যা যা, এভাবে বললো মানে সে জোরে তাকে কমান্ড করতেছে যা লাঠি যেরকম দেখায়। তো দীপু খেয়াল করলো লোকটার চোখ পুরো জল জল করতেছে এবং সেই চোখের মধ্যে মনি নাই, যে তাকে বলছে যা তার চোখের মনি সে দেখতে পারতেছে না, পুরো জল জলে অংশ সাদা। দীপু ওখান থেকে ঝেড়ে বের দৌড়ায় বেরোয় গেল এবং সে পাইতে যাওয়ার সময় ওই লোকটাকে যখন ক্রস করে গেছে পাই দিয়ে সে একটা আতরের ঘ্রাণ পাইছে, মানে অন্যরকম একটা আতরের ঘ্রাণ লাগলো তার নাকে। এইটা সে বলতে পারবে না এটা কিরকম আতর বা ডিফারেন্ট, মানে আতরে একটা ঘ্রাণ পাইছে। সে দৌড়ায় পুরো সিঁড়িটা পার হলো পুরো রাস্তা দৌড়ালো, সে যখন দৌড়ায় যাচ্ছে তার কাছে মনে হলো যে তার আশপাশ দিয়ে তার মানে ডানে বামে মনে হলো কিছু মানুষ ক্রল করে দৌড়ে আসতেছে বা কোনো প্রাণী, যেমন বানর যদি ক্রল করে দৌড়ে আসে এরকম তার কাছে মনে হলো। সে বুঝতে পারছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে, তো এক সময় সে মূল দরজার উপরে এসে পড়লো, পড়ে ধলাম করে পড়ে কোনো মতে সে হাঁচড়ে পাছড়ে বেরোলো দরজার থেকে মেন রাস্তায়। মেন রাস্তায় বের হয়ে দীপুর কাছে একটু শান্তি লাগলো, মনে হলো যে সে কোন একটা মানে ভয়ঙ্কর জায়গার থেকে বের হয়ে আসছে। তো সে তারপরও দৌড়ানো শুরু করলো, মানে তার বের হয়ে যাওয়ার দরকার সামনের দিকে, অনেক দূর দৌড়াচ্ছে, তার পায়ের জুতা পড়া ছিল পায়ে এবং ঠাস ঠাস শব্দ হচ্ছে রাস্তার মধ্যে, পায়ে প্রচন্ড ব্যথাও শুরু করলো এক সময় দৌড়তে, কারণ দৌড় থামাচ্ছে না, সে তার হৃৎপিণ্ড মনে হচ্ছে যে মানে ফেটে যাবে এরকম প্রেশার, মানে আস্তে আস্তে দম নিতে পারতেছে না। একটা সময় সে দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মোড়ে আসছে যে বাঁ দিকে টার্ন নিয়ে রাস্তা যেখানে গেছে ওইখানে এসে তার চোখে পড়লো দূরে একটা দোকান, টং দোকান, এবং টং দোকান দেখে তার মনে হলো নিঃশ্বাস ফিরে আসছে। সে দৌড়াতে দৌড়াতে টং দোকানের সামনে এসে একেবারে পড়ে গেল প্রায়, তো ওখানে একটা ছোট বেঞ্চে ছিল, বেঞ্চের উপরে যে পড়লো এরকম হাত দিয়ে, তো লোকটা ভয় পেয়ে গেছে যে কি হয়েছে দাদা আপনি কি কি ব্যাপার কোত্থেকে আসছেন কি ঘটনা এরকম কেন। তো সে হাত দেখাচ্ছে দীপু বারবার যে একটু থামতে থাকে, তো লোকটা একটু পরে পানি নিয়ে আসলো তার সামনে, একটা এসে বললো নেন এই জল আপনার মুখে দেন, জল মুখে দেন, তারপর লোকটাই ছুড়ে দিল মুখ তার ঈশ্বর দীপুর মুখে, তো ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি অন্যরকম লাগলো তার কাছে। তো মুখে দেওয়ার পরে সে বসে হাঁপাচ্ছে, হাঁপায় লোকটারে বলল যে ভাই আমি ওখানে ভয়ঙ্কর একটা জিনিস দেখে আসছি। তো লোকটা তখন তার বলল আপনি কোন রাস্তা দিয়ে এসছেন, এই রাস্তা সামনে? বলে যে হ্যাঁ। বলে বাপরে আপনার তো সাহস আছে, ওখান দিয়ে তো রাতের বেলা কেউ চলাচল করে না, ওইটা একটা ভয়ঙ্কর রাস্তা, ওখানে ওখানে একটা পুরনো অনেক পুরনো কবরস্থান আছে অন্য অন্য মানুষদের, এবং সেখানে অনেক অনেক ভয়ের ভয়ের ব্যাপার হয়, ওখানে কেউ যায় না, সাহস করে যায় না, আপনি ওখান দিয়ে এসছেন এত রাতে? তো তখন দীপু বলল যে ভাই আমি সিনেমা দেখতে গেছিলাম, আমার বন্ধুর বাসা আসবো তো, তো এই রাস্তা। বলে যে লোকটা তখন বললো যে কি করবেন, তো এখানে বসে লোকটা তারা পানি খেতে দিল, বললো আপনি জল খান, বলে পানি দিল। তো সে পানি খেলো, পানি খেয়ে লোকটার থেকে সে চা কিনে খেলো এবং সে সিগারেট খেলো, ধূমপান করলো। করার পরে সে কিছুটা ধাতস্থ হয়ে ভয় পাচ্ছিল। তো তারপর আরো ভালো লোকটার কাছ থেকে তার বন্ধুর বাসার ডিরেকশনটা পুরো শিওর হলো সে, যে কিভাবে কিভাবে যেতে পারে। ওইভাবে সে চলে গেল। তো সে যখন বন্ধুর বাসায় পৌঁছাবে, রাস্তার মোড়েই দেখতেছে তার বন্ধু বেরোচ্ছে, তার বন্ধুর বাসা যে গলিতে, সে দেখলো তার ফ্রেন্ড বেরোচ্ছে। তার ফ্রেন্ড তাকে দেখলো, আরে তোর কি অবস্থা, তোরে খুঁজতে বেরোচ্ছিলাম আমি, মানে তোর জন্য তো আমি অনেক টেন্স হয়ে গেলাম, আমি তো আসছি বেশ কিছুক্ষণ, তোর কি হলো, তোর তো সিনেমা শেষ হয়েছে কখন? তো সে তারা বলছে আরে দাঁড়া তুই, মানে পরে শোন ঘটনা কি। বলে তার ফ্রেন্ডকে নিয়ে তার ফ্রেন্ডও আবার তাকে নিয়ে গেল ওখানে অনেক রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত একটা দোকান খোলা থাকতো সেখানে, সেখানে নাকি একদম খাঁটি দুধের চা পাওয়া যেত, সেখানে নিয়ে গেল। তো সেখানে যে চা খেয়ে আবার বন্ধুকে সে বলল ঘটনা কি হয়েছে। তো তার বন্ধু শুনলো, বললো যে আসলে আমারই তোকে বলা উচিত ছিল যে ওই রাস্তা দিয়ে তুই আসিস না, ওই রাস্তাটা আসলে এমনি খারাপ, ওখানে পার্সিয়ানদের একটা পুরনো কবরস্থান আছে ওখানে, এবং ওইখানে মানুষ অনেকে ভয় পায়, মানুষ ভয় পায় এবং মানুষ অনেকেই ভয় পেয়ে যায় ওখানে গেলে, তো তুই মানে ভয় পেয়েছিস ওই জায়গায়, আমার বলা উচিত ছিল অল্টারনেটিভ রাস্তা আছে ওখান দিয়ে আসার কথা, আসলে আমার না আসলে মনেই নাই তো এরকম কিছু বলার কথা। যাই হোক, তার বন্ধু তাকে এরকম বুঝায় তাকে নিয়ে আসে আর কি, তাকে বাসায়, এবং বাসায় এসে তারপর তারা রাতের বেলা ওই দিনের মতো সময় কাটায়। তো দীপুর নাকি রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল এবং বেশ মানে ভয়ের দুঃস্বপ্ন দেখছিল, সে বারবার দুঃস্বপ্নের মধ্যে সেই দুইটা ক্যারেক্টারকে সে বারবার দেখছে। তার বন্ধু তাকে এই দুঃস্বপ্নে যখন সে ঘোঙাচ্ছিল, তার বন্ধু উঠায় দিছে তাকে ঘুম থেকে। তো এই হচ্ছে কাহিনী। তো এটাই ছিল দীপুর ঘটনা, দীপু যেটা তার জীবনে এক্সপিরিয়েন্স করেছে, এবং দীপুর ভাই মিশু কবি সেটি শেয়ার করে ফেললেন আমাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, অনুষ্ঠান সম্পর্কে ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনি ইমেল করে কমেন্টেও জানাতে পারেন, ইমেল করে বিস্তারিত জানাতে পারেন, আর সবচেয়ে বড় কথা আমরা চাইব ইমেলে আপনি ঘটনা পাঠিয়ে দিন, আপনাদের ঘটনার কারণে কিন্তু অদ্ভুত বেঁচে আছে আমাদের কাছে, আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার নিজের জীবনে কোনো এক্সপিরিয়েন্স অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেটি সেই মানুষটি কনসার্ন নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, লিখে পাঠিয়ে দিতে পারেন, ভয়েস রেকর্ড করে যেভাবেই হোক, ঘটনা মানসম্মত হলে অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো সেটি। তো এখন চলে যাব, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে, নিয়ে আসবো নতুন একটা ঘটনা। তবে যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, পেয়ে যাবেন অনেক মেম্বারশিপ কন্টেন্ট। ফিরে আসছে কিছুক্ষণ পরে। চলে এলাম অদ্ভুত উড়িতে আরো একটি ঘটনা নিয়ে আপনাদের জন্য, এবং যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাইম হাসান সিলেট শহরের ধোপা দিঘির পাড় থেকে, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে শেয়ার করি। তো ঘটনাটি নাইমের চাচার সাথে ঘটেছিল 2000-এর দশকে, এবং তিনি সেই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের সাথে। তো চলুন আমরা শুনে আসি নাইমের চাচার ঘটনা। তো নাইম হাসানের চাচার নাম ছিল আরমান চৌধুরী, এবং তিনি বসবাস করতেন, মানে নাইমের দাদা বাড়ি ছিল সিলেটের গ্রামের একটা এলাকায়, যে জায়গাটা অনেকটা বর্ডারের সাথে সম্পৃক্ত, এবং সেখানে খাল আছে এবং বৃষ্টি হয় অনেক, এবং বেশ অনেক চা বাগানও আছে, এরকম একটা জায়গা। তো যাই হোক, তো সেখানে নাইমের চাচার একটা দোকান ছিল, আরমান চৌধুরীর একটা দোকান ছিল, এবং দোকানটা ছিল একেবারে সেখানকার যে রাস্তা যেখান দিয়ে চলাচল করে রাস্তার কাছে। তো সেখানে তারা মোটামুটি সবকিছু বেচা কেনা করতো, তাদের যে মুদি যা প্রয়োজন ছিল, মুদি জিনিসপত্র সব সেখানে বিক্রি হতো। এবং তাদের এলাকার গ্রামের অনেক মানুষ সেখানে আসতো এবং কেনাকাটা করত এবং দেখা যেত যেহেতু রাস্তার পাশে মোটামুটি বেশ অনেকক্ষণই নাইমের চাচা সেই দোকানটা খোলা রাখতো, রাত প্রায় 9টা 10টা পর্যন্ত সে খোলা রেখে দিত। তো গ্রামের জন্য কিন্তু এটা অনেক রাত, মানে গ্রামের জন্য অনেক রাত, এবং এই রাতে তখন সব নিশুতি হয়ে যায় এরকম একটা অবস্থা। তো নাইমের চাচা আরমান চৌধুরী তিনি প্রায় রাতের বেলা বেশ রাত করে বাড়ি ফিরতেন, যখন বাড়ি ফিরতেন তখন একেবারে মানুষজন কিছুই থাকতো না সেখানে, এরকম একটা অবস্থা। একদিন তিনি এরকম তার দোকানে বসে আছেন এবং দোকান চালাচ্ছেন, আর এর মাঝে বিদ্যুৎ চলে গেল। তো বিদ্যুৎ কিন্তু তখন এমনি তখন ওখানে খুব বেশি ভালো মতো স্ট্রংলি আসে নাই, আর আসলেও যতটুকু বিদ্যুৎ থাকার ততটুকু থাকতো না, দেখা যেত যে একবার বিদ্যুৎ গেলে 5-7-8 ঘন্টা এরকম থাকতো না, এরকম একটা অবস্থা। তো সন্ধ্যার সময় তিনি বসেছিলেন দোকানে, বেশ একটা গুমোট আবহাওয়া তখন, মানে বর্ষাকাল এরকম একটা সময়। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তো বিদ্যুৎ যাওয়াতে চারিদিক অন্ধকার, মানে তার দোকানের আশেপাশেও দুই একটা দোকানপাট ছিল, মানে সেগুলো বিভিন্ন কাজে টেইলারের দোকান ইত্যাদি ইত্যাদি, জায়গাটা কাইন্ড অফ লাইক অনেকটাই একটু ছোট্ট একটা মানে বাজার টাইপের জায়গা হয়েছে আর কি রাস্তার পাশে, দুই চারটা দোকানপাট। তো এর মাঝে এই মুদির বা গ্রোসারির দোকানটা নাইমের চাচার, মানে আরমান সাহেবেরই, আর বাকি যে দোকানগুলা সেগুলা দর্জির দোকান বা অন্য একটা দোকান, এরকম কয়েকটা দোকান। তো এই ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পর বিভিন্ন মানুষ তিনি দেখলেন যে কেউ হারিকেন জ্বালাচ্ছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আরমান সাহেবও তার দোকানে একটা হারিকেন জ্বালালেন এবং জ্বালায় তিনি রাখলেন হারিকেনটা। তো এমনিও পোকামাকড়ের খুব উপদ্রব ছিল, দেখা গেছে যে বর্ষাকাল শুরু হয়েছে অনেক পোকা আসে, মানে লাইট জ্বালালে সেই লাইটের আশেপাশে পোকা ভরে যায়, এরকম একটা অবস্থা। হারিকেন জ্বালাইছেন, তারপরে দেখতেছেন ব্যাপক পোকামাকড় আসতেছে, তো এটা একটা বিরক্তিকর ব্যাপার। যাই হোক, সেটা তিনি রেখে তার মতো তিনি বসে বসে হিসাব কিতাব করতেছেন। কাস্টমার খুব একটা নাই, একেবারে নীরব নিথর, মানে একেবারে সব অন্য দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে ঝাঁপ ফেলে দিছে বন্ধ করে আর্লি চলে যাবে, কারণ আকাশও কিন্তু মেঘলা ঘুমোট হয়ে আছে। তো তিনি বসে বসে তার হিসাবগুলো মিলাচ্ছিলেন, তার ওই দিনকার পারচেস ছিল অনেক, এগুলা তিনি ওগুলো লিখতেছিলেন, তিনি এগুলো মানে সব লিপিবদ্ধ করতেছিলেন। এর মাঝে হঠাৎ একটা দুইটা তার কাস্টমার আসছে, যেমন দেখা গেছে যে কেউ কোন একটা গাড়ি যাচ্ছিল, মালবাহী গাড়ি, মাল নিয়ে যায় ট্রাকের মতো হাফ ট্রাক, ওটা থেমে ওনার দোকান থেকে হয়তো কিছু কিনছে, চা কিনছে, চা খাইছে, খেয়ে তারা চলে গেছে, মানে চাও তিনি বিক্রি করতেন। তো এরকম বেশ খানিকক্ষণ যাওয়ার পরে তিনি দেখলেন যে তাদের ওইখানকার গ্রামের একটা লোক পরিচিত আর কি, সে এসে তাকে সাউন্ড দিল আর কি, যে এই আরমান মিয়া আসো নাকি। তো তিনি বললেন যে কি অবস্থা, কথা বললেন তাদের সাথে কিছুক্ষণ, ওই লোকটার সাথে কথা বললেন কিছুক্ষণ। তো লোকটা তারে বললো যে আমি মাছ ধরছি, মানে তার কাছে মাছ আছে এরকম বড় বড়, বললো যে এই মাছ আছে এর মধ্যে চিতল মাছ পাইছি, এরকম বড় চিতল মাছ, বল নিবা নাকি। আরমান সাহেবের খুব আগ্রহ হলো, তিনি আবার পছন্দ করতেন মাছ, বেশ শীতল মাছও তার খুব ভালো লাগতো। তিনি দেখলেন ও কি যে হারিকেন এরকম সামনে নিয়ে দেখলেন লোকটার এরকম হাড়ির মধ্যে চিতল মাছ। তো তিনি বলে যে আমি কেমনে নিব, কেমনে নিবা এর, তুমি এখান থেকে তোমার বাঁধি দেবো আর কি, এখান থেকে দড়ি দিয়ে বাঁধি দেবো, তুমি নিয়ে যাবো আর কি, এছাড়া তো আসলে কোনো উপায় নেই, আমার হাড়ি তো আমি নিয়ে যাবো। তো তার সাথে দামাদামি করে আরমান সাহেব মাছটা নিয়ে নিলেন। মাছটা নিয়ে তিনি কি করলেন, তার দোকানের পেছনে একটু ফাঁকা জায়গা ছিল, মানে ওই জায়গাটা আবার তার যে চৌকির পিছনে অনেকখানি খালি জায়গা আর কি নিচু, ওখানে তিনি মালপত্র সদাই রাখতেন আর কি। তো ওখানে নিয়ে কিছুক্ষণ ঝোলা রাখলেন, একটা এরকম খুঁটি ছিল, খুঁটির সাথে পেরেক গাড়া একটা ঝোলা রাখলেন, বড় মাছ, বেশ বড় একটা চিতল মাছ। তো ওই লোক তার থেকে টাকা পয়সা নিয়ে কিছু সদাই পত্র কিনে চলে গেল। এর মাঝে আরমান সাহেব খেয়াল করলেন যে তার আশেপাশের দোকানপাট প্রায় সবই বন্ধ হয়ে গেছে, সবই বন্ধ হয়ে গেছে। তো শেষ যে ওই যে দর্জির দোকান ছিল, সেই লোকটা যাওয়ার সময় তারা বলতেছে যে আরমান ভাই আমি চলে যাইতেছি, আপনি বসে থাকবেন কেন, আরো বসবেন, দেখেন আকাশ কিন্তু ডাকে। তো আকাশে দেখতেছে যে হালকা গুড় 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 ডাক দিতেছে মেঘ, তো বাসায় চলে যান, মানে এরকম বসে থেকে আর কি করবেন, কেউ নেই এখানে। তো আরমান সাহেব চিন্তা করতেছে যে এমনি তো কারেন্ট নাই, হারিকেন তিনি চলতেছেন এবং রাস্তায় অনেক বেশি কাস্টমারও, যে চলতি ফিরতি কাস্টমারও খুব বেশি নাই, আর এলাকার মানুষজন যারা আশেপাশে যে একটু দূরে যে মানে গ্রামগঞ্জ আছে সেখান থেকে মানুষজন আর আসতেছে না, মানে ব্যবসাও একদমই তাদের কাছে এমন জানি কেমন একটু এমনিও লাগতেছে, এরকম কেউ নাই এরকম একটা জায়গায় বসে থাকতে আজকে। তো তিনি চিন্তা করলেন তিনিও বন্ধ করে দিবেন, ওই লোক চলে গেল তার মতো, আর তিনি আস্তে ধীরে গোছানো শুরু করলেন তার জিনিসপত্র, এটা ওইটা গোছায় তার হিসাব কিতাব যা আছে সব উঠায় রেখে দোকান বন্ধ করে তিনি তার টুকিটাকি যে টাকা পয়সা যা নেওয়ার সেগুলো সাথে করে নিয়ে আর সেই মাছটাকে তিনি দড়ি দিয়ে নিয়ে দোকানে তালা মারবেন, তার দোকানে ঝাপনা মারছেন। প্রায় ওই সময় শাটার টাইপের কিন্তু না ঝাপগুলা, ওগুলা ডিফারেন্ট টাইপের ঝাপ, মানে ভাঁজ করা, মানে এক এক পার্ট করে নামে। ওগুলা নামায় তিনি যখন তালা মারতেছেন তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করলো। অস্বস্তি লাগার কারণ হচ্ছে তিনি দেখতেছেন দুইটা কুকুর এসে দাঁড়ায় আছে তার থেকে বেশ দূরে, এবং এই কুকুরগুলো তার পরিচিত না। তিনি কিন্তু এলাকার তার ওখানে মানে দোকানে আশেপাশে যে কুকুর ঘোরে সেগুলোকে তিনি চেনেন, তিনি খাবারও দেন। এই কুকুর কিন্তু তার পরিচিত না, এবং কালো রঙের কুকুর, একদম কালো কুচকুচে রঙের কুকুর দাঁড়ায় আছে তার থেকে প্রায় কয়েক হাত দূরে, এবং কেমন যেন একটা শব্দ করতেছে কুকুর। তো তার কাছে অস্বস্তি লাগতেছে, কারণ তিনি তালা মারতেছেন তার মাছটাকে তিনি রেখে দিচ্ছেন তখন ঝুলায় পাশে, যে তার দোকানের একটা ইয়ে আছে ওটার সাথে ঝুলায় তিনি তালা মারতেছেন। তো তিনি একবার ভাবলেন যে মাছটা একদম ওপেন, এটা দেখতেছে এই কুকুর, এ কি মাছের জন্যই আসছে কিনা। তো দেখতেছেন আর তিনি এর মধ্যেই তিনি দেখলেন যে গড়গড় মানে গুড়গুড় করে মানে মেঘ ডাকতেছে বেশ বেশ ভারী। তো তিনি বুঝলেন যে মানে বৃষ্টি নামবে খুব সহজেই, এবং বৃষ্টি নামলে খুব খারাপ ব্যাপার যেটা ছিল, তাদের দোকানের সামনে দিয়ে যে রাস্তা দিয়ে তিনি বাড়ি যান তার জায়গাটা একটু লোল্যান্ডের, মানে মূল রাস্তা থেকে নেমে তারপর হাঁটতে হয়। তো যে রাস্তা দিয়ে হাঁটেন অনেক সময় পানিতে সেই রাস্তা মানে ডুবে যায়, দেখা যায় যে মানে তার হাঁটুর উপরে কাছাকাছি পানি চলে আসে তখন, এবং ওই সময় অনেক সময় মানুষের বিভ্রম হয় তাদের এলাকায়। তিনি জানেন তার নিজেরও হয়েছে অতীতে, যে রাস্তার থেকে দেখা গেছে পাশে পড়ে গেছেন খাদে বা এই সে এরকম হয় আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে তালা কোনো মতে মেরে, তার সাথে ছাতিও ছিল, ছাতিটা ফুটায় তিনি তার হাতের যে মাছ আর সাথে একটা ব্যাগ ছিল সে ব্যাগের মধ্যে তার জিনিসপত্র আর কি, এবং আর টুকিটাকি টাকা পয়সাও তিনি নিয়েছেন সেখানে। তো সেই ব্যাগ আর মাছ তিনি ধরলেন এক হাতে আর ছাতিটা ধরলেন, আর ছাতি ধরে তার যে হারিকেনটা ছিল সেই হারিকেনটাকে তিনি মানে খুব লো আলোতে জ্বালায় হারিকেনটা হাতে নিয়ে নিয়েছেন, তিনি আর দোকানে রাখেন না হারিকেন। তো এক হাত কিন্তু তার বেশ অকুপাইড, কারণ ওই সেই মাছ ব্যাগ এবং ছাতি তিনটা ধরা এক হাতে, তার ছাতি তখনও ফুটান নাই তিনি, আর এই হাতে তিনি নিয়েছেন হচ্ছে তার হারিকেনটা ঝুলায় অল্প আলোতে, এবং তিনি হাঁটা ধরলেন। তো হেঁটে বেশি দূর যেতে পারেন নাই তিনি, তিনি জাস্ট তার রাস্তার থেকে সেই নিচু রাস্তায় নামছেন, মাটির রাস্তা নিচের দিকে যেটা যায় আর কি, এখান থেকে মাটির রাস্তাটা নেমে গেছে মাটির রাস্তা, একটু উঁচু আইলের মতো দুই পাশে কিন্তু মানে ল্যান্ড মানে একদম বিস্তীর্ণ ভূমির মতো, আর সামনে যে ডান পাশ থেকে শুরু হয়ে গেছে একটা খালের মতো মানে বাঁক দিয়ে এসে শুরু হয়েছে খাল, আর এই পাশে হচ্ছে এই বিস্তীর্ণ জায়গাটা উঠে যেয়ে সামনে গাছগাছালির মধ্যে ঢুকছে, অনেক গাছগাছালি, এবং ওই পাশে কিন্তু একটা চা বাগানও আছে সামনে। তো এই হচ্ছে অবস্থা। তো তিনি মানে কেবল ওখানে ঢুকছেন মাটির রাস্তায় এই সময় ঝুম বৃষ্টি পড়লো হঠাৎ, মানে টাস টাস করে কয়েক ফোঁটা পড়ে ঝুম বৃষ্টি, এবং বৃষ্টিতে যেটা হয় পানি পড়লে হ্যারিকেনের চিমনি ফেটে যায়। তিনি জানতেন, তিনি সাথে সাথে আস্তে করে উঠে ছাতাটা ফুটাইলেন এবং হ্যারিকেনটা নিভায় দিলেন। তিনি চিন্তা করলেন পানি টানি লেগে চিমনি ফেটে গেলে একটা খামাকা রাস্তার মধ্যে একটা অকওয়ার্ড জিনিস। তো তিনি হ্যারিকেন নিভিয়ে হাঁটা ধরলেন। তো হাঁটতেছেন অন্ধকার, কিন্তু এর মধ্যে যেহেতু হ্যারিকেন নিভায় ফেলছেন এখন তো আলো নেই এবং টর্চ লাইটও সাথে আনেন নাই, আর তার যে টাকা পয়সা যা ছিল যেগুলো আনছেন সেটাকে তিনি প্লাস্টিক দিয়ে বেঁচায় নিয়েছেন ওই ব্যাগের ভিতরে, এবং ব্যাগটাও কাইন্ড অফ চটের টাইপ, চট না মানে যে প্লাস্টিক চট যেটা চাল টাল নেয় ওরকম একটা ইসের ব্যাগ। তো যাই হোক, তিনি টাকার ব্যাপারে এতটা ভয় পাচ্ছে না যেহেতু প্লাস্টিক দিয়ে পেঁচানো টাকা, কিন্তু এটা নিয়ে তিনি একটু ভয় আছেন যে তিনি ওই যে মাছটা হাতে ওইটা ভিজতেছে, হাতে পানি লাগতেছে, ছাতি সম্পূর্ণ কভার করতেছে না ঠিক মতো, বড় ছাতি হইল, বৃষ্টি তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো তিনি হাঁটতে হাঁটতে মোটামুটি একটা জায়গায় এসে দেখলেন ততক্ষণে পানি অলরেডি ওই পাশের ওই খাল থেকে উঠে এসে পানি অলরেডি তার যে চলার রাস্তাটা উপর দিয়ে চলে গেছে মানে একটা লেভেল। তো তিনি ওখানে পা দিয়ে বুঝলেন যে তার মোটামুটি এক মানে পায়ের যে গোড়ালি ওগুলো ডুবে গেছে আর একটু উপরে পানি। তো হাঁটতেছেন, তো তিনি ভালো মতনই জানেন যেটা হয় যে ওই যে বললাম পানি উঠে উঠে আস্তে আস্তে উপরে উঠে এবং তখন মানুষ দিশা হারায় ফেলে, সামনে গাছগাছালির সাথে তখন আর পার্থক্য বোঝা যায় না এদিক ওদিক এবং দিক হারায় ফেলে মানুষ, এরকম একটা অবস্থা হয়। তো এইটা একটু ভয় আছেন তিনি, তো অনেকক্ষণ চলে আসছেন তিনি মোটামুটি রাস্তা ধরে, তবুও যেহেতু তিনি এলাকার বাসিন্দা এদিক দিয়ে হেঁটে যান, তার একটা মোটামুটি আইডিয়াজ আছে নিজের এলাকা সম্বন্ধে। হেঁটে হেঁটে যিনি তখন চলে আসছেন পুরা জঙ্গলা এলাকা দিয়ে, মানে যেখানে গাছগাছালিগুলো আছে, এই সময় তিনি সামনে দেখলেন একটা মহিলা হেঁটে যাচ্ছে। মহিলা হেঁটে যাচ্ছে, ঘুরে ঘুরে এরকম হাত দেখাচ্ছে, না হাতটা এরকম উঁচা করে করে দেখাচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন যে মহিলাটা কি বলতে চাইতেছে, আমাকে হাত দেখাচ্ছে কেন। তো তিনি মোটামুটি কাছে চলে আসছেন, মহিলার থেকে তার ডিস্টেন্স মোটামুটি 15 ফিটের মতো এরকম। তো তিনি মহিলাকে বললো, কি চান আপনি, কি ব্যাপার, কি কি হয়েছে, জিজ্ঞেস করছেন কি ব্যাপার। তো মহিলা তাকে এরকম দেখাইতেছে যে মানে হাত দিয়ে একটা ইশারা করতেছে, বলতেছে না কিছু তাকে, মানে হাত দিয়ে ইশারা। তো তিনি একবার ভাবলেন হতে পারে যে অনেক আছে মহিলারা, পুরুষের সামনে আসে না তাদের এলাকায়, গ্রামের মহিলার অনেক আছে পুরুষের সামনে কথা বলতে চায় না, বা হয়তো তিনি মনে করলেন যে এই মহিলা হয়তো এরকমই কেউ, হয়তো বাইরে গেছিলেন কোথাও, সে ফিরবে বাড়িতে ফিরবে হয়তো, সে রাস্তা চিনতেছে না। তা তিনি মহিলাকে তিনি নিজের থেকে বললেন আমার সাথে সাথে আসেন, আমার পিছে পিছে আসেন বলে তিনি একদম জোরে হাঁটা দিলেন সেই পানির মধ্যে। পানি কিন্তু অলরেডি কোড়ালি ক্রস করছে, মানে ফচর ফচর করে তার পা ফেলতেছেন তিনি, তার তিনি লুঙ্গি পরা ছিলেন, লুঙ্গিটাকে উঁচা করে ধরে তিনি মানে তার হাঁটুর উপরে নিয়ে তিনি বেঁধে ফেলছেন, বেঁধে তিনি হাঁটতেছেন ফচর ফচর করে পানির মধ্যে দিয়ে, এবং তার কিন্তু আন্দাজ নষ্ট, কারণ তার হাড়ি কেন বন্ধ করা। আর সামনে যে খুব ভালো মতো দেখতে পাচ্ছেন তা না, বৃষ্টি পড়তেছে, এর মাঝে হঠাৎ হঠাৎ কড়কড় শব্দে বাজ পড়তেছে, এবং বাজ পড়লে আলোকিত হচ্ছে, তখন তিনি দেখতে পাচ্ছেন। একটু পরে তিনি বুঝতে পারলেন যে সর্বনাশ, আমি তো মনে হয় রাস্তার থেকে সরে আসছি। তিনি কিন্তু মহিলাকে পার হয়ে আসছিলেন, তিনি আমি রাস্তার থেকে সরে এসে আমি যে ঢুকছি, কারণ তিনি এই বাজ পড়াতে তিনি খেয়াল করলেন যে দুই পাশেই গাছ, তার গাছ এখানে দুই পাশে থাকার কথা ছিল না, তার কথা ছিল যে বাম পাশে গাছ থাকবে, ডান পাশে তার একটু রাস্তা মাটি আর কি, তারপরে কিন্তু ওই পাশে খাল আছে। কিন্তু তিনি একটু মানে একদিক দিয়ে নিজে সন্তুষ্ট হলেন যে আমি কিন্তু ওদিকে যাইনি, ওদিকে গেলে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ পানি মিলে গেছে এখন পুরা, মানে পানি উঁচা হয়ে এমন হয়ে আসছে যে এই পাশে পুরো মিলে গেছে পানি। তো ডানে দেখতেছেন গাছ, বামেও গাছ, রাস্তা মানে তার মধ্যে দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। তো তিনি চিন্তা করলেন আচ্ছা, মনে মনে আর কি একটা তিনি ছক আঁকতেছেন যে কোন দিক দিয়ে গেলে আমি গাছের কোন দিক দিয়ে ঢুকছি, এদিক দিয়ে ঢুকলে কিভাবে কি অবস্থা হয়। তো উনি আসলে দিশা পাচ্ছেন না, কারণ এর মাঝে অন্ধকার, একদম গাছগাছালির মধ্যে অন্ধকার, এবং সমস্যা শব্দ হচ্ছে বাতাস যে যাচ্ছে, এই যে বৃষ্টির সাথে যে ঝোড়ো বাতাসটা যাচ্ছে, বাতাসেরও একটা শব্দ হচ্ছে, এবং বাতাসে তিনি আসলে মানে দিক হারায় ফেলতেছেন, মানে তার যে সেন্সটা হারায় ফেলতেছেন, কারণ সমস্ত করে যাচ্ছে এবং ভিজে একাকার হয়ে গেছেন, কারণ সেই ছাতি কুলাচ্ছে না তার ছাতিতে বৃষ্টিতে। তো তিনি একবার চিন্তা করলেন ঘটনা কি। তো তিনি খুব ই করে কষ্ট করে তার হাতের যে হ্যারিকেনটা ছিল সেটাকে উঁচু করলেন, উঁচু করে তার বুক পকেটে, তার বুক পকেটটা তখনও কিছুটা শুকনা যেহেতু ছাতিটা হাতে আছে, তিনি সেখান থেকে কোনো মতো অনেক কষ্ট করে ম্যাচ বের করে তিনি ওই হ্যারিকেনটা জ্বালানোর চেষ্টা করলেন চিমনিটা কাত করে। খুব কষ্ট হচ্ছে হাতে, যেহেতু একটা মাছ আছে, ব্যাগ আছে এরকম এই সেই, তো অনেক কষ্টে তিনি মাছটা জ্বালালেন। ম্যাচ জ্বালাতে একটু আলো হইল, কিন্তু মানে নিভে গেল ম্যাচের কাঠিটা বাতাসে। আবার চেষ্টা করলেন, করে তিনি সলতের মধ্যে দিলেন, আগুন জ্বলল, তিনি হ্যারিকেনের চিমনিটা নামাইলেন, নামায় হ্যারিকেনটা বাড়াই দিলেন, বেশ বাড়াই দিয়ে উঁচু করলেন, তিনি উঁচু করে ধরে দেখতেছেন আশেপাশে যতদূর অতটুকু আলো পৌঁছাচ্ছে হ্যারিকেনের যে মানে লালচে একটা টিমটিমে আলো, ততটুকু তিনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো থেকে দরদর করে পানি নামতেছে, কালো কালো গাছ দরদর দরদর করে পানি নামতেছে, মানে গাছ ধুয়ে পানি নামতেছে, এবং গাছের গোড়ায় মানে প্রত্যেকটা গাছের আশেপাশে নিচেই ছোট ছোট অন্যান্য গাছ মানে কাইন্ড অফ লাইক আগাছা টাইপের আছে, কিছু ঘাস আছে, এবং তিনি যেখানে দাঁড়ায় আছেন সেই জায়গায় পানি, তার গোড়ালি পর্যন্ত পানি। আর তিনি যাচ্ছেন যে এখানে এই রাস্তাটা উঠে গেছে একটু উপরের দিকে, তো তিনি পিছনের দিকে হ্যারিকেনটা নিয়ে ঘুরলেন, ঘুরে দেখার চেষ্টা করলেন পিছনে সেই মহিলা আছে নাকি, তার মহিলা ফলো করে আসছে। তিনি দেখলেন তার থেকে ফুট পাঁচেক পিছনেই, মানে হয়তো 5 ফিটের পিছনে মহিলাটা দাঁড়ায় আছে শাড়ির মতো ঘোমটা দিয়ে, এবং তার মুখ মানে ঢাকা পুরা, ঘোমটার ভেতরে আর কিছু দেখা যাচ্ছে না। তো তিনি এবং দেখলেন যে সেই বৃষ্টি পানি যে পড়তেছে, পড়ে মহিলার যে শাড়ি সেটা ভিজে গেছে, ভিজে যে তার মাথার সাথে লেপটাই গেছে তার ঘোমটাটা। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, এখন তিনি তো আর বলতে পারেন না যে আমার ছাতির নিচে আসেন, এটা তো আর বলা যায় না। তো তিনি আর কোনো কথা না বলে, কিন্তু তার হ্যারিকেনের আলো কিন্তু হালকা পড়ছে, এবং মহিলার শাড়িটা ধূসর রঙের কোন একটা কালারের। তো তিনি আবার ঘুরলেন হ্যারিকেনটা নিয়ে, এবং ঘুরে তিনি হাঁটা দিলেন সামনের দিকে। তো হাঁটতেছেন, তিনি বুঝতেছেন মহিলা তাকে ফলো করে আসতেছে, ছপ 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 করে ফলো করতেছে, তিনিও বুঝতেছেন তার পায়ের শব্দ হচ্ছে পানির। অনেক দূর হেঁটে চলে আসছেন তার আসলে মানে আন্দাজ নেই, এবং তিনি আসলে দিক নির্ণয় করতে পারতেছেন না যে তার বাড়িটা কত দূর এখান থেকে, বা তিনি কোন পথে যাচ্ছেন। তিনি একদমই দিক হারায় চিন্তা করতেছেন, কারণ তিনি ঢুকে গেছেন গাছপালার ভিতরে। তার একটা আইডিয়াজ আছে যে এখন গাছপালার মধ্যে ঢুকলে হাটের ডান দিকে গেলে চা বাগান শুরু হবে, গাছপালা পার হয়ে চা বাগান ছিল, সুতরাং ডান দিক দিয়ে গেলে চা বাগান শুরু হবে। চা বাগানটা উঁচু জায়গায়, একটু টিলার মতো উঁচু জায়গা, ওখানে পানি ঝরঝর করে নামে, কারণ উঁচু জায়গাতে পানি নামে এবং সেই স্রোতটা এই জঙ্গলে ঢুকে। তো তিনি এখন চিন্তা করতেছেন, তার আবার একটা আইডিয়াজ আছে, চা বাগানের মধ্যে দিয়ে যে পথ আছে সেখান থেকে তিনি যাইলে যেতে পারেন, তার একটা আইডিয়াজ আছে। তবে সেই জায়গার তিনি জানেন চা পাতা চা বাগানের মধ্যে কিছু জায়গা আছে যেগুলো ভয়ের, সেই জায়গায় মানুষ সচরাচর যায় না, এমনকি টি এস্টেটের অফিসাররাও সেসব জায়গায় এড়ায় চলে, তিনি জানেন এবং সেটা তার জানা আছে। তো তার হাতে যে একটা মাছ, তার কাছে এটা খুবই অসুস্থ লাগতেছে, অস্বস্তি। আবার এক মহিলা সাথে আছে, তিনি এটা নিয়ে খুব টেনশনে আছেন। তবে তিনি খুঁজতেছেন এখানে ঢল নামতেছে কোন দিক দিয়ে, ঢল যেখান দিয়ে নামতেছে ঢলের পাশ দিয়ে যদি তিনি উঠে যান তাহলে তিনি সে টিলার পাহাড়ে উঠতে পারবেন এবং সেখান থেকে তিনি একটা আইডিয়াস করতে পারবেন নামার জায়গা কোথায়। আর নিচু ল্যান্ডে যে কোনো লাভ নাই, তো তিনি ওই রকম হারিকেনটা আস্তে করে উঁচু করে ধরে তিনি যাচ্ছেন সামনে, খেয়াল করতে করার চেষ্টা করতেছেন কোন দিক দিয়ে নামতেছে। এক জায়গায় দেখলেন তিনি ঢলের মতো নামছে, মানে পানি নামতেছে ওদিক দিয়ে, খুব স্রোতে নামতেছে, এবং তিনি ওই জায়গাটা একটু ফাঁকাও পেলেন। তিনি বুঝলেন যে ওই জায়গাতে আসলে গাছগাছালি পাই দিয়ে চা বাগান বেরোইছে। তো তিনি দ্রুত হাঁটার চেষ্টা করলেন, যতটুকু পারা যায় হেঁটে তিনি চলে গেলেন সেই চা বাগানের ভিতরে। যে তিনি দেখলেন যে আইল আছে হাঁটার যে জায়গাতে, হেঁটে ঢুকে বেরো রাস্তা, একটা ছোট রাস্তা করা, সেখান থেকে তিনি যাচ্ছেন এবং পানি কিন্তু ঢলের মতো নামতেছে ওদিক দিয়ে। তার এখানে বেশ স্রোত ফেস করতেছেন পায়ে, বেশ অনেক জোরে বাড়ি খেয়ে পানি নেমে যাচ্ছে। তারপরও তিনি চেষ্টা করতেছেন উঁচু জায়গায় উঠে যাওয়ার, টিলার যে জায়গাটা উঁচু সেখানে উঠে যাওয়া। এর মধ্যে একবার পিছনে ফিরছেন, পিছনে ফিরে দেখার চেষ্টা করছেন তার পিছনে মহিলাটা আছে কিনা। তিনি হঠাৎ অবাক হলেন যে তার পিছনে মহিলাটা নাই। তিনি অনেকবার চেষ্টা করলেন দেখার, এদিক ওদিক উঁকি দিলেন, কিন্তু হ্যারিকেনের আলো তো বেশি দূর যায় না, এর মধ্যে বৃষ্টি পড়তেছে। তো তিনি যখন চিন্তা করলেন, মানে একটু ভয়ও পাইছেন, চিন্তা করছেন ঘটনাটা কি, এই মহিলা কে, আর এই মহিলার এখন আমি কিভাবেই বাবা খুঁজবো, আমার দরকার নাই। তিনি আবার হাটের সামনে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি বেশ একটু উঁচু জায়গায় চলে আসছেন, ফ্ল্যাটের জায়গায়, সেখানে যে একটু মানে উঁচু হয়ে টিলাটা এইভাবে গেছে সমান। তিনি ওখানে একটা রাস্তা দেখছেন, তিনি জানেন যে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে হবে, তবে ওই রাস্তাটা কিন্তু ভয়ের, মানুষ অ্যাভয়েড করে। ওই যে বললাম যে ওখানকার যে টি এস্টেটের অফিসার আছে তিনিও ওই জায়গাটাকে এড়ায় চলেন, তিনি জানেন এটা, কিন্তু ভালো মতনই জানেন উনি যে এই জায়গাটা এড়ায় চলেন, মানে তার আসলে মানে আরমান সাহেবের মানে আর কি নিজেরও জানা আছে জায়গাটা সম্বন্ধে। তো অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখে, এখানে ভয় পায়, তিনি জানেন। যাই হোক, তিনি ওইটা জানার পর কিন্তু কিছু করার নেই, তাকে যেতে হবে। তিনি যখন টিলার থেকে নেমে ওদিক দিয়ে যাইতে চান, রাস্তা খুঁজে বের করে ওই জায়গা পানির তলে চলে গেছে, তিনি জানেন খালের পানি ওখানে উঠে আসছে অনেক অনেক দূর এবং ওইটা আসলে যাওয়ার মতো না। তো যাই হোক, এর মধ্যে হাঁটতেছেন, বৃষ্টির মানে তোর কিছুটা কমে আসছে এই সময়। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় যেয়ে দেখলেন দুই পাশে কিছু গাছের সারি, এবং তিনি বুঝতে পারছেন যে এই জায়গাটাই আসলে ভয়ের এবং এই জায়গাটাই মানুষ এড়ায় চলে। দুই পাশে গাছের সারি লম্বা হয়ে গেছে, এইখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে এবং তারপরে যে বেরোইছে রাস্তাটা, এই জায়গাটাকে কেন জানি ভয় পায় মানুষ, অনেক অনেক কিছু দেখে। তো তিনি এক সময় ওই জায়গায় ঢুকলেন, হারিকেনের হালকা আলো, হারিকেনটা নিভে নাই তখন এবং ফাটেও নাই তার চিমনি, কারণ পানি খুব একটা লাগে না, উঁচু করে ধরছেন তো তিনি উপরে ছাতির সাথে, তো বাতাস বাড়ি মারে, মানে হারিকেনের হালকা আলো এবং সেটা এই চিমনির ভিতর দিয়ে হালকা হালকা কাঁপে এবং সে কাঁপা কাঁপা আলো পড়তেছে চারিপাশে। এই গাছগুলার পাশে যখন আসছে, বেশ বড় গাছ, সেই গাছ ধুয়েও পানি নামতেছে এখান থেকে, এরকম অবস্থা, বৃষ্টি হয়েছে এবং তিনি ওই জায়গায় মাটিতে পাড়া দিচ্ছে, মাটিটাও প্যাচপ্যাচা মাটি, তার যে স্যান্ডেল পরা পা গেছে যাচ্ছে এরকম। তো কয়েক পা দেওয়ার পরে হঠাৎ করে তিনি শব্দ পেলেন সরসর সামনে, শব্দ পাওয়ার পরে তিনি দেখলেন আলো, একটা মানে আলোর উৎস, মানে ওখানে কেউ মানে বাতি বা কিছু একটা জ্বালাইছে, বেশ আলো, তার হারিকেনের থেকে বেশ বড় আলো। তো তিনি চিন্তা করলেন কেউ আসে নাকি সেখানে, তিনি বললেন এই কে রে, ওইখানে কে, কেউ আসেন, এই কে, এইভাবে বললেন তিনি। এটা যখন বলতেছেন তখন তিনি দেখলেন যে ওখানে কে একজন বের হয়েছে এবং তার হাতের মধ্যে আগুন, মানে অ্যাজ ইফ যে হাতে কোনো মালসা বা কিছুর মধ্যে যদি আগুন জ্বালায় রাখে কেউ, সেরকম সে আগুনের আলোয় তিনি দেখলেন এক মহিলা দাঁড়ায় আছে এবং সেই মহিলার মাথায় কোনো ঘোমটা নাই, ঘুমটা নাই, সেই শাড়িটা পরা, যে শাড়িটা তার পেছনে পরা ছিল সেই শাড়ি পরা একটা মহিলা, ধূসর টাইপের একটা শাড়ি, এবং তার চুলগুলো এলোমেলো কালো ছড়ায় আছে চারিপাশে, চোখগুলোও কালো কালো, মানে চোখের চারিপাশ পুরো কালো, এবং মাঝখানে যেই তার যে চোখের যে অংশটা হোয়াইট অংশটা পুরাই হোয়াইট, এবং সেটার মধ্যে মণি আছে, কিন্তু মণিটা মনে হচ্ছে হোয়াইট দিয়ে আবার ঢাকা, কেমন জানি মানে মানে মণিটাও আবার হোয়াইট দিয়ে ঢাকা মণি, কিন্তু মণি আছে বোঝা যাচ্ছে, ধূসর কালারের মণি, এই আগুনের আলোতে পুরো স্পষ্ট চকচক করতেছে সেটা, এবং হা করে আছে এরকম তাকে দেখে হাসতেছে, এবং হাসে দাঁতগুলা পুরো হলদেটে কালারের দাঁত, এবং তিনি বুঝতে পারতেছেন সুচালো টাইপের, এবং সেই হাত দুইটাকে এইভাবে মেলে তাকে দেখে দাঁড়ালো, হাসিটা একদম নিঃশব্দ হাসি, কোনো শব্দ নাই, শব্দ ছাড়া একটা নিঃশব্দ হাসি, এবং তিনি পুরো স্পষ্ট হইলেন যে ওইটা হাতে যে মালসা আগুন থাকার কথা ওটা মালসা না, তার হাতের মাঝখানেই আগুনটা, মানে সে হাতের মাঝখানে আগুন ধরাইছে এরকম। তারপর সে হাতটাকে এইভাবে পড়লো, তার হাতের এই হাত থেকে ওই হাতে আগুন চলে গেল, মানে তার আরেক হাতে আগুন চলে আসলো, এবং সে একইভাবে নিঃশব্দভাবে হাসতেছে, এবং তার লম্বা কালো চুল ভিজা সেটা আরো নিচে ছড়ায় পড়ছে, এবং তার দিকে তাকায় এরকম হা করে হাসতেছে। তারপর হাতটা এরকম বাড়ায় ধরে মাথা দিয়ে এরকম একটা ইশারা করলো, হাতটা এরকম সামনে দিয়ে বাড়ায় ধরে মাথা দিয়ে ইশারা করলো, অ্যাজ ইফ লাইক দাও। তো আসলে আরমান সাহেব যা বোঝার বুঝে গেছেন, তিনি বুঝতে পারছেন তার হাতের মাছটা চাইছে, তিনি আর কিছু না বলে সোজা মাছটাকে ছুড়ে মারলেন ওদিকে, বড় চিতল মাছ, বৃষ্টিতে ভিজে গেছিল, এমনিও তার কাছে অস্বস্তি লাগতেছিল, এরকম খোলা জায়গা দিয়ে মাছ নিয়ে আসছেন, মাছটা সামনে যা ছ্যাঁচড়ায় ঠাপ করে ওখানে পড়লো মহিলার সামনে, পড়ার সাথে সাথেই দেখলো যে আগুনটা মহিলার হাতের সামনে তো আগুনটা নিভে গেল, জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একটা অবয়ব শুধু এখন বোঝা যাচ্ছে। তো আরমান সাহেব বুঝলো যে আমার এইখান থেকে যাওয়াটা আর মোটে উচিত হবে না, প্রচন্ড ভয় পেয়েছেন তিনি, মানে ভয়ঙ্কর রকম ভয়, তিনি ঘুরে উল্টা দৌড় দিলেন সেখানে, উল্টা যখন তিনি ঘুরে দৌড় দিচ্ছেন তার কানের বাইরে তিনি শব্দ পেলেন, অ্যাজ ইফ কোনো কর্কশ শব্দে, মানে খুব রাতের আধারে কর্কশ শব্দে বাদুড় বা পেঁচা যেভাবে ডাকে সেইভাবে প্রচন্ড একটা কর্কশ শব্দ, একটা পাখির মতো তার কানের কাছ থেকে কিছু একটা উড়ে গেল প্রচন্ড শব্দ করে, মানে এত শব্দ তার কানে লাগছে রীতিমতো, এবং সেটা বাতাসও তার গায়ে লাগছে, ডানা দিয়ে উড়ে গেছে, যে বৃষ্টি কিন্তু একটু একটু কমে আসছে, তিনি ঝেড়ে দৌড়ায় নামতেছেন, তার সাথে সাথে পানির ঢলও নামতেছে, তিনি পিছলা খেলেন, পিছলাকে পড়ে গেলেন, হাঁচড়ে পাথড়ে উঠলেন, তার খেয়াল মানে তিনি খেয়াল করছেন তার ব্যাগটা আছে নাকি সাথে টাকার ব্যাগটা, সেটাকে ধরে আবার তিনি দৌড়ে নেন, হারিকেনার নাই হাতে, ছাতাও নাই, মানে দুটোই নাই হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে আর কি। দৌড়াইতে 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 তিনি বুঝলেন যে তিনি এক জায়গায় এসে ছপ 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 করে পানির মধ্যে পড়লেন, তো মানে তিনি চিন্তা করলেন যা থাকে কপালে পানির মধ্যে দিয়ে দৌড়াবো, প্রায় প্রায় হাঁটু পর্যন্ত পানি, দৌড়াচ্ছেন পানির মধ্যে দিয়ে যত কষ্ট পারে দৌড়াচ্ছেন, তিনি ভয় লাগতেছে প্রচন্ড ভয়, এরকম দৌড়াইতে দৌড়াইতে তিনি একসময় উঠে আসলেন তাদের যে রাস্তা বাড়ি রাস্তার কাছে, তিনি বুঝতে পারলেন যে এখানে বাড়ির রাস্তা, এবং ওই জায়গা আবার পানি নাই, পানিটা কম, মানে জাস্ট একটু কাদা কাদা হয়ে গেছে, পানি নেই, দৌড়াইলেন তিনি কাদার উপর দিয়ে দৌড়াইলেন, কাদার উপর দিয়ে দৌড়াইতে 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 একসময় তিনি বুঝতে পারলেন যে তাদের বাড়ির খুব কাছে তিনি চলে আসছেন। তো একেবারে দৌড়াইতে দৌড়াইতে বাসার একদম গেটের মধ্যে চলে আসলেন, এসে চিৎকার করলেন, চিৎকার করার পরে বাসার মানুষজন বের হয়ে আসলো, এসে তাকে এসে টেনে নিল বাসার ভিতরে, কি হয়েছে, তো তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, তার খুব মানে শারীরিকভাবে তিনি খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেন পড়ে গেছেন এবং তার হার্টের উপরও ক্ষতিগ্রস্ত হয়েছে, মাইনর অ্যাটাকও হয়তো করছেন হার্ট অ্যাটাক, তো তাকে তার ফ্যামিলি যতটুকু পারলেন যে পানি দিয়ে গোসল টোসল করায় পরিচ্ছন্ন করে ঘরের মধ্যে নিয়ে শোয়াইতে, তো খুব অসুস্থ হয়ে গেছিলেন, তো এরপরে তিনি ওই রাত ওইভাবে পার হয়েছে, তারপর দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে ডাক্তার তাকে ট্রিটমেন্ট দেন এবং ভর্তি করে রাখেন দুই দিন, ভর্তি করে রাখার মধ্যে এর মধ্যে তিনি নাকি ভয় পেতেন, খুব বিড়বিড় করতেন, প্রচন্ড রকমের ভয় পেতেন, বিড়বিড় করতেন। তো এই ঘটনাটাই নাইম বলছে যে তার চাচা এতটা ভয় পাইছিল যে সে আসলে জীবনে আর সুস্থ হয়নি, রাতের বেলা আর কখনোই একা দোকান করতে পারেনি, সে তাকে তার সাথে তার ভাইকে যাওয়া লাগতো এবং তার সাথে মানে মানে তার চাচার মানে আরেক চাচাকে যাওয়া লাগতো এবং তার আর একটা লোক রাখছিল পরে দোকানে, তিনি রাতের বেলা একা আর ফিরতে পারেনি, রাতটা তার জন্য হয়ে গেছিল একটা বিভীষিকার জিনিস, তিনি রাতে আর কখনো একা চলাফেরা করতে পারতেন না, প্রচন্ড ভয় পেতেন। তো এটাই ছিল নাইমের একটা ভাষ্য। নাইম বলছে যে দেখেন যারা এই ধরনের ঘটনার শিকার হয়, কিছু একটা দেখে বা এরকম একটা জায়গায় যে কিছু তাদের সামনে পড়ে, সে মানুষটা কিন্তু সুস্থ থাকতে পারে না, সে প্রচন্ড রকমের ভয় পায়। আর এটা তো লৌকিক হওয়ার কোনো কারণই নাই, নাইমের কথা অনুযায়ী যে লৌকিক কোনো বিষয় হওয়ার কোনো কারণই নাই, কারণ এরকম গভীর রাতে চা বাগানের উপরে টিলার উপরে যেখানে গাছপালা সেখানে কোনো পাগল বা কেউ এরকম দাঁড়ায় থাকবে না, মাছের জন্য এভাবে চাবে না। তো মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু তার চাচাকে মানে আরমান সাহেবকে কিন্তু আর কোনো ঝামেলা করে নি, সেটা ছেড়ে দিছে, সে চলে গেছে। তো যাই হোক, এই ছিল নাইমের, নাইম হাসানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ লেগেছে, আমি বেশ এনজয় করেছি। অনেক ঘটনা শুনেছি গ্রাম বাংলায় মাছ নিয়ে যাওয়ার, বাট এইটা আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। এরকম ভয়ের ঘটনা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমরা কিন্তু চাই আপনাদের নিজের জীবনে ঘটা কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করে ফেলুন এবং আমরা আমাদের দর্শকদের সাথে সেগুলো শেয়ার করে ফেলি, দর্শকরা এনজয় করবেন সেগুলো। তো আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট জানাই। আর আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা কিন্তু আপনারা জানেন, সেটা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসার্ন নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা শেয়ার করে ফেলবো। আপনি পাঠিয়ে দিতে পারেন ঘটনাটি লিখে অথবা আপনি ভয়েস রেকর্ড করে আমাদেরকে ভয়েস রেকর্ডটা পাঠিয়ে দিতে পারেন। যদি ভয়েস রেকর্ডের মান খুব ভালো হয়তো আমরা সেটা শেয়ার করে ফেলতে পারি, অথবা সেই ঘটনা শুনে আমি নিজে আপনাদের কাছে সেটি শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি, কয়েক সেকেন্ডের জন্য ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নিটোল খুলনা থেকে। এবং এই ঘটনাটি নিটোলের ভাই অটলের সাথে ঘটেছিল 90-এর দশকে। নিটোল আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি এবং এই ঘটনার যে লোকেশন তিনি লিখেছেন সেগুলো যেন আমি শেয়ার না করি। তা আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি এবং সঙ্গত কারণে আরো অনেক কিছুই আমি এড়িয়ে যাব। তো আমি ঘটনাটি শেয়ার করছি আমার মতো করে। নিটোলের বাবা 90-এর দশকে তিনি একটি বাড়ি কেনেন, এমন একটা জায়গায় বাড়ি কেনেন যে জায়গাটা একটু রিমোট অঞ্চলে, মানে মূল শহর থেকে একটু দূরে, সেখানে বাগান বাড়ি বলা চলে, বেশ গাছগাছালি বাগান টাইপের জায়গা, বেশ নির্জন। এবং এই বাড়িটা কেনার উদ্দেশ্য হচ্ছে তিনি নির্জনতা পছন্দ করতেন এবং তিনি চাইতেন একটা খোলামেলা জায়গায় থাকতে। এবং তার খুব শখ ছিল বিদেশে তিনি যে বাড়িগুলো দেখেন যে গাছগাছালি লেক ঘেরা জায়গায় সেরকম একটা বাড়ি। তো অনেক কষ্ট করে অনেক মানুষ লাগিয়ে তিনি কিনেছিলেন বাড়িটা। এই বাড়িটা নাকি কোন এক সময় কোন জমিদারের ছিল, কোন এক জমিদার এই বাড়িটা ওন করতেন এবং পরবর্তীতে তিনি চলে যান এবং তার বংশধর কয়েকজন ছিল তাদের কাছে কিছু দায়িত্ব ছিল এবং পরবর্তীতে তিনি তার একজন অ্যাসাইনির কাছে দায়িত্ব রেখে দেন। তো অনেক বছর খালি ছিল, তো নিটোলের বাবা তিনি ওই খবর পেয়ে তার সাথে কন্ট্যাক্ট করে এবং তিনি বাড়িটা কিনে নেন। তো কেনার পরে তিনি সেই বাড়িটাতে ওঠেন নিটোল সহ। তো নিটোলের বড় ভাই অটল তখন HSC-তে পড়ে, SSC পাস করেছে এবং নিটোল তখন আরো অনেক ছোট, স্কুলে পড়ে তখন সে। তো নিটোলেরও মনে আছে সেই বাড়ি সম্পর্কে, তারা যখন প্রথম ওই বাড়িটাতে গেল ওঠার জন্য তার বাবা দেখতে নিয়ে গেল, তখন দেখলো যে বেশ প্রকৃতি ঘেরা একটা জায়গা, বেশ বাড়িটার সামনে দিয়ে যে রাস্তা সেটাই নীরব নিথর এবং রাস্তার এক পাশে হচ্ছে বিশাল একটা বাঁশ ঝাড় আছে, অপর পাশে বাড়ি, বাউন্ডারি দেয়াল দেয়া, বেশ উঁচু বাউন্ডারি দেয়াল এবং সুন্দর রাজকীয় গেট, গেটের ওপারে পেভিং করা রাস্তা সেই বাড়ি পর্যন্ত এবং আঁকাবাঁকা পেভিং করা রাস্তা সেই বাড়ি পর্যন্ত চলে গেছে বেশ রহস্যময় ভাবে, কারণ অনেক পেছিয়ে গেছে বাড়িটা। এখান থেকে ছোট মতো দেখা যায় সেই বাড়ির মূল ফটক থেকে এবং দূরে যেটা দেখা যায় যে বেশ দূরে, সেই ফটক থেকে বেশ দূরে বাড়িটা দেখা যায় এবং সেটা এখান থেকে বেশ ছোট দেখা যায়। সেই বাসার পাশে বিশাল এক পাকুড় গাছ একেবারে ডালপালা মেলে ছড়িয়ে গেছে, সেটারও একটা বিশাল আকৃতি ধারণ করছে সে পাকুড় গাছটা। এতটুকুই নিটোল রিকল করতে পারে সেই বাসার সম্বন্ধে, সেই বাড়ি যতটুকু ছিল। এবং তার ভাই অটল তখন আরো বড় এবং তারা সেই বাড়িতে যায় তার বাবার সাথে, তার বাবা বাড়িটা নিয়ে ভাইটা দেখে এবং সেই তাদের মানে তাদের দুই ভাইকেও নিয়ে যায় এবং সাথে তার লোকজন ছিল যারা এটাকে রিনোভেট করবে এবং তিনি রিনোভেশনের কথা বলেন এবং বিভিন্ন ভাবে তারা এই বাসাটাকে রিনোভেট করে। রিনোভেট করার পর যখন নাকি নিটোলরা ওই বাসা থাকতে যায় তখন যে দেখে পুরাই একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, কারণ তার বাবা সেই জায়গা পরিষ্কার করেছে, যে রাস্তা পেভিং করা ছিল সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করিয়ে ফেলেছে এবং আশেপাশের গাছগাছালি আগাছা সব পরিষ্কার করে ফুলের একেবারে বেড করা হয়েছে এবং সেই পাকুড় গাছেরও অনেক সংস্কার করা হয়েছে, সেটার অনেক জায়গায় চুন দিয়ে দেওয়া হয়েছে, কেমন কেন দিয়েছে সেটা নিটোল জানে না, বাট চুন দিয়ে অনেকটা ই করে ফেলানো হয়েছে এবং সেটার শেকড় বাকড় আছে এরকম ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি। আর সে বাসাটা পুরো মূল বাড়িটা রং করে ফেলছে, অন্যরকম একটা লুক চলে আসছে বাসার। তো যাই হোক, এই বাড়িতে তারা থাকতে আসে নিজলরা, এবং নিজলরা যখন থাকতে আসে তখন তাদের ফার্নিচার সব নিয়ে আসতেছে ইত্যাদি ইত্যাদি, সেই বাড়িতে উঠাচ্ছে। এবং তার বাবা মোটামুটি সবাইকে মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছিল যে কোথায় কি রাখা হবে, কিভাবে কি তাদের নতুন ফার্নিচার যা আসছে। তো এইভাবে করেই তারা ওই বাড়িতে উঠল। তো নিটল অরল ওই বাসাতে ওঠার পরে যেটা হয়, দুই ভাই কিন্তু অনেক মানে ঘোরাফেরা করতো বাড়িতে। নিটল তখন স্কুলে পড়ে, তখন সে সম্ভবত সিক্স বা সেভেনে পড়ে, তার ভাই HSC পড়তেছে মানে SSC শেষ করে। তো এরকম সময় তাদের বাড়ির মধ্যে দোতলায় একটা কর্নারে স্টোর রুম ছিল, সেই স্টোর রুমে আসলে নাকি যাওয়ার পারমিশন ছিল না, কারণ তার বাবাও বলছিল যে এই বাসাটার অনেক কিছু জিনিসপত্র পুরনো রয়ে গেছে, এবং তিনি যেখানে যিনি থাকতেন, যে আগে তিনি জমিদার ছিলেন এবং তিনি শখে এটাকে তার বাগান বাড়ির মতো ইউজ করতেন, এবং তিনি এই অনেক কিছুই তার এখানে রাখছেন স্টোর রুমে। আসলে যাবা না তোমরা, আমারও নিজেরও সময় হয় নাই সবকিছু এখান থেকে সরায় ফেলার, বা আমি এক সময় টাইম করে ওখানে ঢুকবো, ঢুকে বেছে বেছে যা যা মনে হয় আমার রাখার মতো রাখবো, বাকিগুলো আমি হয়তো ফেলে দিব বা কাউকে দিয়ে দিব। তার বাবা বলছে এখন যাবা না, ওখানে সাপ থাকার সম্ভাবনা খুব বেশি, খবরদার। তার দুই ভাইকে নিষেধ করা হয়, নিটল অটল দুই ভাইকে নিষেধ করা হয়। কিন্তু তারা তো আসলে ইয়াং, ওদের তো আসলে এই জিনিসটা এই ধরনের নিষেধ তাদের গায়ে লাগে না আর কি। যাই হোক, নিটলের খুব শখ হতো ওখানে যাওয়ার, আর অটল নাকি প্রায় শখ করতো বিভিন্ন জায়গায়। যাই হোক, সেই রুমের আগে তার মূল আগ্রহ হয়ে যায় আশেপাশে, সে তার ছোট ভাইকে নিয়ে অটল নিটল দুই ভাই ঘুরে বেড়ায় সেই যে সেই পাকুড় গাছের আশেপাশে, এটা ভালো মতো তারা ঘুরে ফিরে, এবং তাদের কাছে অসাধারণ একটা জায়গা মনে হয় সেইখানে। এবং সেই জায়গাটা ঘুরে তাদের ওই কম্পাউন্ডের ভেতরেই বিশাল একটা দিঘি ছিল, সেই দিঘিটাও তাদের খুব মানে ভালো লাগে। তো এখানে তার বাবা অটলদের বাবা এখানে একটা কেয়ারটেকার তারা রাখছিল, এবং যেই লোক এই বাসা বাড়ি সম্বন্ধে ভালো জানে, খুব ভালো জানে। এবং তিনি ওই সেই দিঘির পাড়ে একটা ছোট্ট ঘরের মতো ছিল, যেখানে বসে মানুষ রেস্ট নিতে পারত, বা ওইখানে নাকি ওই জমিদার যিনি ছিলেন তিনি বৃষ্টির সময় ওখানে বসে বৃষ্টি বিলাস করতেন, বা বৃষ্টিতে বসে তিনি এই বৃষ্টি দেখতেন। এই দিঘির পানিতে বৃষ্টি পড়া, গাছপালা আছে সেগুলোর ডালপালাগুলো নুয়ে পড়ছে, দিঘিটা খুবই সুন্দর, টলটলে জল এবং সুন্দর ঘাট আছে। তো তিনি নাকি ওই ঘরটার মধ্যে বসে তিনি দেখতেন এই বৃষ্টি বিলাস বা বৃষ্টি পড়া দেখতেন চারিদিকে, তার কাছে খুব ভালো লাগতো আর কি। তো তিনি একটা জিনিস বলছিলেন যে নিটল অরলকে, তোমরা কিন্তু ওই ঘরে যেও না, ওই দিঘিতে গেলেও ওই ঘরে যেও না, ঘরটা কিন্তু একটু অন্যরকম, ওই জায়গাটা যা না যাওয়াই ভালো, আর ওখানে গাছগাছালি গাছগাছালি আছে, সাপ আছে, সাপ খোপ অনেক বেশি, ওদিকে যেও না। ওই যে কেয়ারটেকার দিয়েছিল সে নিষেধ করছে তাদেরকে, ওদিকে যেও না। তো যাই হোক, নিটল অরল ওই সব শোনে না আর কি, তারা গেছে, এবং তারা নিটল নিজেও লিখছে যে সে নিজেও সেই সেই ঘরটায় গেছে। তো ঘরটা যেয়ে নাকি একটু অন্যরকম ফিল হতো, ফিলটা কিরকম হতো, ঘরটা ছিল একটা কর্নারের দিকে, এমন ভাবে তৈরি করা যে ওখান থেকে একদম পুরো দিঘিটাই পুরো চোখে পড়ে, এবং এই পাশের গাছগাছালি এবং গাছগাছালিগুলো এইভাবে বাঁকা হয়ে ডালপালা দিঘিতে এসে পড়ছে, এবং বেশ সুন্দর লাগে। তো সে ওখান থেকে দেখে মানে খুব ভালো লাগছে তার কাছে। তো সবচেয়ে উইয়ার্ড যেটা হতো, ওই ঘরের ঘরটা তো সামনের দিকে একটা বারান্দার মতো, ঘরের পেছনে যে ঘরটা, এই ঘরের ছাদ নাকি টিন দিয়ে তৈরি করা, মানে টিনের চাল। তো ভেতরে গেলে ওখানে একটা খাট আছে, পুরনো খাট, তো ওইখানে গেলে নাকি কেমন জানি গা একদম শিরশিরানি একটা মানে ফিল হতো, মনে হতো কেমন জানি একটা এনভায়রনমেন্ট, মনে হতো কিছু একটা আছে এরকম লাগতো, এবং অনেক পুরনো। তো নিটলের কাছে ভয় লাগতো, সে তখন স্কুলে পড়তো, তো সেখানে ঢুকে অটলও নাকি ফিল করছে তার কাছে এরকম লাগছে। তো দুই ভাই ওই রুমটাতে যে এরকম ফিল করছে, বাট তারা সামনের বারান্দায় বসে অনেক চিল করতো, অনেক এনজয় করতো। তো প্রবলেম যেটা হয়, তারা নাকি দুই ভাই এরকম ঘোরাফেরা করতে করতে একদিন সেই যে রুমটা স্টোর রুম যেটাতে যেতে মানা করছে সেটাতে তারা ঢুকে যায় দুই ভাই। তো ঢুকে দেখতেছে যে জিনিসপত্র স্টাক করে রাখা, এলোমেলো পুরনো আমলের চেয়ার, সে চেয়ার মানে একেবারে কাত করে রাখছে, এবং সেখানে যে জমিদার যিনি ছিলেন, তিনি জমিদার কিন্তু তিনি মুসলমান ছিলেন, মানে তার জিনিসপত্রের মধ্যে মুসলমানি জিনিসপত্রেরই ছাপ বেশি, মুসলমানরা যেরকম জিনিস ইউজ করে সেগুলোরই ছাপ বেশি। তো সেই সময়কার মানে স্থাপত্য কলা তিনি ফলো করার চেষ্টা করছেন এই বাড়ি তৈরি করার সময় বা জিনিসপত্র গোছা রাখার সময়, তো এই ধরনের জিনিসগুলো আছে। তো এই ফার্নিচারের মধ্যেও নাকি সেরকম ছাপ আছে, সেই ফার্নিচারগুলো অনেক কারুকাজ করা এরকম, এবং কিছু ফার্নিচার দেখলেন দেখছিল তারা, মানে এখন নিটল সেগুলো বুঝেছে সেগুলা সেই সময়কার ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা। তো যাই হোক, সে দেখছে যে এলোমেলো ভাবে রেখে দেওয়া আছে অনেক কিছু, এলোমেলো মানে কাত করে রাখা এই করাই সেই। তো দুই ভাই দেখতেছে, দেখতে দেখতে একটা জায়গায় নাকি তারা মানে ই হয়ে দেখে যে দেখে একটা ছোট একটা সিন্দুকের মতো রাখা আছে সেখানে, এবং সিন্দুকটা মনে হচ্ছে লোহার সিন্দুক, কিন্তু সেই সিন্দুকের যে দরজা, সেই মানে লকের দরজা, সেটা কিন্তু খোলা, সেটা লাগানো না, মানে ভেজানো, একদম ভেজায় রাখা, মানে ওটা লক করা না। তো বা লক কেন, মানে একদম মানে লাগায় লাগানো না, মানে ভেজানো আছে। তো ওইটা দেখে ইসে যায়, অটল যায়, অটল যায় নাকি সেটা ধরে টান দেয়, টান দিয়ে খুলে ফেলে। তো খোলার পরে সে দেখে যে ভেতরে কেমন পুরোনো আমলের একটা সোদা গন্ধ টাইপের, কিন্তু সেটা ভেতর থেকে একটা কাঠের বাক্স দেখা যাচ্ছে, বেশ ঝকঝক করতেছে সে কাঠের বাক্সটা, মানে ধুলোর আস্তরণ পড়ার পরও সেটা ঝকঝক করতেছে ভেতরে, এরকম এত সুন্দর। তো যাই হোক, সেই বাক্সটা বের করে নিয়ে আসে খুব আগ্রহ দুইজনেরই যে ব্যাপারটা কি, মানে তো সে বাক্সটা বাবু বিভিন্ন ভাবে মানে খোলার মতো মানে তারা ই খুঁজতে থাকে, তো সেরকম কোনো জিনিস পাচ্ছে না, মানে খোলার মতো ওয়ে দেখতেছে না বাক্সটা, কিন্তু বাক্স ওটা একটা ডালা উপরেরটা, এবং কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা ডালা এবং কারু কাজ করা, মানে খুব ফ্লোরাল প্রেজেন্টেশন দেওয়া চারিপাশে, কিন্তু এটাকে খোলার মতো কোনো জায়গা চাবির কি হোল বা কিচ্ছু নাই, এটা একটা খুব আশ্চর্য জিনিস। তো অটল তো একটু বড়, নিরল একটু ছোট, দুই ভাই তাকাচ্ছে বিভিন্নভাবে, বলতেছে কিভাবে এটা খোলার ব্যবস্থা করা যায়, দুজনে আলাপ করতেছে। তো অটল বলতেছে যে এক কাজ করি, আষাঢ় দিয়ে ভেঙে ফেলি। নিরল বলতেছে না ভাই, এত সুন্দর একটা জিনিস ভেঙে ফেলবা? তো এই কথা বলতে বলতে বিভিন্নভাবে এই ফ্লোরাল প্রেজেন্টেশনের মধ্যে তারা হাত দিতেছে, দিতে দিতে দুইটা এরকম বাঁকানো ফুলের মতোই ছিল, ওইটাতে যখন নাকি চাপ দেয় একসাথে, অটল সে চেষ্টা করতেছিল আর কি, তা হাত দিয়ে এরকম যখন দুইটা ফ্লোরাল প্রেজেন্টেশনের দুইটা জায়গা খাঁজ, মানে যেখানে খাঁজ কেটে তৈরি করে, সে খাঁজের মধ্যে যখন হাতে চাপ দেয় তখন নাকি টাক করে ওটা খুলে যায়, মানে অদ্ভুত একটা মেকানিজম। তো যখন খুলে যায় অবাক হয়ে খেয়াল করে ভেতরে, সেই বাক্সের ভেতরে খুব সুন্দর একটা মকমল টাইপের কাপড়, কিন্তু সেই কাপড়টা মকমল কিনা বলা যায় না, মকমল টাইপেরই একটা কাপড়, খুব সুন্দর। এর মাঝে একটা কালো, মানে একেবারে কুচকুচে কালো কাঠের একটা পাইপের মতো এরকম রাখা। তো সেইটা টান দিয়ে বের করে নিয়ে আসে অটল, বের করে এবং সে খেয়াল করার চেষ্টা করে মেকানিজমটা কোথায় আছে। তো সেখানে কোনো লোহা লক্কড়ের মেকানিজম সে দেখছে না, যে জায়গাটা দেখছে যে কাঠটা চিকন হয়ে কাঠের মধ্যে বসে যায় এবং এটা কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারতেছে না। তো কালো কাঠের পাইপটা অটল বের করে নাকি তাকায় দেখে যে একেবারে অনেক খাঁজ কাটা, সেটার উপরে অনেক কিছু মানে অনেক কিছু এনগ্রেভ করা, এবং এনগ্রেভটা অনেকটা নকশার মতো, ছবির মতো, ছোট ছোট ছবির মতো অনেক কিছু, এবং মানে সেটা আসলে দেখে মানে বোঝার মতো কিছু না আর কি, তার বোঝার মতো কিছু না, বাট অতি অতি সূক্ষ্ম করে অনেক কিছু আঁকা সেটার মধ্যে, এনগ্রেভ করা। তো পাইপটার এই মাথা ওই মাথা সে দেখে, দেখে সে দেখে যে কয়েকটা ছোট ছোট ছিদ্র আছে পাইপের মধ্যে। তো সে মুখের কাছে নিয়ে ফু দেয় এবং দেখে যে বাঁশির মতো একটা শব্দ বেরোয়, খুব অন্যরকম একটা মানে খুব সুইট একটা পিচ ওটা থেকে বের হয়। এই সুইট পিচটা যখন বের হয়, এই পিচটা শুনেই না দুই ভাইয়ের কাছে কেমন জানি লাগে, একটা অন্যরকম একটা ডিফারেন্ট একটা জিনিস, মনে হয় যে এটা স্বাভাবিক কোনো বাঁশির শব্দ না, একটা বাঁশি যেরকম শব্দ করে সেরকম না। তো অবাক হয়, বলে এটা কি পেলাম দুইজনে? তো নিটল বলে যে রেখে দে, এটা রেখে দে, ভাইকে বলে যে এটা রেখে দে, এটা নিস না এখান থেকে, ভাইয়া এটা নিস না, এটা সমস্যা হবে, তো ভাই আব্বু জানলে অনেক ঝামেলা করবে, এখান থেকে যা পাইছিস রেখে দে, নিস না। তো অটল নাকি কোনো কথা শোনে না, সেগুলো মানে সে বাক্সের মধ্যে জিনিস ভরে সে হাঁটা দেয়, ভাইরে বলে চল 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 বের হয়ে। তো বের হয়ে এসে তারা চলে যায়, যাই হোক বাসায় চলে গেছে। তো নিটল তার ওই অন্যান্য কাজে সেই পাইপটার কথা ভুলে যায় বা বাসিটার কথা ভুলে যায়। তো সে এই জিনিসগুলো পরে শুনছে, এই জিনিসটা কিন্তু সে তখন জানতো না, পরে শুনছে পরবর্তীতে যে এই বাসিটার ব্যাপারটা কি হয়েছে, পরের ঘটনাগুলো আসলে সে পরবর্তীতে তার বড় ভাইয়ের কাছে শুনছে। তো অটল নাকি সেই বাসি নিয়ে তার ঘরে নিয়ে রেখে দিছিল, রেখে দিয়েছিল এবং তার মতো সে টুকিটাকি কাজ করতেছিল এবং তার ঘরটা যে তার বাবা প্রোভাইড করছিল, দুই ভাইকে একসাথে থাকতে দিত না, নিটলের জন্য আলাদাই ছিল। নিটলের ঘরটা ছিল একেবারেই তার বাবা মার সাথে পাশেই, আর অটলকে আলাদা একটা কামরা দেওয়া হয়েছিল। অটল যেটা চাইছিল বাবা মার কাছে যে আমি আলাদা কামরা চাই, এত বড় বাড়ি, তো তাকে একটা আলাদা কামরা দেওয়া হয়েছিল, বেশ বড়। এবং সে কামরাটা হচ্ছে উপরে দোতলারই একদম কর্নারে, এবং সেই সেটার সাথে বারান্দা আছে একটা সুন্দর ঝুল বারান্দা, এবং সেই ঝুল বারান্দা দিয়ে নাকি সামনের সেই যে পাকুড় গাছ সেটা দেখা যায়, এরকম একটা অবস্থা, এবং খুব সুন্দর। এই পাশে কর্নারে আসলে সেই পুকুরটা দেখা যায়। যাই হোক, অটল নাকি সারাদিন ওই পাইপটা নিয়ে রেখে দিয়েছিল, সে বুঝে নাই, তার কার খেয়াল নাই। তো রাত হয়েছে, যখন রাত হয়েছে মানে বেশ গভীর রাত, প্রায় 11টা 12টা, বাসায় সবার সাথে সবার দেখা সাক্ষাৎ শেষ, এবং সেই সময় আসলে কেবল টিভি ওরকম আসে নাই, আর অন্য কোনো ইন্টারনেট তো নাই তখন। তো ছেলে মেয়ের কাজ ছিল, ইয়াং ছেলেপেলেরা যেটা করতো, বই পড়তো, গল্পের বই পড়তো, এইটা একটা মানে তাদের একটা হ্যাবিট ছিল, গান শুনতো, গল্পের বই পড়তো। তো অটল যথারীতি সেই গল্পের বই পড়ছে, গান শুনতেছে। তো তার হঠাৎ করে মনে হলো যে আমি বাঁশিটা একটু দেখি কি অবস্থা। তো বাঁশিটা নিয়ে সে যায় গিয়ে ওই যে বারান্দা, বারান্দার মধ্যে বসে সে আস্তে করে সেটাতে ফু দেয়। তো অটল নিজে নাকি গিটার বাজাতে পারতো, সে গিটার বাজাতে পারতো, তো মিউজিক সম্বন্ধে তার কিছু সেন্স ছিল যে মিউজিক কিরকম হতে পারে, বাট বাঁশি বাজানোতে তার কোনো এক্সপার্টিস ছিল না। এবং সে ওই পাইপের মধ্যে যে কয়েকটা ফুটো দেখেছে, সে আন্দাজে নিজের চেষ্টায় ফুটো বন্ধ করে ছেড়ে বাঁশি বাজানোর মতো চেষ্টা করে। তো কিছু পিচ বের হয় বাঁশি দিয়ে, এবং অদ্ভুত সেই পিচগুলা সে কখনো শুনে নাই, অটল অন্য কোনো বাঁশিতেও সেরকম পায় নাই বা তার কানে এরকম আসে নাই। ডিফারেন্ট টাইপ অফ ফ্লুট, তবে এই ফ্লুটের সাথে যদি হয় মানে ইউরোপিয়ান যে বাঁশি আছে তার সাথে বেশ মিল এই শব্দের, এটা আমাদের প্রাচ্যের বাঁশির সাথে মেলে না শব্দটা এরকম। তো যাই হোক, অটল অনেকক্ষণ এটা করে সে মজা পায়, এই পিচগুলো মজা পায়, যেহেতু সে কোনো সুর বাজাতে পারে না, তার কাছে অস্বস্তি লাগে, সে আবার এটা এনে সে বাক্সে ভরে রেখে সে ঘুমায় পড়ে আর কি, তার ঘরের দরজা বন্ধ করে ঘুমায় পড়ে। তো কতক্ষণ ঘুমাইছে অটল বলতে পারবে না, তার ডিপ ঘুমই ছিল। হঠাৎ করে কেন জানি ঘুমটা পাতলা হয়ে আসে তার, তার কাছে মনে হচ্ছে তার রুমে কেউ কথা বলতেছে, মানে গুনগুন করে গান গাচ্ছে, কথা বলতেছে, এরকম লাগছে মেয়ের কণ্ঠ। তো অটল আসলে মানে চিন্তা করতো, মানে কে আমার রুমে এরকম। তো আপছা আপছা ঘুম যখন একটু ভেঙে আসছে, সে চোখ দিয়ে তাকাইছে, তাকায় দেখতেছে তার রুমটা অন্ধকার, এবং রুমে ওই বাসার ছাদ কিন্তু অনেক উঁচুতে, এবং তার বাবা যে পুরনো ঝাড়বাতি ছিল সেটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে লাগাইছে। অন্ধকারে ঝাড়বাতি দেখা যাচ্ছে, ঝাড়বাতির মধ্যে আলো রিফ্লেক্ট হচ্ছে বাইরের, মানে তার রুমের যে বারান্দার পাশে জানালা ছিল, জানালায় পর্দা সে লাগায় নি, তখন পর্দাটা সরানো ছিল, জানালার উপরে যে গ্লাস, সেই গ্লাস দিয়ে আলো এসে পড়ছে, সেটা সেই তার ঘরের যে স্যান্ডেলিয়ার বা ঝাড়বাতি সেটা রিফ্লেক্ট করে অন্যরকম একটা আলো ঘরে তৈরি করছে। সে আলোতে, সে আলো আধারিতে দেখতেছে তার ঘরের মাঝে একটা অবয়ব, এবং অবয়বটা দেখে মনে হচ্ছে একটা নারীর অবয়ব, কারণ সে বোঝা যাচ্ছে, এবং মনে হচ্ছে মানে খুব সুন্দর একটা নারী, সে ওখানে দাঁড়ায় আছে, হাঁটতেছে, এবং একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ তার ঘরে, অদ্ভুত সুন্দর ঘ্রাণ। সেই ঘ্রাণটাকে সে ডিফাইন করতে পারবে না, অটল ডিফাইন করতে পারবে না, যেটা মানে কি কোনো পারফিউমের ঘ্রাণ, নাকি কোনো আতরের ঘ্রাণ, নাকি কোনো আউট পারফিউমের ঘ্রাণ, অসাধারণ একটা ঘ্রাণ ঘরের ভিতরে। অটল খুব অবাক হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ করতে আসতেছে, ভয়ও পাইছে, কারণ তার ঘরে কে ঢুকছে এরকম, সে মানে খুব ভয় পেয়ে গেছে। সে মানে একবার চিন্তা করছে বলবে, তার মধ্যে কিন্তু ভয়টা কাজ করছে কি, ভৌতিক ভয়টা ওইভাবে কাজ করে, বাট He was scared. সে অবচেতন মনে বলে উঠছে কে। তখন নাকি সেই মেয়েটা হাঁটতেছিল যে দাঁড়ায় গেছে, একদম ফ্রিজ হয়ে দাঁড়ায় গেছে। তো মেয়েটা নাকি তাকে বলতেছে, তুমি বাঁশি কোথায় পেয়েছো? একদম সে একটা নারীর কণ্ঠ শুনছে, ফ্যাস ফ্যাসে একটা কণ্ঠ, বাট সুন্দর, ফ্যাস ফ্যাসে সুন্দর একটা নারী কণ্ঠ, তাকে বলতেছে বাঁশি কোথায় পেয়েছো? তো অটল নাকি থতমত খেয়ে বলে, কেন বাঁশি কি হয়েছে, এই বাঁশি আমি পাইছি এখানে স্টোর রুমে পাইছি, সমস্যাটা কি, কে আপনি, কে আপনি কোত্থেকে আসছেন, আমাদের বাসায় কিভাবে ঢুকছেন? তখন নাকি মেয়েটা বলতেছে, আমি কিভাবে ঢুকছি তুমি জানতে চেও না, তুমি বাঁশিটা নিয়ে ফু দিয়ে ভালো করো নি, বাঁশিটা তোমার ফু দেওয়ার জন্য না। তখন মানে মানে চুপ হয়ে গেছে অটল, কথা বলতে পারতেছে না, অটল চিন্তা করতেছে যে সে কি বলবে, তার রিপ্লাই কি হবে, সে বুঝতে পারতেছে না। তো মেয়েটা নাকি আরো কাছায় আসছে তার দিকে, যেখানে দাঁড়াচ্ছে সেখানে আরো কাছায় আসছে। কাছায় আসাতে অটল ভয় পেয়ে গেছে। অটল বলতেছে এখান থেকে যে আপনি কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব, আমি চিৎকার করব। এটা যখন বলছে তখন নাকি মেয়েটা একটা হাসির শব্দ দিছে, মানে মনে হচ্ছে খিলখিল করে মেয়েটা হেসে দিছে। খিলখিল করে হেসে মেয়েটা বাতাসে মানে মিলাই গেছে, সে সেই যে শেপটা দেখতেছিল শেপটা নাই। অটল চিৎকার করে উঠছে, মানে এই জিনিসটা সে নিতে পারেনি, সে চিৎকার করে উঠছে এবং চিৎকার করতেই ছিল। এবং তার চিৎকারে তার বাপ মা চলে আসছে, তার রুম কাছেই ছিল, এসে গেট নক করতেছে, গেট নক করতেছে, তো দরজা ভেঙে ফেলতো। তো অটল নিজেই উঠে দরজা খুলছে, বাবা মা বলছে কি হয়েছে, বলতে ভয় পাইছে। কি ভয় পাইছে, বলে যে আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি, মানে এরকম মানে আমার রুমে মনে হলো কে জানি আসছে। তো তার বাবা বললো যে এটা তো আসলে তোমার স্বপ্ন হইতে পারে, হইতে পারে। তো বাসির কথা কিন্তু আর অটল কিছু বলে নাই, সে চুপচাপ চুপ করে গেছে। তো তার মা দোয়া দুরুদ পড়ে তাকে ফু দিয়ে দিল। তার মা বলতেছে তোমার ঘরে তো খুব সুন্দর ফুলের মতো ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? সে বলছে আমিও পাইতেছি ঘ্রাণ। তো তার বাবা একটু গম্ভীর হয়ে গেল। তার বাবা চিন্তা করলো যে আমি এই ঘর বন্ধ করে দিব পরদিন। তার বাবা চিন্তা করলো যে অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার আছে। তো তার বাবা পরদিন একজন মৌলানা সাহেব এনে তার ঘরটাকে বন্ধ করে দিল, মানে দোয়া দুরুদ পড়ে। তার মৌলানা সাহেব বললো যে এই বাসা তো অনেক পুরান, আপনি বাসা রিনোভেট করছেন ঠিক আছে, পুরানো বাসায় অনেক কিছু এরকম মানে হয়, এরকম ব্যাপার স্যাপার থাকে, তো হইতেই পারে এরকম। তো তিনি বাসায় দোয়া দুরুদ পড়ে বাসাটা বন্ধ করে দিলেন। এরপর অটল মানে বাসায় আছে, নিটল তাকে জিজ্ঞেস করছিল একবার যে ভাইয়া বাসিটা কি করছে, সে বলে আছে ওটাকে আটকে রেখে দিছি, ওটা ধরে নেই। আসলে অটল এই বাসিটা ধরে নাই, সে রেখে দিছে, সে বাসিটা ধরে নেই, সে ওইভাবে রেখে দিছে। সে মোটামুটি এই জায়গাটাকে তার ঘরটাকে মোটামুটি গোছায় ফেলছে। সে ও চিন্তা করছে যে সে রাতে কি দেখছি, এটা আবার কি দেখি না দেখি, তো সে ওইটা আর দেখারও চিন্তা করে না। তো যাই হোক, মোটামুটি বেশ কয়দিন চলে গেছে এর মধ্যে, তার আর এই ধরনের জিনিসপত্র হয়নি বাসায়। তো এর মধ্যে একদিন এরকম অটল বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে সে চিন্তা করছে যে সে ওই যে দেখিতে বৃষ্টি পড়ে শুনছে যে এখানকার যে কেয়ারটেকার আছে যে আঙ্কেল, তিনি বলছে যে এখানে এরকম আগের জমিদার বৃষ্টি বিলাস করতো, এসে দেখতো এখানে দাঁড়ায়। সে মনে করছে আমিও যাই ওখানে যে দেখি। তো সে আর তার ছোট ভাইকে নেয় নাই, সে একলাই নাকি অটল সেখানে গেছে সেই ঘরে বৃষ্টি দেখার জন্য। তো তখন অলরেডি দুপুর গড়ায় বিকাল হয়েছে এবং বেশ বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টির সাথে মেঘ ডাকতেছে এবং অন্ধকার হয়ে গেছে চারদিক। তো অটল বসে দেখতেছে এখানে এবং তাকে কিন্তু সে বলছে, ওই সে কেয়ারটেকারকে বলছে আঙ্কেল আমি ওদিকে যাচ্ছি। সে আঙ্কেল একদম বলছে তুমি ওখানে বসে বারান্দার থেকে খবর দাও, ঘরের ভিতরে যে বসবা না, শোবাও না, কিচ্ছু না, চুপচাপ ওখানে বসে দেখবা। হ্যাঁ, তো অটল নাকি বলছে আচ্ছা ঠিক আছে বলে সে ওখানে যে বসে বসে সে দেখতেছে আকাশ মানে একেবারে কালো করে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি পড়তেছে, টিনের চালে শব্দ হচ্ছে, সেই যে দিঘির মধ্যে পানি পড়তেছে, অসাধারণ লাগছে তার কাছে, এবং মেঘ গুড়গুড় করে ডাকতেছে। তো একবার তার মনে হলো যে আমি একটু ঘরে যাই, ওই ঘরটা দেখি কি অবস্থা, কেন না করে ঘরটা যেতে। তো সে ঘরটায় গেল, ঘরটার মধ্যে ঢুকে দেখতেছে এইসব জিনিস কিন্তু খুব একটা রিনোভেট তার বাবা করে নাই, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। দেখতেছে পুরনো আমলে খাট আছে। তো সেখানে সে বসছে, সে বসে বসার সাথে সাথে হঠাৎ করে তার কাছে মনে হলো তার সারা শরীরে মনে হলো একটা অবসাদ ভর করলো, প্রচন্ড ঘুম আসতেছে, মানে ঘুমে সে পড়ে যাচ্ছে। তো অটল ঘুমায় পড়ে, অটলের আর হুঁশ নাই, মানে বৃষ্টির একটা একঘেয়ে শব্দ শুনতে শুনতে সে ঘুমায় পড়ে। অটলে ঘুমের মধ্যে অটল মানে এখন সেটা সে স্বপ্নে দেখছে নাকি আধো জাগরণে ছিল সেটা সে বলতে পারবে না। সে ঘুমের মাঝে দেখতেছে তার সামনে একটা আনন্দ সুন্দরী একটা মেয়ে আসছে, এসে তার বিছানার পাশে বসছে এবং আলো আধারিতে চেহারাটা কিন্তু আনন্দ সুন্দর সে দেখছে, বাট এটাকে সে ডিফাইন করতে পারবে না চেহারাটা আসলে কেমন, মানে বর্ণনা দিতে পারবে না নিখুঁত। তো সেই মেয়েটা নাকি এসে বসে এবং সেই ঘুমের মাঝে স্পষ্ট সেই ঘ্রাণটা পাচ্ছে যেটা তার রুমে পাইছিল। তো সেই মেয়ে নাকি এসে বলতেছে যে অটল তুমি বাসিটায় ফু দিয়ে ঠিক করনি, হ্যাঁ বাসিটা, এই বাসি আসলে একটা ট্র্যাপ, এই ট্র্যাপটা কি তোমাকে আমি বলি। সে মেয়ে নাকি বলতেছে তাকে যে এখানে যে এই জমিদার আগে ছিল সেই জমিদারের ছেলের নাম ছিল এজাজ, এবং এজাজ বাঁশি বাজাতো, তার বাঁশি বাজানোর শখ ছিল। সে খুব শখ করে বাঁশি বাজানো শিখেছিল এবং সে বাঁশি বাজানো শিখতে শিখতে তার এক্সপার্টিজ এত বেশি হয় যে সে মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে যায়। তো জমিদার পছন্দ করত না তার ছেলে বাঁশি বাজাক, এটা জমিদারের খুব বেশি পছন্দ ছিল না, কিন্তু সে জানতো এখন কি বলবে, ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হয়েছে তার ছেলে। এবং সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে এনে বাঁশি বাজাইতো এবং সে বাঁশি নাকি এই যে এই রুমের মধ্যে এসে বাজাতো, এটা নাকি তাদের কাইন্ড অফ লাইক বসে মিউজিক প্র্যাকটিস করার জায়গা ছিল। তো এই সময় ওই সময় মানে অনেক আগের ঘটনা কিন্তু এটা, জমিদারের ছেলে সেই সময়কার কথা বলতেছে। তো জমিদারের ছেলে যখন করতো তখন নাকি একজন বিদেশি একজন বিলেতি বাঁশি বাজাইতো, তার কাছ থেকে সে বিদেশি স্টাইলে বাঁশি বাজানোর মানে তালিম নিছিল। এবং সেই বিদেশি যে বাঁশি বাজাতো সে নাকি তখন এজাজের মাথায় ঢোকায় যে তুমি এই বাঁশি দিয়ে তুমি চাইলে এখানে এখানে জিন নিয়ে আসতে পারো, পরি নিয়ে আসতে পারো, এটার ক্যাপাবিলিটিস আছে। তো সে নাকি তখন একটা বাঁশি সেই এজাজকে গিফট করে, মানে তার বিনিময়ে সে অন্য গিফট নেয়, মানে অর্থবিত্ত নেয়। তো সে নাকি একটা বাঁশি তার কাছে বিক্রি করে সোজা কথা, এবং সেই বাঁশিটাই নাকি এটা ওইটা। এবং সেই বাঁশির নাকি একটা ই ছিল, বাঁশিটা কালেক্ট করা হয়েছে ইউরোপিয়ান কোন একটা এলাকার মাউন্টেন থেকে, সেখানকার একজন উইচের কাছ থেকে এটা কালেক্ট করে আনছেন এই এই যে যিনি বাঁশি বাজান বা যিনি বাঁশিটা দিলেন এই জমিদারের ছেলেকে ইজাজকে, এবং তিনি নাকি এটা নিয়ে আসছেন। এবং সেই উইচ এই বাঁশি সম্বন্ধে তাকে বলছে যে এই বাঁশি প্লে করে নাকি ফেরিকে ফেরিদের ফেরি বলতে তারা যেটাকে বোঝায় পড়ি আর কি, ফেরিদের নাকি এটাকে দিয়ে করায়ত্ত করা যায়, এবং স্পেশাল কিছু টিউন আছে যেটাতে নাকি এটা হয় এবং ফেরিরা চলে আসে। তো ইউরোপিয়ান সেই বংশীবাদক সেই বাঁশির সেই টিউনগুলো স্পেশাল টিউনগুলো কিন্তু তিনি এজাজকে শিখায় দেন, আর ইজাজ কিন্তু সেগুলোকে করায়ত্ত করতে থাকে এবং সে দিনে দিনে খুবই ভালো হয়ে যায় এই জিনিসটাতে। এবং এজাজ একই সাথে সে কিছু ব্ল্যাক আর্ট চর্চা শুরু করে এবং মানে মোটামুটি সে এই ব্যাপারে খুব পারদর্শী হয়ে যেতে থাকে। তো একবার নাকি সে এই যে ঘরটাতে এইখানে বসে একা একা রাতের বেলা এই বাঁশিটা বাজাচ্ছিল এবং সেই বাঁশির সেই স্পেশাল টিউনটা বাজাচ্ছিল। এই ঘটনা কিন্তু আধজগরণে অটলকে বলতেছে, সেই যে একটা পরি তার কাছে আসছে সে বলতেছে, এই ঘটনাটা কিন্তু একটা পরি বলতেছে অটলকে তার আধ জাগরণে, আধ ঘুম আধ জাগরণে, কাইন্ড অফ লাইক স্বপ্নে। তো এজাজ নাকি বাঁশি যখন বাজাচ্ছিল সেই পরি নাকি ওখান থেকে যাচ্ছিল, এই বাঁশির টিউনটা তাকে স্ট্রাক করে এবং সে ঠিক থাকতে পারে না, সে এখানে চলে আসে এবং তার বাঁশির সেই মানে ধুনে বা সেই সুরে এতটাই মোহিত হয় সে এজাজের কাছে এসে আত্মসমর্পণ করে। এজাজ নাকি তাকে বলে যে তাকে সশরীরে দেখা দিতে এবং সশরীরে সে সশরীরে এজাজকে দেখা দেয় এবং এজাজ নাকি দেখে তার প্রেমে পড়ে যায়। এবং আসলে এজাজ নিজেও বেশ হ্যান্ডসাম সুদর্শন একজন মানুষ ছিল এবং তার তার পার্সোনালিটিও সেরকম খুব স্ট্রং পার্সোনালিটি ছিল, তার কথাবার্তা তার ভয়েস তার সবকিছুই ওই সেরকম পার্সোনালিটি অ্যাট্রাক্টিভ ছিল। তো এই যে পরিটা যে নাকি বলতেছে এই ঘটনাগুলো অটলকে, সে নাকি এজাজকে দেখেও অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং দুজনের মধ্যে একটা প্রণয় ঘটিত সম্পর্ক হয়। এরপরে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যখনই এজাজের মনে হতো সে ওই বাঁশিটা বাজাতো, সে বিভিন্ন সময় বেশিরভাগ সময় এই ঘরে এসে, কোনো সময় তার বাসায় বসে তো কর্নারে বসে, কোনো সময় সেই যে পাকুড় গাছের কাছে বসে এবং সেই পরি চলে আসতো এবং তাদের মধ্যে দেখা হতো। তো এজাজের বাবা তিনি নাকি একদিন এজাজকে দেখেন যে সে সেই যে তাদের যে এই ঘরটা সেখানে সেখানে বসে কথা বলতেছে কার সাথে, তিনি এজাজের কণ্ঠস্বর শোনেন এবং তিনি আসেন এবং তিনি উঁকি দেন নীরবে এবং তিনি দেখে ফেলেন এজাজকে একটা নারীর সাথে। খুবই অবাক করা কাণ্ড, এবং সশরীরে ছিল তখন এই পরিটা, মানে যে ঘটনা বলতেছে সে। এজাজের বাবা দেখে নাকি তিনি আবার ধার্মিক ছিলেন, তিনি দোয়া পড়া শুরু করেন এবং সেই দোয়াতে সেই পরি বার্ন হয়ে যায়, সে তার মানে শরীরে বার্ন লাগে মানে আগুনের মানে হালকা লাগে, সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এজাজের সামনে। এজাজ ভয় পেয়ে যায়, কারণ সে পরিও বলতেছে যে আমাদের দুই রকমের রূপ আছে, আমাদের সুন্দর রূপও আছে, আমাদের ভয়ঙ্কর রূপও আছে। তখন আমি আমার ভয়ঙ্কর রূপটা বের হয়ে আসে এবং এজাজের সামনে এজাজ ভয় পায়। তার বাবা নাকি দোয়া পড়তে পড়তে সেখানে ঢুকে এবং সেই পরি চলে যায় সেখান থেকে, এবং চলে যাওয়ার পরে সে এজাজকে নিয়ে আসে, এসে জিজ্ঞেস করে ঘটনা কি। এজাজ পুরো জিনিসটা বলতে চায় না বাট বলে ফেলে, কিন্তু তারপরে তার বাবা চায় সেই বাসি, সে সেই বাসি দেবে না। তো তখন তার বাবা খবর দেন একজন বড় আলেমকে, সেই আলেম এসে তাদের ওইখানে একটা রুকাইয়া পারফর্ম করেন এবং এই রুকাইয়ার মাধ্যমে তিনি সে পরীকে হাজির করেন সেখানে, এবং পরীর কাছ থেকে তিনি প্রতিজ্ঞা নেন যে সে কখনো আর এখানে আসবে না। পরী তখন বলে যে মানে পরী আসলে ইচ্ছে দুঃখ পায়, সে ইজাজকে অনেক পছন্দ করতো, কিন্তু সে বলে যে আমি আমি যেতে চাই না, কিন্তু এই বাসিতে ফু দিলে তো আমি থাকতে পারবো না। তখন নাকি সেই আলেম বলে এই বাসি ডিস্ট্রয় করে দেওয়া হোক। তো পরি অনেক রিকোয়েস্ট করে, কারণ ওই বাসির সাথে নাকি তার একটা কি লিঙ্ক আছে যেটা ডিস্ট্রয় করলে তারও ক্ষতি হবে, তো সে অনেক রিকোয়েস্ট করে। তো তখন সে বাসিটাকে জমিদার কনসিল করে ফেলে, মানে লুকায় ফেলে এবং তার ছেলেকে অনেকভাবে সে মানে মানে নিষেধ করেন ওই বাসির দিকে যেতে না, এবং তাকে রুকাইয়া করা হয়, অনেক রকম দোয়া কালাম পড়ে ঠিক করার চেষ্টা করা হয়। তো যাই হোক, সেখানে তাদের একটা পরিসমাপ্তি ঘটে, বাসিটাকে লুকিয়ে ফেলা হয় অনেকভাবে এবং সেই জমিদারের ছেলেও আপসেট হয়ে যায়, এবং তার পরবর্তীতে সে নাকি সুখী হতে পারেনি জমিদারের ছেলে। সে যতবারই সে তাকে তাকে জমিদার সাহেব বিয়ে দিয়েছেন তে সুখী হয়নি, এক সময় তাকে বিলেতে পাঠায় দেন, এবং বিলেতে যে তার কি হয়েছে, পরবর্তীতে সে কবে মারা গেছে, এইসব ঘটনা, কারণ অনেকদিন আগের ঘটনা, মারা যাওয়াটাই স্বাভাবিক আর দিনে, সেই ঘটনাগুলোর আর কিছু সে পরি বলে নাই তাকে, কিন্তু বলে যে সে বিলেত চলে যায়। তো তুমি সে বাসি কোথায় পাইছ, সে ঘুমের মধ্যে জিজ্ঞেস করে অটলকে। অটল বলে যে আমি ঘরে এরকম পাইছি, বলছে যে তুমি যে বাসিটাকে ফু দিছ তুমি কিন্তু উল্টা পাল্টা নোটে সেখানে কাজ করছো, সেটাতে কিন্তু আমি তোমার প্রতি বিরূপ ধারণা পোষণ করতে পারতাম, কিন্তু তুমি যেহেতু একজন মানুষ এবং মানুষের সাথে আমার অতীতে একটা বন্ডিং ছিল, সেই বন্ডিং এর কারণে তোমাকে আমি কিছু বলি নাই, এবং আমি আশা করি তুমি এরকম কাজ আর করবা না। তুমি যেটা করবা, তুমি সে বাসিটাকে নিয়ে বাক্স সহ ওই দিঘিতে ডুবাই দিবা, এটা নাকি সে অটলকে বলে। এই কিন্তু তার আধো ঘুম আধো জাগরণে সে শুনতেছে অটল, তো এটা বলে নাকি সেই পরিটা সেখান থেকে চলে যায়। যাই হোক, অটল এরপর তার ঘুম স্বাভাবিকভাবে ভাঙে, তখন অলরেডি রাত হয়ে গেছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকতেছে এবং সে দেখে তাকে খুঁজতে আসছে সেখানে, সেই ডাকেই সেই উঠছে ওখানে, যে কেয়ারটেকার যে আঙ্কেল সে খুঁজতে আসছে। সে এসে তাকে খুব রাগ করে যে তুমি এখানে আসছো কেন, তুমি ঘরের মধ্যে কেন ঢুকছো। তো সে বলে যে আমি আসলে কাকা এমনি ক্লান্ত হয়ে গেছিলাম এখানে আসছি এর জন্য। যাক, তাকে বের করে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। অটল বাসায় যায়, বাসায় যেয়ে সে স্বাভাবিকভাবে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে রাতে ঘুমাতে যায়। অটল নাকি মনে মনে আশা করতে থাকে যে সেই মানে সেই ঘটনা শুনছে যে সেই বাসিটাকে আবার সে বাজাবে, এবং তার সে মনে করে যে আসলে তখন বয়স, আসলে টিন এজ বয়স, তখন মানুষের আশা আকাঙ্ক্ষা আরেক রকম থাকে, মন ভর্তি অ্যাডভেঞ্চার থাকে। অটল চিন্তা করে আমিও যদি পজেস করতে পারি সেই পরিটাকে। রাত যখন গভীর হয়ে গেছে, অটল নাকি সেই বাসিটা নিয়ে সে বারান্দার কাছে যায় যে আবার সেটাকে বাজানোর চেষ্টা করে, ফু দেয় নিজের মতো কয়েকটা নোট দিয়ে, চেষ্টা করে একটু সুর করার, কিন্তু সুর তার হয় না, সে বাসি বাজাতে পারে না। এই যে বাসিটা সে বাজাইছে, এই সময় সে তার ঘরের মধ্যে একটা আলোড়ন শোনে, মনে হচ্ছে তার ঘরের জিনিসপত্র কেউ সরা এক সাইড থেকে এক সাইডে নিয়ে গেছে, বিছানা টিছানা এরকম একটা শব্দ। তো সে কেঁপে ওঠে, সে তাকায় দেখে হঠাৎ করে তার ঘরের ভেতরে তার চোখ পড়ে এবং ঘরের মধ্যে আলো নাই, অন্ধকার। ঘরে কিন্তু বাতি সে জ্বালাইছিল, সেই বাতি নিভে গেছে। সে দেখতেছে আলো আধারিতে বাইরের যে আলো সেটাতে তার ঘরে প্রায় ফ্লোর থেকে প্রায় ছাদ পর্যন্ত একটা অবয়ব, এবং মনে হচ্ছে নারীর অবয়ব। সেটা যখন কাছায় আসছে আর একটু হেঁটে সামনের দিকে, তার সারা শরীরে রোম দাঁড়া গেছে, ভয়ে তার আত্মা, তার কুলিজা উঠে গেছে বুকের উপরে, মনে হচ্ছে সে ভয়ে একদম বেহুশ হয়ে যাবে। সে দেখতেছে একটা নারী এত উঁচা, এবং সেই নারী মুখটা নামায় তার দিকে আনছে দরজা দিয়ে। সে চেহারাটা দেখে তার শরীরের মানে একেবারে আর কোনো ফিলিংস নেই, সে পুরো অবশ হয়ে গেছে। ভয়ঙ্কর একটা চেহারা, ঠোঁটগুলো মোটা মোটা এবং সেই চোখগুলা মনে হচ্ছে বড় বড় গোল গোল বের হয়ে আসবে এবং দাঁতগুলা এরকম এক একটা দাঁতই বেশ বড় বড়, এরকম তার হাতের মধ্যে একটা বড় বালা পড়া। সে ওই জানাল দরজা দিয়ে মুখ বের করে তার দিকে এভাবে তাকাইছে। তাকায় তাকে বলল, তোরে না বলছি ফালাই দিতে বাক্স, একেবারে অন্য ভাষায়, মানে যেটার সাথে কোনো মিল নাই। তো প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছে অটল। সে আসলে আর কোনো রিয়্যাক্ট করতে পারতেছে না, সে থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়লো বারান্দার এক কর্নারে, বাঁশিটাকে চেপে ধরে চুপচাপ। তখন তারা শুনলো ওই পাশ থেকে বলতেছে, আজকেই ফালাই দিবি বলে সে দেখলো যে মাথাটা ভেতর দিকে চলে গেল। তো অটল আর তখন কিছু চিন্তা করতে পারে নাই, সে অনেকক্ষণ চুপচাপ বসেছিল, ভয় থরথর করে কাঁপতেছিল। পরবর্তীতে সে আস্তে করে যায় যে সে বাঁশিটাকে সে বাক্সে ভরে, বাক্সে ভরে তার সাহস হচ্ছে না যে সে পুকুরে যাবে কিনা, পুকুরে যেয়ে ফেলবে কিনা, এরকম চিন্তা করতেছে। তো তারপরে সে চিন্তা করলো, যেহেতু সেই যেই জিনিস দেখছে এটাতে আসলে তার পক্ষে মানে এটা সহ্য করে থাকার মতো না, আর ভয়ে সে একদম কাত হয়ে গেছে, সে তো একটা অপরাধ করছে আসলেই যদি এরকম কিছু হয়। তো সে আস্তে করে বাক্সটা ভরে বাক্সের মধ্যে নিয়ে বাক্সটাকে নিয়ে সে আস্তে করে তার রুম থেকে বের হয়। তার যেই করিডোরে সে বের হয়েছে নিচে তার আলো জ্বলতেছে, নিচে নামার সিঁড়িতে, এবং পুরোনো আমলের সিঁড়ি। আস্তে আস্তে সে নিচে নামে, নেমে দেখে যে নিচের যে ঘর সেখানে হালকা আলো জ্বলতেছে। তো সে খুব সন্তর্পণে হেঁটে হেঁটে যায়, ঝিঝি ডাকতেছে জোরে জোরে। তো সে আস্তে করে দরজাটা খুলে বাইরে আসে, বাইরে এসে দেখতেছে একেবারে শুনশান, তাদের বাসার সামনে একটা বাতি জ্বলতেছে আর যতদূর চোখ যায় অন্ধকার, দূরে গাছগাছালি দেখা যাচ্ছে এবং সেই দিঘিটা দেখা যাচ্ছে। তো অটল আস্তে 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 হেঁটে হেঁটে যায় সেই দিঘির দিকে, দিঘির দিকে হেঁটে গিয়ে দিঘির ঘাটে যায়। ঘাটে গিয়ে সেই ঘাটের সেই পাড়টা, যে পাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে বাক্সটা বের করে, বাক্সটা হাতে করে নিয়ে আসছে এবং ধরে বাক্সটা সে ফেলে দিবে। তো চিন্তা করতেছে ছুড়ে না ফেলে আস্তে করে পানির পাড়ে রেখে ফেলি। তো পানির পাড়ে সে বসে, ঘাটের লাস্ট স্টেপে বসে, বসে বাক্সটা আস্তে করে পানির উপর সে চুবাই দিবে এরকম। তো যখন ছেড়ে দিবে এই সময় পানির তল থেকে একটা হাত উঠে আসে, একটা কালো কুচকুচে হাত, বড় বড় নখ, তার হাতটা চেপে ধরে। তো সে বাক্সটা ইন দ্য মাইন টাইম ছেড়ে দিচ্ছে, পানিতে ঝপ করে পড়ছে এবং সেই হাতটা তাকে টেনে পানির মধ্যে থাপ করে ফেলে দেয়। তো অটলের খেয়াল হচ্ছে যে অটল পানির নিচে চলে যাচ্ছে, অটলের যতটুকু মনে পড়ছে সে পানির নিচে চলে যাচ্ছে, পানি খেয়ে ফেলছে অনেক এবং তার দম বন্ধ হয়ে যাচ্ছে। সে কিছু চিন্তা করতে পারতেছে না, সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছে, সে মনে মনে বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এরকম সে মনে মনে মানে সে বুঝতে যে আমি সে মারা যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার আর সব কিছু চিন্তা নাই আর কি। তো চোখের সামনে সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, একসময় অন্ধকার হয়ে গেছে, আর কিছু খেয়াল নাই তার। তারপর যখন তার হুশ ফিরছে সে দেখতেছে সে পুকুরের পাড়েই সে শুয়ে আছে, সে ঘাটের মধ্যে সে শুয়ে আছে পাকার মধ্যে, সারা শরীর ভিজা এবং মনে হলো সে একটু আগে হুশ করে পানি ফেলছে মুখ দিয়ে কেউ, মানে তার মনে হচ্ছে যে তার যখন হুশ ফিরল তাকে কেউ চাপ দিয়ে তার ভেতর থেকে পানি বের করছে, পানি যে খাইছে তার গায়ের মধ্যে বুকের মধ্যে চাপ দিয়ে কেউ পানি বের করছে, কারণ সে অনেকগুলো পানি হুশ করে ফেলছে এবং ওইটা ফেলার পরই তার হুশটা ফিরছে। এবং সে দেখতেছে শুয়ে আছে সে পুকুরের সে বাঁধানো ঘাটে, আশেপাশে কেউ নাই, ঝিঝি পোকা ডাকতেছে, গভীর রাত। তো সে আস্তে করে উঠলো, সারা শরীর ভিজা এবং তার শীত লাগা শুরু করছে, ব্যাং ডাকতেছে, ব্যাঙেরও ডাক শোনা যাচ্ছে, গভীর রাত। তখন সে উঠে আসছে, উঠে এসে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো তার বাসার দিকে। যখন ঘাটটা পার হয়ে যাচ্ছে তখন পেছন থেকে সেই সুন্দর কণ্ঠস্বরে, যে একটা ফ্যাসফ্যাসা কণ্ঠস্বর যে শুনছিল সেই কণ্ঠস্বরটা আবার শুনল সে, যে আজকে আমি এসে তোমাকে কিন্তু বাঁচাই দিলাম, সবসময় সবকিছু নিয়ে খেলবা না, যাও বাসায় যাও। তো মানে অটলের কাছে অন্যরকম লাগছিল, সে পেছন ফিরে তাকাইছে, সাথে সাথে পেছন ফিরে তাকাই তাকে কেউ নাই, জায়গা পুরো ফাঁকা, কিন্তু তার নাকে একেবারে সুন্দর সেই সেই যে একটা একটা পারফিউমের মতো ঘ্রাণ বাড়ি, সেই ঘ্রাণটা একটু বাড়ি লাগছে নাকে। সে আস্তে আস্তে করে হেঁটে তার বাসায় যায় এবং সে গেট খুলে খুব সন্তর্পণে বাসায় উঠে যায়, তার কাপড় চেঞ্জ করে, সারা রাত প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পেয়ে শুয়ে থাকে। তার মনে হচ্ছিল তাকে কেউ ধরবে, এরকম বড় কিছু আসবে তাকে ধরতে, যেই সিনটা আগে দেখছে। তার পরদিন সকালে তার মা এসে থাকে, তার প্রচন্ড জ্বর, সে অসুস্থ হয়ে গেছে এবং সে বমি করতেছে বারবার। তো তার বাবা ডাক্তার দেখায়, তাকে চিকিৎসা করায়, মানে ডাক্তার বিভিন্ন রকম ওষুধ দেয় সেই। তো তার মা জিজ্ঞেস করে কি ব্যাপার। ইন দ্য মিন টাইম নিটল তার মাকে বলে দিছিল যে এরকম কিন্তু একটা বাঁশি পাইছিল এই সে হ্যান। তো তাকে জিজ্ঞেস করে তুমি কি এরকম কিছু ধরছিলা, তো অটল বলে যে হ্যাঁ আমি বাঁশি ধরছিলাম, এরকম বাসি একটা আমি পাইছিলাম। তো তারপরে যে একজন মৌলানা সাহেবকে আনে তাকে ঝাড়ানোর জন্য একজন আলেমকে, তো তিনি এসে যখন অটলের সাথে কথা বলে যে তোমার কি হয়েছে, মানে তারা তার বাবা তাই যেহেতু একদিন ভয় পাইছে এর আগে শুনছে রাতের বেলা ওই যে তার বাবা ঘ্রাণ পাইছিল ফুলের বাসার মধ্যে, তো তার বাবা মৌলানা সাহেবকে নিয়ে আসে ঝাড়াইতে ঝাড়াইতে, যে তিনি বলেন যে অটলকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু উল্টাপাল্টা ধরছো এই বাসায় বা কোথাও গেছো, বলে যে না এরকম এরকম। তখন সে ঘটনাটা পুরা বলে এখানে যে আমি এরকম এরকম একটা বাসি পাইছিলাম এরকম এরকম ঘটনা। তো মৌলানা সাহেব শুনে চুপ করে থাকে, তাকে দোয়া করে বলে যে এটা আসলে জিনদেরই একটা ব্যাপার, জিনদের ফিমেল কাইন্ড, সে তোমাকে এসে এরকম করছে, যাই হোক সেই জিনটা ভালো ছিল যে তোমাকে ক্ষতি করে নাই, তোমাকে কিন্তু এই যে পানিতে যখন চোবাইতে নিছিল ওইটা অন্য কোনো খারাপ জিন ছিল, পানিতে তোমাকে ফেলে দিত তখন ওই জিনটা তোমাকে তুলছে, ওটা সে ভালো বলেই তুলছে, তুলতো না তো মনে হয় না তোমাকে কোনো ক্ষতি আর করবে। বাট তিনি বলেন যে ছেলেকে দোয়া দরুদ পড়ে দিতে ভালো মতন, এবং অটল এর আব্বাকে বলেন যে আপনি ভালো মতন ঘরে ধর্মচর্চা করবেন এবং ওই ছেলেদেরকেও ভালো মতন ঝেড়ে দেন এবং বলেন যে এদেরকেও ধর্মচর্চায় ইনভলভ রাখবেন সবসময়। যাই হোক, নিটল অটল তারপরে ওরা দুই ভাই তো ছিল এবং তারা মোটামুটি ধর্মের প্রতি ই হয়ে যায়, তার আব্বা তাদেরকে নামাজ কালাম পড়তে সবসময় ই করে। এরপরে অটল আর ওরকম কিছু দেখে নাই, তবে অটল নাকি মাঝে মাঝে স্বপ্ন দেখত, সেই পরীটাকে স্বপ্নে দেখত এবং বা মানে বলার মতন সে বলছে যে পরীটা নাকি অনেক সুন্দরী তার কাছে, বাট তার সব এই সুন্দর ব্যাপারটা দূর হয়ে গেছে সে যখন নাকি এই পরীটার সেই সেই রূপটা দেখছিল, লম্বা রূপটা তার রুমের ভেতরে সে বুঝতে পারছে যে ওই যে সেই পরীটাকে বলছে যে আমাদের দুই রকমের রূপ আছে, ভয়ঙ্কর রূপ আছে। তো ওখানকার যে কেয়ারটেকার ছিল সে বাসার, সে কেয়ারটেকার নাকি বলছে যে ওই বাসার এরকম ইতিহাস আছে, ওই বাসার এরকম ইতিহাস আছে, ওইখানে নাকি এরকম কিছু ঘটছিল সে জমিদারের ছেলের সাথে আগে। তো যাই হোক, পরবর্তীতে তারা একটা সময় যে অটল বিদেশে চলে যায়, বিদেশে সেটেল করে ফেলে, আর নিটল বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশে ফেরত আসছে এবং সেই দেশেই আছে। তো এই ছিল নিটলের পাঠানো ঘটনা, এবং অনেক লোকেশন অনেক কিছু একটু চেঞ্জ করে বলা লাগছে, এনিওয়েজ যেটা নিটলের রিকোয়েস্টে করা হয়েছে। তো ঘটনাটা নিটল বলেছে এটা একদম তার নিজের ভাইয়ের সাথে ঘটা এবং সে জানে এই ঘটনা সম্বন্ধে, এবং সে বলেছে অনেকেই কিন্তু এরকম আগ্রহ পোষণ করেন পুরী বা ইত্যাদি সম্বন্ধে, বাট বি কেয়ারফুল, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তার ভাই বেঁচে গেছে বিকজ অফ তার ভাই হয়তো বা কোনো তার ভালো কিছু করছিল বা তার ভাগ্যে ভালো ছিল বলে, বাট সাধারণত অনেকেই ক্ষতির সম্মুখীন হন। তো এই ছিল অটলের ঘটনা, নিটলের পাঠানো তার ছোট ভাইয়ের, এবং আমি এটা শেয়ার করে ফেললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের কাছে পাঠানোর ঠিকানা হচ্ছে adbhutore@gmail.com, which is odbhutore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা বা আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, পাঠিয়ে দিতে পারেন মিথ আপনার এলাকার অথবা অন্য কোনো এলাকার। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। তার আগে একটা রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। আর যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, পেয়ে যাবেন অসংখ্য মেম্বার্স কন্টেন্ট এবং আরো অনেক মেম্বার্স কন্টেন্ট অ্যাড হবে সেখানে। তো আজকের মতো চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।